feel the real fear with us.
প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনার দহর ওয়ার্ল্ডের আজকের ঈদ স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের সাথে যুক্ত হয়েছেন, হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই এপিসোডে দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্রথম ঘটনাটি আমি নিজেই সংগ্রহ করেছি আর দ্বিতীয় ঘটনাটি যিনি পাঠিয়েছেন আপনাদের সবার প্রিয় জুবায়ের ইসলাম ভাই। প্রথম ঘটনাটি আমি যখন সংগ্রহ করি তখন আমি বেশ চিন্তিত ছিলাম, কেননা এই ঘটনাটি প্রচারিত হলে বেশ কিছু মানুষ আমার উপর ক্ষিপ্ত হতে পারেন, এমনও হতে পারে তারা ক্ষিপ্ত হয়ে আমার ক্ষতি করারও চেষ্টা করতে পারেন। ওই সমস্ত ব্যক্তিবর্গই ক্ষিপ্ত হতে পারেন যারা নিজেদেরকে জাহির করছেন যে তারা শরিয়া সম্মত রুকিয়া করেন, অথচ রুকিয়ার প্রতিটি সেশনের নামে রুগীদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছেন, মিথ্যা অভিনয় করে মানুষদেরকে ধোকা দিয়ে সমাজ এবং সংসারে অশান্তি সৃষ্টি করছেন, ভালো ভালো মানুষদেরকে বিপদে ফেলে দিচ্ছেন। আজকের এপিসোডের প্রথম ঘটনাটি এমনই হতে যাচ্ছে। চলুন প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডের প্রথম ঘটনায় চলে যাই। স্বাগতম প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ স্পেশাল এপিসোডের শেষ আয়োজনের প্রথম ঘটনায়। প্রথম ঘটনাটি তো আমি আপনাদের সাথে শেয়ার করবই, কিন্তু প্রথম ঘটনাটি শুনেই কিন্তু কেউ চলে যাবেন না, কেননা আপনাদের সবার কাঙ্ক্ষিত বড়দাদার ঘটনা কিন্তু এর পরেই আসছে। তো কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। এই ঘটনাটি কিন্তু খুব বেশি দিন আগের না, এই 2024 সালের নভেম্বর ডিসেম্বরের দিকে শুরু হয়েছিল। এই ঘটনাটি আমাকে যিনি দিয়েছেন, সঙ্গত কারণে তার নামটি বলছি না, উনি বাংলাদেশের একটি স্বনামধন্য বেসরকারি ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। ঘটনাটি তারই এক কলিগের সাথে ঘটেছে, তার নামটাও আমরা বলছি না, কেননা তাকেও তার আশেপাশে অনেকেই চেনেন, বিষয়টা গোপনীয়। এই কারণেই বিষয়টা গোপন রাখা হচ্ছে, কেননা ওনাকে অনেকেই চেনেন, বিশেষ করে ওনার সার্কেলটা বেশ বড়। আর মূলত শিক্ষণীয় ঘটনা হবার কারণেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরা, এখানে নামটা মুখ্য নয়, কি ঘটনা ঘটেছিল সেটাই মুখ্য। তবে বোঝার সুবিধার্থে একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি, তার নাম হচ্ছে শফিক। তো এই শফিক সাহেবও উনি একজন ব্যাংক অফিসার, উনি ওনার দায়িত্ব যথাযথভাবেই পালন করেন, কখনো ফাঁকি দেন না। হয় কি উনি একদিন অফিস করে বাসায় ফিরেছেন, বাসায় ফেরার পর পরের দিন আর উনি অফিসে আসেন না। তো ওনার ব্যাংকের যিনি ইনচার্জ তাকে ফোন করেছেন, দেখা যাচ্ছে উনি ফোনও ধরছেন না। তো ওনার ওয়াইফের নাম্বারটাও কিন্তু ওনার যেই আলাদা ডাটাবেস করা ছিল সেখানে ছিল ইমার্জেন্সি কল দেওয়ার জন্য, তো সেখানে কল দেওয়া হলে উনিও ধরছেন না। তখন তো এই শফিক সাহেবের সাথে যার ভালো সম্পর্ক ছিল, এমন কিছু অফিসারদেরকে ম্যানেজার সাহেব বলেন যে আপনি একটু দেখেন তো ঘটনাটা কি, পরিবারে কেউই কল ধরছে না, কোনো সমস্যা হলো কি না। তখন উনিও চেষ্টা করেন, কিন্তু না, উনিও ফেল করেন, কোনোভাবে যোগাযোগ করতে পারছেন না, মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে, তাছাড়া ডিরেক্ট কল তো উনি করেছেনই, কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না। তো ওই শফিক সাহেবের এক আত্মীয়ের নাম্বার আবার ওনার কাছে ছিল, তাকে ফোন করেন, তো উনিও কিছু বলতে পারেন, উনি বলেন যে সন্ধ্যার পরে তো কথা হয়েছিল, এরপরে তো আর কথা হয়নি, তো যেহেতু খোঁজখবর পাচ্ছেন না, আমি দেখি বিকালের দিকে যাব ওনার বাসায়। কারণ উনিও আবার একটা চাকরি করেন, উনি তো আর যেতে পারছেন না সশরীরে, তবে উনিও কিন্তু ট্রাই করেছিলেন ফোনে, কিন্তু কাউকে পাননি। এদিকে ওনার পাশের ফ্ল্যাটেরও কারো নাম্বার ওনাদের কারো কাছে ছিল না, যার কারণে ওই সময় ওনাদের সাথে যোগাযোগ করা যায়নি। হয় কি যে যখন জানা গেল যে ঘটনাটা কি হয়েছে, তখন সবাই তো রীতিমতো আঁতকে উঠলেন। সন্ধ্যার পর উনি তো বাসায় গিয়েছেন, যাবার পর রাতের খাওয়া দাওয়া তো সবাই মিলে একসাথেই করেছেন। করার পর রাতের বেলা নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটে। ওনার দুটো বাচ্চা, একটা মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স 10-12 বছর আর ছেলের বয়স 6-7 বছর। তো এই যে ছেলে এবং মেয়ে, তারা একটা রুমে থাকে, আলাদা আলাদা বেড করা ছিল। আর হাজবেন্ড ওয়াইফ ওনারা একটা রুমে থাকেন। আর এই শফিক সাহেবের মা, শফিক সাহেবের বাবা জীবিত ছিলেন, ওনার মা আর একটা রুমে থাকেন। তো সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করে নাকি রাতের বেলা বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করেছে। আবার আর একটা রুমে শফিক সাহেব আর শফিক সাহেবের ওয়াইফ দুজনেই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ঘটনাটা কি, শফিক সাহেবের বৃদ্ধা মা উনি তো জেগে গেছেন। উনি জেগে যাবার পর উনি বেশ ভয় পেয়ে যান, আতঙ্কিত হয়ে যান, এ কি হলো। এক রুমে ওনার ছেলে আর ছেলের বউ চিৎকার চেঁচামেচি করছে, আর এক রুমে তার নাতি নাতনি চেঁচামেচি করছে। উনি তো আসলে বৃদ্ধা মানুষ, উনিও বেশ আতঙ্কিত হয়ে যান, ঘটনা কি হচ্ছে আর কি। উনি ঘটনার আকস্মিকতায় উনি নিজেও চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। উনি মনে করছেন হয়তো আগুন লেগেছে বা ভূমিকম্প হচ্ছে। উনি এরকম চিৎকার চেঁচামেচি যখন শুরু করেছেন, তখন এই চিৎকার চেঁচামেচিতে নিচের যে সিকিউরিটি গার্ড, তারা চলে আসেন যে ঘটনা কি, এত জোরে চিৎকার চেঁচামেচি করছেন। ওনারা যে বিল্ডিংটাতে থাকতেন, এই বিল্ডিং এর তৃতীয় তলাতে থাকতেন, যার কারণে নিচে যে বেসমেন্টটা ছিল, অর্থাৎ গাড়ি পার্কিং করা হয় যেখানে, ওখানে যে সিকিউরিটিরা ছিল তারা রাত জেগে পাহারা দিত। তারা তো এরকম চিৎকার চেঁচামেচি শুনে তারা মনে করছে ডাকাত পড়েছে। কিন্তু ডাকাত আসবে কোত্থেকে বা চোর আসবে কোত্থেকে, চারদিকে তো একদম আটকানো, আর গেটে তারা ডিউটি করছেন। এখন হয়তো বা চোর বা ডাকাত আসলে এই বিল্ডিং এরই হয়তো বা কোনো ফ্ল্যাট থেকে কোন লোকজন এসে চুরিচামারি করতে পারে, ডাকাতি করতে পারে, না হলে ওখানে কোন আগুন ধরেছে বা এমন কিছু হয়েছে যার কারণে ওরকম তারা চিৎকার চেঁচামেচি করছেন। তো ওনারা উপর দিকে ছুটে যান, যায় দরজা ধাক্কা ধাক্কি করছেন। তো শফিক সাহেবের বৃদ্ধা মা উনি দরজা খুলে দেন। তো সিকিউরিটিরা যখন আসেন তখনও কিন্তু চিৎকার চেঁচামেচি চলছে। এদিকে ওনারা ঢুকে ওই দরজায় ধাক্কাতে থাকেন। ওই বাচ্চা যারা ছিল আর কি দুইজন, এদের দরজা কিন্তু কখনো লক করা থাকতো না, দেখা গেল এদের দরজাটাও ভেতর থেকে লক করা। তো আরেকজন সিকিউরিটি, মানে দুইজন সিকিউরিটি আসছেন, দেখা যাচ্ছে যে এক সিকিউরিটি এই শফিক সাহেবের দরজা ধাক্কাচ্ছেন আর এক সিকিউরিটি ওই বাচ্চাদের দরজা ধাক্কাচ্ছেন। এরা কিন্তু চিৎকার চেঁচামেচি করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এদিকে ওনার বৃদ্ধা মা, ওনার আবার হাই প্রেশার, আবার ডায়াবেটিসের পেশেন্ট, ওনার অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন আরো লোকজন চলে আসে, পাশের ফ্ল্যাট থেকে লোকজন চলে আসে, কি হয়েছে কি হয়েছে তখনও বোঝা যাচ্ছে না। অবশেষে দরজা ভেঙে যখন সবাই ঢোকে ভেতরে, তখন দেখা গেল যে ওরা চিৎকার করছে, মানে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে। শফিক সাহেব তার ওয়াইফকে জড়িয়ে ধরে রেখেছেন, দুজনই চিৎকার করছেন জড়িয়ে ধরে। ওদিকে দেখা যাচ্ছে যে ওই দুই বাচ্চা, এরা একে অন্যকে জড়িয়ে ধরে চিৎকার চেঁচামেচি করছে। লোকজন যখন আসে তখন তারা সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা থামেন বা তোমরা থামো, আমরা চলে আসছি, আল্লাহর রহমতে কোনো ভয় নাই, কি হয়েছে। ওনারা কিছু বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন কিছুই বলতে পারছেন না। এরপর বেশ কিছুটা সময় পর মোটামুটি একটু স্বাভাবিক হয়েছেন। দেখা যাচ্ছে যে ওনারা যে ফ্ল্যাটটাতে থাকতেন, ফ্ল্যাটটা কিন্তু ভাড়া না, ফ্ল্যাটটা কিন্তু ওনাদের নিজেদের কেনা। আর ওখানে যেই ফ্ল্যাটগুলো আছে ম্যাক্সিমামই আসলে ফ্ল্যাটের মালিকরাই থাকেন, সেখানে ভাড়াটিয়া আছে অল্প কিছু। তো অন্যান্য যারা ফ্ল্যাট মালিকরা ছিলেন তারাও চলে আসছেন, ঘটনা কি এত রাত্রে, কিন্তু আসলে ওনারা বলতেই পারছেন না, মানে এমন ভয় পেয়েছেন। যাই হোক, ঘন্টা খানেক ওনাদেরকে একটু সুস্থ স্বাভাবিক করা হয়। তারপর ওনাদের বাসার কাছাকাছি একটা মসজিদ ছিল, ও সময় অবশ্য মসজিদের ইমাম সাহেবকে ফোনে পাওয়া যাচ্ছিল না, অনেক রাত তো, রাত তখন তো আনুমানিক একটা দুটা বা আরো বেশি সময় হবে আর কি, এরকম একটা সময়। তো তাকে তো ফোনে পাওয়া যাচ্ছে না, তবে মসজিদের যিনি খাদেম, যিনি মসজিদেই ঘুমান, তাকে পাওয়া যায়, তাকে ডেকে আনা হয়। তিনি অবশ্য এই ধরনের ঝাড় ফুঁক রুকিয়াতে অভ্যস্ত নন, তিনি এমনি কিছু দোয়া দরুদ পড়ে ফু দিয়ে চলে যান, কারণ উনি কিছু এগুলো আসলে পারেন না, জানেন না। এরপর কিছুটা স্বাভাবিক হয়েছে সবাই। তারপর শফিক সাহেব বলতে থাকেন এক ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে রাতের বেলা উনি যখন শুয়েছেন, ওনার ঘরে তো এসি চলছিল, ওই সময় খুবই অল্প মানে এসিটা অনেক কমানো ছিল আর কি, কমানো বলতে দেখা যাচ্ছে যে এসির টেম্পারেচার দেওয়া ছিল 28 বা 29, কারণ তখন তো আসলে নভেম্বর মাস, কিন্তু ঢাকা শহরে তো শীতটা একটু পরে পরে, যার কারণে তখনও কিন্তু ঘরের মধ্যে ওনাদের বেশ গরম অনুভূত হচ্ছিল, যেন এসি চলছিল ফ্যানটা বন্ধ ছিল। তো ওনার ডিম লাইটের আলোতে হঠাৎ করেই মনে হলো যে ওনার ফ্যানের যে পাখা, এই পাখার উপরে কেউ একজন বসে আছে। ওনার কিন্তু ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায়। উনি দেখেন এই অবস্থা, ফ্যানের পাখার উপর কেউ একজন বসে আছে, পা দুলাচ্ছে, পা দুটো আবার শরীরের আকৃতি থেকে মনে হচ্ছে বেশ লম্বা, ও ডানে দোলায় সামনে দোলায়, মানে যেভাবে আপ ডাউন করে আর কি, পা দুলালে যেরকম হয় আর কি, ওরকম করে পা দুলাচ্ছে। উনি চিন্তা করছেন যে ঘুমের ঘরে ভুল দেখছেন কিনা, নাকি ওনার কোনো বাচ্চাই রাতের বেলা ওনার কাছে এসে মজা করছে। এরকম হয়, ওনাদের ছোট বাচ্চা যে ছেলেটা আছে আর কি, সে কিন্তু রাতের বেলা মাঝে মাঝে মা বাবার কাছে চলে আসে। উনি চিন্তা করছেন ওনার বাচ্চা কিনা, তখন উনি চিন্তা করলেন যে বাচ্চা ফ্যানের উপর কি করে, নাকি ঘুম থেকে উঠে চোখে উনি অন্যরকম কিছু দেখছেন। ভালো করে খেয়াল করেন যে না তো, এ তো বাচ্চা না, আসলেই তো ফ্যানের উপর বসে আছে, আর ফ্যানের পাখার উপর যদি এরকম একটা অবয়ব বসে থাকে, ফ্যানের পাখা তো বেঁকে গিয়ে ওই জিনিসটা পড়ে যাবার কথা, ফ্যানের পাখা তো বাঁকা হচ্ছে না। এরপর যেটা হয় সেটা হচ্ছে ওই অবয়বটার চোখ দুটো মনে হলো দপ করে জ্বলে উঠল, লাল টকটকে বিষয়টা এরকম না, তবে সাদা, চোখ দুটো সাদা, মনে হচ্ছে চোখের মধ্যে লাইট জ্বলে উঠল। তো এটা যখন উনি দেখেছেন, উনি ওনার স্ত্রীকে ডাকছেন, এই ওঠো তো ওঠো তো, দেখো তো আমি যেটা দেখছি তুমি কি সেটাই দেখছো কিনা। তো ওনার স্ত্রী আবার চোখ খুলে দেখেন, সত্যি এই দৃশ্য, উনি সেম জিনিসটা দেখলেন। এইটা দেখার সাথে সাথে এই দুইজন তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, ওনারা যে চিৎকার করছেন, ওনারা চিন্তা করেছেন চিৎকার চেঁচামেচিতে এই জিনিসটা হয়তো বা চলে যাবে, কিন্তু না, এই জিনিসটা যাচ্ছিল না। ওই জিনিসটা ঠিক একই রকম ভাবে ফ্যানের পাখার উপরে বসে বসে পা দোলাচ্ছিল আর ওনাদের দিকে তাকিয়ে আছে। ওদিকে হয়েছে কি, ওনাদের যেই দুই বাচ্চা, এই দুই বাচ্চা, এরা দুজন দেখে যে এদের খাটের উপর যে মশারি টানানো ছিল, মশারির যে পায়ের অংশ, অর্থাৎ তারা যেই পাশে মাথা দিয়ে ঘুমিয়েছে, পায়ের অংশে কেউ একজন দাঁড়িয়ে আছে, বেশ লম্বা লিকলিকে বডি, উচ্চতা 7 ফুটের মতো হবে, তবে মনে হচ্ছে এর পা দুটো বেশ লম্বা, মানে বডির থেকে পা লম্বা বেশি, আর চোখ দুটো জ্বলছে ওই সাদা আলোর মতো জ্বলছে। তো প্রথমে ওনার যে মেয়ে, যার বয়স 11-12 বছর এরকম আর কি, তার ঘুম ভেঙে যায়। তার যখন ঘুম ভেঙে যায়, সে যখন এটা দেখে, দেখার পর দেখা গেল পাশে থাকা তার যে ছোট ভাই অন্য আরেকটা খাটে ঘুমাচ্ছে, তারও ঘুম ভেঙে যায়। সেও যখন এটা দেখে, দুজন একসাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ছোট ভাই যে, সে আবার লাফ দিয়ে তার বোনের কাছে চলে এসে তার বোনকে জড়িয়ে ধরেছে, এবার তো দুইজন একসাথে চেঁচামেচি শুরু করেছে। লোকজন তখন বুঝতে পারল যে এই ঘটনাটা একই সময় হয়েছে, কারণ একই সাথে এই দুই রুম থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ শুরু হয়েছে। এখানে আরো একটা বিষয়, এই দুই রুমে হলো, কিন্তু এই বৃদ্ধা মায়ের সাথে তো কোনো কিছু হলো না, ওনার সাথে কেন হলো না, কিন্তু এই দুইজনের সাথে বা এই দুই রুমে তো হলো, এটার ব্যাখ্যা কিন্তু ওনারা পাচ্ছিলেন না। যাই হোক, ওই রাতের মতো ওনারা কেউ আর ঘুমাইতে পারেন নাই, কিন্তু সমস্যা দেখা দিল সকালবেলা। সকালবেলা ওনাদের আচার আচরণ অনেকটাই অস্বাভাবিক, ওই বাসায় শুধু ওই বৃদ্ধা মা যিনি, এই শফিক সাহেবের মা, উনি একটু স্বাভাবিক আছেন, আর সবাই অস্বাভাবিক আচরণ করছেন। বাড়ির যারা অন্য সদস্যরা আছেন, অর্থাৎ ওই বিল্ডিং এ যারা অন্য সদস্যরা আছেন, তারা মনে করেছেন ওই ভূত দেখে মনে হয় তারা পাগল হয়ে গেছে, মানসিক সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যা যেহেতু হয়েছে সকাল থেকে, শফিক সাহেবও তো অফিসে আসতে পারেননি, বাচ্চারাও স্কুলে যেতে পারেনি, ওনার ওয়াইফ হাউস ওয়াইফ ছিল, তো উনি কোনো চাকরি করতেন না, তো এখন এই সমস্যার কারণেই মূলত উনি অফিসে আসতে পারেননি। এটা যখন ওনার কলিগ জানলেন, উনি দেখতে গেলেন, উনি যখন দেখতে গিয়েছেন তখন দেখেন যে ওনার এই কলিগ শফিক সাহেব ওনাকে তেড়ে আসছেন মারার জন্য। উনি বুঝতে পারলেন অবস্থা খুবই বেগতিক, এ একদম বদ্ধ পাগল হয়ে গেছে, এখন এদের সবাইকে পাগলা কারাতে ভর্তি করাতে হবে। না হলে জোর করে ধরে মানসিক হসপিটালে নিয়ে যেতে হবে। বিশেষ করে ঢাকা মেডিকেল আছে বা আরো কিছু হসপিটাল রয়েছে যেখানে মানসিক ইউনিট আছে মানসিক রোগীদের জন্য, সেখানে নিয়ে যেতে হবে। এদিকে তার আত্মীয় স্বজনরা চলে আসলেন। এখন এই বাসায় তো এই বৃদ্ধা মা ছাড়া অন্য চারজন মাত্র সদস্য। এখন কিভাবে কি করা হবে? ওনার সব আত্মীয় স্বজন অর্থাৎ ম্যাক্সিমাম আত্মীয় স্বজনই কিন্তু দেশের বাইরে থাকেন, আর অন্য যারা আছেন তারা গ্রামে থাকেন। তারা এখন কি করবেন, ঢাকায় এসে এদেরকে নিয়ে কোথায় যাবেন, এটাও তো ওনারা বুঝতে পারছেন না। ওনার যে বৃদ্ধা মা উনিও গ্রামে থাকতেন, তো বেশ কিছু বছর হল শফিক সাহেব তাকে নিয়ে আসছেন, যেহেতু উনি অধিকাংশ সময় অসুস্থ থাকেন আর কি, ডায়াবেটিস উচ্চ রক্তচাপ দেখাচ্ছে, গ্রামে ডাক্তার দেখাতে সমস্যা হয়, এই জন্য ওনার বৃদ্ধা মাকে উনি বছরখানেক হল ঢাকাতেই নিয়ে আসেন, এখন স্থায়ীভাবে ছেলের সাথেই আছেন। এখন এটা নিয়ে এমন একটা সমস্যা তৈরি হয়ে গেল, কে ওনাদেরকে দেখবেন? বৃদ্ধা মা উনি তো নিজেই অসুস্থ, ওনাকেই তারা দেখে, অথচ উনি কিভাবে এদেরকে এখন দেখভাল করবেন? ওনার যে বয়স তাতে উনি রান্নাবাড়াও এভাবে করতে পারেন না। এই চারজন এখন এমন একটা অবস্থা, তাদেরকে তো খাওয়াতে হবে। কাজের মহিলা যখন শুনেছে যে এই বাড়িতে এরকম সমস্যা হয়েছে, সে আর এই ফ্ল্যাটের ধারের কাছেও যায় না, সে চিন্তা করছে ভূত আমাকেও ধরবে। কি একটা সমস্যা, কি একটা বিভীষিকাময় অবস্থা একটা পরিবারে যদি এরকম একটা সিচুয়েশন তৈরি হয়, তারাই বুঝতে পারেন যে কি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছেন। এদিকে তাদের মানসিক অবস্থা দিনকে দিন খারাপ হতে থাকে। কয়েক রাত বা কয়েকদিন ওনারা নিজ বাড়িতেই ছিলেন, দেখা যেত প্রতি রাত্রেই ওনারা চিৎকার চেঁচামেচি করে উঠতেন। তখন সিকিউরিটিরা চলে আসতো, দেখা যেত যে আরো একটা অদ্ভুত বিষয়, সেটা হলো ওনারা দরজা ভেতর থেকে লক করে ঘুমাতেন না। কেননা এই শফিক সাহেব তার ওয়াইফ দুজন লক করে ঘুমাতেন না, মাঝে মাঝে তার ছোট ছেলেটা ওই মা বাবার রুমে চলে আসতো, দরজা লক করে ঘুমালে তো সে আসতে পারবে না। এদিকে বাচ্চা কাচ্চারাও কিন্তু দরজা লক করে ঘুমাতো না। রাতের বেলা মশারিটা ঠিকঠাক মতো টানানো হয়েছে কিনা, মশা ঢুকে যাচ্ছে কিনা, মশারির কোনো একটা পাশ খুলে গেছে কিনা, এটা কিন্তু দেখার জন্য মাঝে মাঝেই শফিক সাহেব আর ওনার ওয়াইফ উঠতেন। ওনারা ওনাদের মতো করে উঠে বাচ্চাদেরকে দেখে আসতেন, এই কারণে কিন্তু ওনাদের দরজা লক থাকতো না আর ওনার মায়ের দরজা লক থাকতো না। বয়স্ক মানুষ, ওনার শারীরিক অবস্থা কি এটা দেখার জন্য যখনই ওয়াশরুমে যাবার জন্য বা অন্য কোনো কারণে রাতের বেলা শফিক সাহেব বা ওনার ওয়াইফ উঠতেন, সাথে সাথে কিন্তু ওই বৃদ্ধা মহিলার রুমে যেতেন, গিয়ে তাকেও দেখে আসতেন কোনো সমস্যা হচ্ছে কিনা। তো এই কারণে দরজা কিন্তু লক থাকতো না, কিন্তু যখনই এরকম চিৎকার চেঁচামেচি শুরু হতো তখনই দরজাটা ভেতর থেকে লক হয়ে যেত। এদিকে বিভিন্ন মানুষজন বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছিলেন। এদিকে ওই একই বিল্ডিং এ থাকা একজন ব্যক্তি যিনি প্র্যাকটিসিং মুসলিম ছিলেন বা এখনো আছেন, তো উনি পরামর্শ দিলেন যেহেতু এরকম একটা সমস্যা হচ্ছে হুজুর কবিরাজ ডাকতে হবে বা তাদের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তার দেখে খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না, কেননা ওনার তো আগে থেকে কোনো সমস্যা ছিল না, ওনার তো একদম সুখী পরিবার বলতে যেটা বোঝায় সেটা। এখন যেটা করতে হবে সেটা হলো যারা শরিয়া সম্মত রুকিয়া করেন এমন ব্যক্তিদেরকে ডাকতে হবে বা তাদেরকে খুঁজে বের করে তাদের কাছে নিয়ে যেতে হবে। এমন ব্যক্তিদেরকে এখন কোথায় পাবেন? তখন চিন্তা করেন ফেসবুকে একটু সার্চ দিই। ফেসবুকে সার্চ দিয়ে দেখতে পেলেন যে বেশ কিছু রুকিয়া সেন্টারের পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, তো সেখানে বেশ কিছু বিজ্ঞাপন দেখলেন। সেখানে দেখলেন যে রোগীর উপর জিন হাজির করা হচ্ছে, জিন গড়গড় করে সব বলে দিচ্ছে কি সমস্যা কি আশয় বিষয়। আবার দেখা যাচ্ছে কোনো হুজুর জিনকে তো জবাই দিয়ে ফেলছেন, সেই দৃশ্য আবার তারা ভিডিও করে আপলোড করেছেন। তো চিন্তা করা হলো যে এই হুজুররা তো বেশ ভালো পারদর্শী, তো ওনাদের কাছে এনাদেরকে নিয়ে যাওয়া যেতে পারে বা ওনাদেরকে ডাকা যেতে পারে, যেহেতু ওনাদেরকে আসলে একসাথে চারজনকে নিয়ে যাওয়া তো খুব কঠিন ব্যাপার। এই জন্য তাদের সাথে ওই ব্যক্তি যোগাযোগ করলেন। তো দেখা গেল যে একজনকে প্রথমে নিয়ে আসা হলো, উনি যখন আসলেন আসার পর উনি ওনার মতো করে রুকিয়া শুরু করেছেন। তো দেখা গিয়েছে কি ওই যে ওনার যে ছোট মেয়ে, ছোট মেয়ে যার বয়স হচ্ছে 11-12 বছর আর কি, ছোট বলছি এই কারণে বাচ্চা কাচ্চাদের মধ্যে কিন্তু সে প্রথম বা বড়, কিন্তু বয়সের দিক থেকে সে ছোট, তো তাকে রুকিয়া শুরু করছেন। রুকিয়া করতে করতে হঠাৎ করে দেখা গেল তার শরীরটা ঝাঁকি দিয়ে উঠেছে। তার মানে হচ্ছে তার শরীরে জিন হাজির হয়েছে। এরপর উনি জিনকে প্রশ্ন করছেন যে এই তোরা কয়জন? তখন ওরা বলতেছে আমরা একজন, একজনই আসছি। কেন আসছিস? বলে যে আমাদেরকে চালান করা হয়েছে। তো চালান করা হয়েছে, কে চালান করছে? বলে যে এই লোকের ভাবি চালান করছে। বলে তাই নাকি, এই লোকের ভাবি চালান করছে? তো কি করলে যাবি? বলে যাব না। তখন এই লোকটা কি করছে, ওই যে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে যে গলার উপর ছুরি চালানোর মতো একটা অভিনয় করে না অনেকেই, তো ওইভাবে উনি করেছেন। দেখা গেল যে ওই মেয়েটা ছটফট করছে, একটু পরে স্বাভাবিক হয়ে গেছে। তখন ওই হুজুর বলতেছেন যে এখন আর কোনো সমস্যা নাই, চালান করা হয়েছিল, তার ভাবি করছিল, ঠিক হয়ে গেছে। তো দেখা গেল যে ঠিক যে হয়ে গেছে, ওই যে শফিক সাহেব আর ওনার স্ত্রীর আচার আচরণে কিন্তু তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। কি ঠিক হলো? এখন যেহেতু উনি আসছেন কষ্ট করে, এদিকে তার একটা হাতিয়ার ব্যাপার আছে। যেই ব্যক্তি উনি ফোন করে এনেছিলেন, উনি তো এখন এই পরিবারের এই অবস্থায় কিছু বলতে পারছেন না টাকা পয়সার কথা। উনি জিজ্ঞেস করলেন যে আপনাকে কত টাকা দিতে হবে? তো উনি বলছেন যে আমার প্রতি সেশন হচ্ছে 6,000 টাকা। যেহেতু আমি এই পর্যন্ত আসছি, আমার বাসায় 6,000 টাকা এই পর্যন্ত আসছি, এই জন্য এর সাথে আমার গাড়ি ভাড়া আবার কিছু নাস্তা পানির খরচ অ্যাড হবে, সব মিলিয়ে উনাকে 8,000 টাকা দিয়ে দেওয়া হলো। তো উনি চলে গেলেন। উনি চলে যাওয়ার পর ওই রাতে সেম ঘটনা আবার ঘটছে। এদিকে হয়েছে কি, চারদিকে রটে গেল যে ওনার ভাবি এই কাজ করেছে, ভাবি জিন চালান করেছে। ওনার ভাবি কিন্তু, মানে ওনার যে ভাই, এই ভাই থাকতেন হচ্ছে কানাডাতে। তো কানাডাতে থাকা তার ভাইয়ের যিনি স্ত্রী, উনিও খুব উচ্চ শিক্ষিত একজন ভদ্র মহিলা, তাদেরও 3-4 জন সন্তান রয়েছে। তো যখন খবর চলে গেছে এরকম জিন এসে বলছে যে ওই ভাবি করছে, তার ভাইয়ের বউ করছে, এই দৃশ্য আবার একজন ভিডিও করছেন, তিনি আবার কোনোভাবে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। যখনই ওই ভাবি শুনেছেন যে ওনার নাম বলেছে, উনি মনে এতটা কষ্ট পেয়েছেন, উনি ওই দিনই এটা শোনার পরপর স্ট্রোক করেন। স্ট্রোক করার পর ওনার শরীরের একটা সাইড পড়ে যায়, উনি এখনো অসুস্থ অবস্থাতেই রয়েছেন। যাই হোক, এই তো গেল একটা বিষয়, কোন সমাধান হলো না, ওই রাতে আবার এই সমস্যা তৈরি হলো। এরপর দেখা গেল আর একজন রাকিকে নিয়ে আসা হলো, উনিও একই রকম ভাবে ঝাড়ফুঁক করলেন। এরপর উনি জিন হাজির করার চেষ্টা করলেন, তারপর বললেন যে কে করেছে, তার গ্রাম সম্পর্কের একজন লোক করছে। তো সেই লোকের নামও আবার বলে দিল। এই তো শুরু হয়ে গেল যে ওই লোক এদের উপর জাদুটোনা করেছে, শহরে থাকে, ফ্ল্যাট বাসায় থাকে, তাদের আয় উন্নতি ভালো, এই জন্য সহ্য করতে পারে নাই, জাদুটোনা করছে। যখন ওই পরিবারে এই কথা গেল, ওই লোক তো আকাশ থেকে পড়ছে, আমি কেন জাদুটোনা করব, আমার কি দরকার আছে, ওই পরিবারে অশান্তি শুরু হয়ে গেল। এইভাবে যখনই কোনো হুজুরকে নিয়ে আসা হয়, মোটা অঙ্কের হাদিয়া তারা নিয়ে যান, তারপর জিনদেরকে ডেকে জিনদেরকে জিজ্ঞেস করে যে কে করছে, কে চালান করছে। প্রত্যেকে কিন্তু বলে যে এদের উপর কালো জাদু করা হয়েছে আর চালান করা হয়েছে। একজন বলে তার ভাবির নাম, আর একজন বলে তার গ্রামের আর একজন ব্যক্তির নাম। এইভাবে মানে এক এক সময় এক একজন এক এক কথা বলে, ওই পরিবারে এক এক সময় এক একজনের নাম বলার কারণে মানে এমন এক অশান্তি শুরু হয়েছে। এদিকে ওনাদেরও তো মানসিক অবস্থা খুব খারাপ, দিনের ভিতরে কিছু কিছু সময় ওনারা ভালো থাকেন, এরপর ওনাদের মানসিক অবস্থা পাগলের মতো হয়ে যায়। আর এই বৃদ্ধা মহিলা, উনি যে কি করবেন উনি নিজেই বুঝতে পারছেন না, আমি কোথায় যাব, কি করব, কার কাছে যাব, সবাই তো এখন ধান্দাবাজি শুরু করছে। পুরো পরিবারের মধ্যে একটা বিশাল অশান্তি লাগিয়ে দিয়েছে এই হুজুররা এসে। এক একজন এক এক কথা বলে, সবাই যদি এক কথা বলতো তার একটা কথা ছিল, এক একজন এক এক কথা বলে। এদিকে হয় কি, এই যে যিনি ব্যক্তি শফিক সাহেব, ওনার যে ভাই কানাডাতে থাকেন, উনি ওনার স্ত্রীর এই অসুস্থতা দেখে খুব ভেঙে পড়েন। কেননা ওনার ভাই এবং ভাবি, অর্থাৎ এই শফিক সাহেবের ভাই এবং ভাবি পরিবার সহ কিন্তু বড় হজ করে আসছেন, যেটা জিলহজ মাসে সৌদি আরবে যেটা হয়, আমরা যেটাকে বড় হজ বলি, এটা করে আসছেন। ওনারা এই কাজ করবেন এটা তো আসলে কারোরই বিশ্বাসী ছিল না। এদিকে হয় কি, এই যে কানাডাতে থাকা ওনার যেই ভাই, এই ভাইয়ের একটা ট্যুর পড়ে যায়, অফিশিয়াল ট্যুর, তাকে মিশরের কায়রোতে যেতে হবে। তো উনি কায়রোতে গিয়েছেন, যাবার পর ওখানে সপ্তাহখানেক ছিলেন, ওইখানে ঘটে যায় একটা ঘটনা। সেটা হচ্ছে উনি যখন কায়রোতে গিয়েছেন, কায়রোতে গেলে দেখা যাচ্ছে যে অনেক পুরাকীর্তি রয়েছে, সেই মিশরীয় যে সমস্ত স্থাপত্যগুলো সেই প্রাচীনকালের সেগুলো রয়েছে। তো উনি ওখানে যাবার পর বেশ কিছু মানুষের সাথে পরিচয় হন। তো দেখা যাচ্ছে যে ওখানকার লোকজন অনেকেই তো আর ইংরেজি বোঝে না, তো ওখানে ওনাদের যে গাইড ছিল তাকে কি মনে করে বললেন যে আচ্ছা আপনাদের এখানে কি ভালো কোনো রাকি আছেন, ভালো ঝাড়ফুঁক করতে পারেন এমন কোনো রাকি আছেন? তখন গাইড বলছেন যে আসলে এটা তো আমাদের কাজের মধ্যে পড়ে না, তারপরও আমার পরিচিত একজন আছেন, তবে উনি তো আসলে খুব নিভৃতচারী, মসজিদের ইমাম, উনি কারোর সাথে তেমন একটা কথা বলেন না, আমার পরিচিত, তবে কায়রো থেকে আরো ভেতর দিকে যেতে হবে, একটু গ্রাম সাইডে আর কি, সেখানে গেলে তাকে পাওয়া যেতে পারে। তার কোনো মোবাইল ফোনও নাই, উনি কোনো মোবাইল ফোনও ইউজ করেন না, বয়স তার 80 উপরে। তো বললেন যে ঠিক আছে আমি যাব। তার কাছে গেলেন, অত্যন্ত সমাদর করলেন। এখন ওই যে যিনি ইমাম উনি তো আর ইংরেজি বোঝেন না, যার কারণে এই যে গাইড, গাইড হচ্ছে অনুবাদ করে দিচ্ছেন, ইমাম সাহেব কি বলছেন সেটা এই শফিক সাহেবের ভাইকে বলছেন, আর শফিক সাহেবের ভাই কি বলছেন সেটা আবার ইমাম সাহেবকে উনি ওই মিশরীয় যেই ল্যাঙ্গুয়েজ, যে আরবি ল্যাঙ্গুয়েজ, ওখানে কিন্তু আরবির যেই আঞ্চলিক যে ভাষা আর কি, আঞ্চলিকতা তো সব দেশেই আছে, আরবির মধ্যেও আছে, তো মিশরীয় আরবিগুলো একটু অন্য রকম আর কি। তো উনি তো ওভাবে আর কি বুঝিয়ে দিচ্ছেন আর কি গাইড। তো ওই যে যিনি হুজুর উনি সবকিছু শুনলেন, মনে হলো উনি একটা কলম নিয়ে কাগজের উপর কিছু একটা লিখলেন, তারপর সবার নাম শুনলেন, বাসার ঠিকানাটা শুনলেন, লিখলেন, কি জন্য লিখলেন, এরপর ক্রস চিহ্ন দিচ্ছেন, প্রত্যেকের নামের উপরে ক্রস চিহ্ন দিচ্ছেন। দেওয়ার পর উনি বলছেন আলহামদুলিল্লাহ, খালাস খালাস, মানে শেষ হয়ে গেছে, কি হয়েছে, কি হয়েছিল আসলে ব্যাপারটা কি? তখন ওই ইমাম সাহেব বলেছিলেন ওনার ভাষায়, যেটা ওই যে অনুবাদক অনুবাদ করে দিয়েছিলেন, সেটা হচ্ছে এই যে শফিক সাহেব উনি অফিসিয়াল একটা কাজে চাঁদপুরের ওইদিকে গিয়েছিলেন। তো চাঁদপুরেতে দেখা যাচ্ছে বিভিন্ন ঘাট রয়েছে, তো ওখানে নদীর যে মাছগুলো, এই মাছগুলো অনেকেই তো কিনে নিয়ে যায়। তো উনি যেহেতু যেই গাড়িতে গিয়েছিলেন এটা কিন্তু ওই বাস না, এটা ওনাদের পার্সোনাল কার ছিল, একটা মানে প্রাইভেট কার ছিল। তো উনি কি করেছেন, ওই হাটে গিয়েছেন যখন, তখন মাত্র একটা নৌকা আসছে কিছু মাছ নিয়ে, মানে ওই নৌকা কিন্তু মাছ নিয়ে আসছে, তখনও ওই মাছগুলো হাটে ওঠেনি, নৌকা থেকে তখনও নামাই নাই। তো উনি চিন্তা করছেন যে মাছই তো মাত্রই ধরে নিয়ে আসছে, নদীর মাছই হবে, এখান থেকে কিছু মাছ কিনে, কি মাছ আছে? তখন ওই যিনি জেলে বা মাঝি উনি বলতেছেন যে মাছ বেশ কিছু আছে, আমার কাছে নদীর একটা বড় পাঙাশ আছে। তখন শফিক সাহেব বললেন ঠিক আছে দেখি তো পাঙাশটা। তো উনি পাঙাশটা দেখে খুব পছন্দ করলেন, দামাদামি করে পাঙাশটা নিয়ে নিলেন। ওই পাঙাশটা নিয়ে উনি বাসায় এসেছিলেন, বাসায় আসার পর এই পাঙাশটা উনি আসলে ফ্রিজিং করার আগেই রান্না করতে বলেছিলেন, যে ফ্রিজিং করলে, অর্থাৎ ফ্রিজে রাখলে তো অরিজিনাল স্বাদটা ওভাবে পাওয়া যায় না, তো এটা রান্না করো। তো ওনার ওয়াইফ এটা রান্না করেছিলেন। এদিকে হয়েছে কি, ওনার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে গেছে, ওনার মা তো অসুস্থ মানুষ, উনি বেশ আর্লি খাওয়া দাওয়া করেন, তারপর আবার ডায়াবেটিসের পেশেন্ট, আবার হাই প্রেশারও রয়েছে, উনি যে খাবারগুলো খান এগুলো আবার আলাদা খাবার, যার কারণে উনি এই মাছ তারপরে অনেক মাংস উনি আসলে ওভাবে খেতে পারেন না, ওনার খাবারটা আলাদা, উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলেন। তো রাতের বেলা যে খাবারটা রান্না হয়েছিল উনি এটা খান নাই, যদিও বা উনি উঠেছিলেন, উনি বেড়ে দিয়েছিলেন, কিন্তু উনি আর খান নাই। ওই খাবারটা যখন রাতের বেলা তারা সবাই খেয়েছে, তখনই ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা। কেননা এই যে পাঙাশ মাছটা, এই পাঙাশ মাছটা একটা জাদুর মাছ, জাদুর মাছ বলতে এই পাঙাশ মাছের সাথে একটা জিনকে যুক্ত করে দেওয়া হয়েছিল, এমন ভাবে যুক্ত করে দেওয়া হয়েছে এই পাঙাশ মাছটা মূলত আর একজন জেলেকে জাদু করার জন্য পাঠানো হয়েছিল, চালান করা হয়েছিল, এই মাছটা ওই জেলের কাছেই যাবে, ওই জেলেটা ধরবে, সে এটা খেতে পারবে না। খেতে পারবে না বলতে সে দেখা যাচ্ছে যে সে নিজে খাবে না কিন্তু তার পরিবারকে খাওয়াবে, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হবে সে নিজে কোনো একটা কারণে খাবে না, তার পরিবারকে খাওয়াবে। আর তখন তার পরিবারকে ওই জিনটা শেষ করে দেবে, এমন ভাবে চালান করা হয়েছিল। কিন্তু ওই মাছটা যখন ওই দিক দিয়ে যাচ্ছিল, কোনো কারণে অন্য আর একটা জেলের জালে সেটা ধরা পড়ে যায়, আর মাছটাকে আসলে এমন ভাবে চালান করা হয়েছে যে ওই মাছটা আসলে যেই খাবে তার উপরই এই জিনটা তার ওই হুকুমটা বাস্তবায়ন করবে। এখন ওই মাছটা আর একজন জেলের জালে ধরা পড়ে গেছে, ওই মাছটা উনি কিনেছেন, ওইটা কিনে উনি বাসায় নিয়ে আসছেন। যখন পরিবারের চারজন সদস্য এই মাছ খেয়েছেন, তখন ওই রাতের বেলা ওই জিনটা এদের উপর সওয়ার হয়েছে, মানে ওই জিনের উপর এমন হুকুম লাগানো হয়েছে যে এই মাছটা যেই খাবে তার উপর তোমার হুকুম শুরু হয়ে যাবে, তোমাকে যে হুকুম দেওয়া হয়েছে এদেরকে পাগল বানায় মেরে ফেলবা। এ তো এই কাজ করছে, এখন এর থেকে মুক্তির উপায় কি? ওই যে জাদুটা, ওই জাদুটা যদি কেটে যায় তাহলে ওই জিনটাও মুক্ত হয়ে যাবে, সে তার মতো চলে যাবে, তার আর কোনো কাজ নাই, তাকে মারতেও হবে না, কিছুই করতে হবে না। ওই ইমাম সাহেব সবার নাম নিয়ে জাস্ট খালি ক্রস দিয়েছেন, জাদু কেটে গেছে। তখন নাকি ইমাম সাহেব ওনার যে ভাষা, এই ভাষায় আবার ওই গাইডকে বলছেন যে ওনার সাথে তো ফোন আছে, ওনার ওই আত্মীয়কে ফোন দিতে বলেন, শোনেন তো কি অবস্থা। উনি তখন হোয়াটসঅ্যাপে কল দিয়েছেন কি খোঁজ খবর, পরে শোনেন একদম স্বাভাবিক, অবাক করা ব্যাপার, 10 মিনিটেরও মানে কম সময়ের ব্যবধানে পরিবারের সবাই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মানে কোনো সমস্যাই নাই, এরপর থেকে ওনারা সবাই ভালো, একদম স্বাভাবিক। এরপর উনি তো বললেন যে এই এই আশয় বিষয়, আমি তো মিশরে আসছিলাম, এই যে একজন হুজুরের সাথে কথা বললাম, আল্লাহর রহমতে উনি এই জাদুটা কেটে দিয়েছেন, জিনের সাথে যে হুকুম লাগানো ছিল ওই হুকুমটা কেটে দিয়েছেন, জিনটাও মুক্ত হয়ে গেছে, মূলত এই এই কারণে। তুমি যে পাঙাশ মাছ কিনে আনছিলা, তখন হচ্ছে এই সমস্যাটা তৈরি হয়েছে। এদিকে তখন তো আসলে ওনারা এত ক্ষমা চাচ্ছেন যে এই এই ঘটনা ঘটে গেছে, ওই সময় তো ওনাদের মানসিক অবস্থা ঠিকঠাক ছিল না, ওই যে এক হুজুর আসছে সে এসে বলছে ওই ভাবি করছে, এরপরে অমুকে করছে, তমুকে করছে, মানে পুরো পরিবারের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিয়েছে এরা, মানে জিন ডেকে জিনদেরকে বলেছে যে কে করেছে কে করেছে, আর জিনেরা বলেছে সেইটা বিশ্বাস করে পুরো একটা পরিবারের মধ্যে অশান্তি তো লেগেছেই, সেই সাথে একটা সোসাইটির মধ্যে অশান্তি লেগেছে। অন্য অন্য পরিবারের লোকজন বলছে দেখছো তার ভাইরা অমুকখানে আসে, এরা এত নাকি ভালো হস করে আসছে, দেখো ওইখানে তারা এত ভালো আছে, এই ভাইয়ের উপরে কালো জাদু করছে, মানে কত যে কথা। যাই হোক, পরে উনি তো আবার কানাডাতে চলে যান, এরপরে তো ওনাদের সাথে অনেক যোগাযোগ হয়েছে। ওই যে ওনার ভাবি, উনি যে মনের কষ্টে স্ট্রোক করছেন, উনি কিন্তু এখনো অসুস্থ অবস্থায় আছেন, আগের থেকে কিছুটা ভালো কিন্তু এখনো উনি অসুস্থ অবস্থাতেই রয়েছেন, স্বাভাবিক হন নাই, মনে এতটা কষ্ট পেয়েছিলেন যে আমার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ, আমি কালো জাদু করছি, মানে এই মনের কষ্টেই ওনার এই অবস্থা। তো যাই হোক, পরে বিষয়টা তো জানাজানি হলো আলহামদুলিল্লাহ, ওনার পরিবারও এখন সুস্থ স্বাভাবিক আছে। তবে মাঝখানে বেশ কিছুদিন প্রচন্ড রকমের অশান্তি, অসুস্থতা সবকিছু ওনাদেরকে জেঁকে বসেছিল, ভয়। আর এই যে বয়স্ক ভদ্রমহিলা, উনি যে কি কষ্টে ট্যাকেল দিয়েছেন ওই কয়টা দিন, এটা আল্লাহ মাহমুদ ভালো জানেন আর কি, তা না হলে আরো অবস্থা খারাপ হয়ে যেত। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটা শেয়ার করার পেছনে কিন্তু বেশ কয়েকটা উদ্দেশ্য রয়েছে, আশা করছি ঘটনাটা শোনার পর উদ্দেশ্যটা ধরতে পেরেছেন। তা হচ্ছে, খেয়াল করেন এই যে মিশরীয় যিনি রাকি, উনি কিন্তু ওরকম রাকি নন, রুকিয়ার কাজ ওভাবে করেন না, তারপরও উনি কি দোয়া পড়লেন, জাস্ট ক্রস চিহ্ন দিলেন কাগজে, ওইখান থেকে দিলেন, এখানে কিন্তু আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, জিনের সাথে লাগানো ওই হুকুমটা অকার্যকর হয়ে গেছে, সে মুক্ত হয়ে গেছে, চলে গেছে, ইনারাও ভালো হয়ে গেছেন। কিন্তু ওই যে যারা আসছিলেন, জিন হাজির করালেন, জিনদেরকে বললেন যে কে করেছে কে করেছে, তারা তো এক একজনের নাম বলল, এইটা কত বড় একটা প্রতারণা। তো এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। অনেকেই কি করেন, তারা যখন বুঝতে পারেন যে আসলে এই সমস্যা তাদের আয়ত্তের বাইরে, তখন তারা তাদের নিজেদের জিনকে এদের শরীরে হাজির করান। হাজির করানোর পর ইচ্ছা মতো তারা এক একটা কথা বলে দেয়, এ করছে সে করছে। আবার দেখা যাচ্ছে যে সত্যি সত্যি কোন ব্যক্তির সাথে যদি কোন জিনের কানেকশন থাকে, তার উপর হাজির করানো হয়, ওই জিনকে এমন কিছু কষ্ট দিতে থাকে ওই রাকি, তখন জিনটা কি করে হঠাৎ করেই একজন নাম বলে দেয়। জিনটাও তো ওই পরিবারের লোকজন সম্পর্কে জানে বা বোঝে, তখন সে একটা নাম বলে দেয়, মূলত সে কষ্ট থেকে বাঁচার জন্য, কারণ একটা নাম বললেই তো সে মুক্ত হয়ে যাবে। এই কারণে তাদেরকে দিয়ে নামটা বলতে বাধ্য করে। আবার এমন অবস্থা হয় যে জিনেরা কিন্তু ইচ্ছা করেও অনেক মিথ্যা কথা বলে, এই জন্য কিন্তু এই তদবীরের মাধ্যমে চোর ধরা, তারপর কে জাদু করেছে এদের নাম বের করা, এগুলো কিন্তু উচিত নয়। যারা এভাবে নাম বের করে আবার মানুষদেরকে প্রকাশ করে দেন যে অমুকে করছে তার নাম এইটা, এটা কিন্তু বড় একটা গর্হিত অপরাধ। এটা কিন্তু ইসলামে কোনো সুযোগই নেই যে আপনি তদবীরের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে দেখেছেন কাউকে, তিনি এই কাজটি করেছেন, তাকে অভিযুক্ত করছেন, এরকম কোনো সুযোগ নেই। ইসলামে কিন্তু সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সবকিছু হতে হবে। হ্যাঁ, পৃথিবীর বেশ কিছু দেশ রয়েছে যেখানে জাদুটোনা করার শাস্তি রয়েছে, তাহলে সেখানে কিভাবে শনাক্ত করে? সেখানে কিন্তু এরকম স্বপ্ন দেখে বা বাটি চালান দিয়ে শনাক্ত করে না, সেখানেও প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রমাণ, তারপরে আরো অনেক বেশ কিছু বিষয় রয়েছে, সেগুলোর আলোকে প্রমাণিত হলেই তবে জাদু করার শাস্তি তাদের উপর আরোপিত হয়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের ঈদ উল আজহা উপলক্ষে আয়োজিত ঈদ স্পেশাল আয়োজনের শেষ এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটির শিরোনাম আজাকানিস। নামটা অদ্ভুত লাগছে, তাই না? বুঝতেই পারছেন ঘটনাটাও ভিন্ন রকম হবে ইনশাল্লাহ। আমরা জুবাই ইসলাম ভাইয়ের পাঠানো আগে যেই ঘটনাগুলো প্রচার করেছি তার মধ্যে সুফিয়ান হুজুর, হাফেজ শাহ হুজুর, ওনাদের সম্পর্কে কিন্তু আলোচনা করেছি। হাফেজ শাহ হুজুর দক্ষিণবঙ্গের একজন নাম করা আধ্যাত্মিক সাধক ছিলেন, সারা বাংলাদেশে ওনার অসংখ্য গুণগ্রাহী ছিলেন। তো চলুন আজকের ঘটনায় চলে যাই। হাফেজ শাহ হুজুর প্রতিদিনের মতো সেদিনও এশার নামাজ শেষ করে মসজিদ থেকে ধীর পায়ে বাড়ির দিকে রওনা হয়েছিলেন। চারপাশ তখন অনেকটাই নিঝুম। নিজের বাড়ির সীমানায় আসতে তিনি লক্ষ্য করলেন প্রবেশদ্বারের ঠিক পাশেই একটি অপরিচিত গাড়ি দাঁড়িয়ে আছে। এত রাতে তাদের বাড়িতে কার গাড়ি আসতে পারে তা ভেবে তিনি মনে মনে কিছুটা বিস্মিত হলেন। কৌতূহল আর হালকা বিস্ময় নিয়ে হুজুর যখন বাড়ির মূল আঙিনায় পা রাখলেন, ঠিক তখনই বাতাসে ভেসে আসা একটি তীব্র ও অত্যন্ত কটু দুর্গন্ধ সরাসরি তার নাকে এসে ধাক্কা দিল। দুর্গন্ধটি সাধারণ কোন পচন বা আবর্জনার গন্ধের মতো ছিল না, এটি ছিল এক অদ্ভুত এবং দম বন্ধ করা বিশ্রী দুর্গন্ধ। আকস্মিক এই দুর্গন্ধে হুজুরের পেট গুলিয়ে উঠল এবং তিনি প্রায় বমি করে দিচ্ছিলেন। অত্যন্ত কষ্ট করে তিনি নিজের বমি ভাবটা আটকে রাখলেন এবং পরিহিত জুব্বার হাতা দিয়ে নাক ও মুখ শক্ত করে চেপে ধরলেন। এরপর দ্রুত পায়ে উঠোন পেরিয়ে ঘরের প্রধান দরজার সামনে গিয়ে ধাক্কা দিলেন। ভেতর থেকে দরজা খোলার জন্য হুজুরকে সামান্য সময় অপেক্ষা করতে হল। এরপর দরজা খুলতেই তিনি সামনে নিজের মেয়ের জামাতা মোহাম্মদ আবুল কালাম আজাদ হুজুরকে দেখতে পেলেন। জামাতা তাকে বিনীতভাবে সালাম দিলেন। এই অসময় এবং আকস্মিকভাবে জামাতাকে বাড়িতে দেখে হুজুর মনে মনে বেশ অবাকই হলেন। তবে নিজের অস্বস্তি প্রকাশ না করে তিনি জামাতার কুশল সংবাদ জিজ্ঞেস করতে করতে বাড়ির বারান্দার ঘরের দিকে এগিয়ে গেলেন। বারান্দার ঘরে পা রাখতেই হুজুরের চোখ গেল সেখানে বসে থাকা এক অপরিচিত মহিলার দিকে। ঘরে প্রবেশ করার পর হুজুর নিশ্চিত হলেন যে বাইরের যে অংশটা, অর্থাৎ বাইরে উঠোনে তিনি যে তীব্র ও দম বন্ধ করা দুর্গন্ধটি পেয়েছিলেন সেটি মূলত এই মহিলার শরীর থেকেই ছড়িয়ে পড়েছে। মহিলাটির উপস্থিতি এবং তার চারপাশের পরিবেশ হুজুরকে বেশ বিচলিত করে তুলল। হুজুরকে ঘরে ঢুকতে দেখে অপরিচিত মহিলাটি তাকে সালাম দিলেন, কিন্তু তীব্র দুর্গন্ধের কারণে তৈরি হওয়া চরম অস্বস্তি এবং ভেতরের এক অদ্ভুত অনুভূতির কারণে হুজুর সেই সালামের কোন উত্তর ওই সময় দিতে পারলেন না। তিনি নীরব থেকে দ্রুত ঘরের ভেতরে তথা বাড়ির অন্দরমহলে চলে গেলেন। ভেতরে গিয়ে হুজুর কিছুটা সময় নিলেন পরিস্থিতি বুঝতে। এরপর তিনি একটি মাটির বাটিতে পানি নিলেন এবং জামাতাকে ভেতরে ডেকে পাঠালেন। জামাতা ভেতরে এলে হুজুর তার হাতে পানি ভর্তি মাটির বাটিটি তুলে দিয়ে গম্ভীর অথচ শান্ত স্বরে বললেন, তুমি এখনই এই বাটিটা নিয়ে যাও এবং বিসমিল্লাহ বলে এই পানিটুকু আমাদের টিউব অয়েলের ভেতর ঢেলে দাও। এরপর হুজুরের জামাতাকে পরবর্তী নির্দেশ দিয়ে বললেন, এই কাজটা শেষ করে তুমি বারান্দায় যাও এবং ওই অপরিচিত মহিলাটিকে তোমার স্ত্রীর সাথে ওযু করার জন্য পাঠাও। তবে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখবে, ওযু করার সময় ওই মহিলা যেন কোনোভাবেই টিউব অয়েল স্পর্শ না করেন। তুমি তোমার স্ত্রীকে পরিষ্কার করে বলে দাও, মহিলাটির ওযু শেষ না হওয়া পর্যন্ত তোমার স্ত্রী নিজেই যেন টিউব অয়েলের হাতল চেপে তাকে পানি দেয়। হাফেজ শাহ হুজুরের নির্দেশ পাওয়ার পরপরই জামাতা পানির যেই মাটির পাত্রটি এটি হাতে নিয়ে ঘর থেকে বের হলেন। তিনি উঠোনের কোণে অবস্থিত অন্ধকারাচ্ছন্ন টিউব অয়েলটির দিকে এগিয়ে গেলেন এবং হুজুরের কথা মতো বিসমিল্লাহ বলে বাটির পানিটুকু টিউব অয়েলের ভেতর ঢেলে দিলেন। এই কাজ শেষ করে তিনি দ্রুত ঘরে ফিরে এলেন এবং নিজের স্ত্রীকে আড়ালে ডেকে হুজুরের দেয়া সব নির্দেশনা সতর্কতার সাথে বুঝিয়ে বললেন। স্বামীর কাছ থেকে সব শোনার পর হুজুরের মেয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিলেন। তিনি বারান্দায় গিয়ে সেই অপরিচিত মহিলাটিকে সাথে নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে টিউব অয়েলের পাড়ে গেলেন। হুজুরের নির্দেশনা অনুযায়ী মহিলাটিকে টিউব অয়েল স্পর্শ করতে না দিয়ে নিজেই কল চেপে পানি তুলে দিতে লাগলেন। নিখুঁতভাবে অজু শেষ হওয়া পর্যন্ত তিনি এই সতর্কতা বজায় রাখলেন এবং অজু শেষ হলে মহিলাটিকে সাথে নিয়ে আবার ঘরের ভেতরে ফিরে এলেন। এদিকে জামাতা যখন পানির পাত্রটি নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন, ঠিক তখনই হাফেজ শাহ হুজুর ভেতরের ঘর থেকে উঠে দাঁড়ান। তিনি নিজের পানি পানের পাত্রটিতে পরিষ্কার পানি নিলেন এবং অত্যন্ত মনোযোগ সহকারে কিছু প্রয়োজনীয় দোয়া কালাম পরে সেই পানিতে ফু দিলেন। এরপর হুজুর নিজে সেই পবিত্র পানি থেকে এক ঢোক পান করলেন। বাকি পানিটুকু নিয়ে তিনি প্রথমে ঘরের ভেতরকার চারপাশের কোণে এবং পরে ঘরের বাইরে গিয়ে দরজার আশপাশ ও উঠোনে ভালো করে ছিটিয়ে দিলেন। হুজুরের জামাতা হুজুরের কাজসমূহ খেয়াল করছিলেন। হাফেজ শাহ হুজুর যখন ঘরে এবং ঘরের বাইরে পানি ছিটিয়ে দিচ্ছিলেন, তার জামাতা দূর থেকে খুব মনোযোগ দিয়ে শ্বশুরের এই অন্যরকম ও অস্বস্তির আচরণ লক্ষ্য করছিলেন। সবসময় শান্ত থাকা হুজুরকে আজ এভাবে হন্তদন্ত হয়ে অস্থির হয়ে পানি পড়া ছিটানো দেখে জামাতার মনে বেশ খটকা লাগল। হুজুর যখন পুরো ঘরে পানি ছিটানো শেষ করে একটা লম্বা শ্বাস ফেলে নিজের জায়গায় এসে বসলেন, তখন আজাদ হুজুর আর নিজের কৌতূহল চেপে রাখতে পারলেন না। তিনি হুজুরের একটু কাছে গিয়ে নরম গলায় চিন্তিত হয়ে জিজ্ঞেস করলেন, আব্বা, আপনি ঘরে ঢোকার পর থেকেই দেখছি আপনি বেশ বিচলিত এবং এক ধরনের অস্থিরতায় ভুগছেন, কোনো সমস্যা হয়েছে কি? হাফেজ শাহ হুজুর জামাতার এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর ওই সময় দিলেন না। তার মুখ তখনও গম্ভীর হয়েছিল। তিনি জামাতার দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন, বাবা, তুমি ভেতরে যাও, তোমার স্ত্রীকে বলো সে যেন তার মা এবং ওই মহিলাটিকে সাথে নিয়ে এখনই একসাথেই যেন এশার নামাজ পড়ে নেয়, অর্থাৎ তারা নিজেদের মতো করে জামাত করে এশার সালাত আদায় করবে, আর ফরজ নামাজ শেষ হওয়া মাত্রই তারা যেন আল্লাহর কাছে সাহায্য চেয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে। হুজুর একটু থেমে জামাতাকে বললেন, এই কাজটা তাদের বলে তুমি সোজা আমার নামাজের ঘরে চলে এসো। এটুকু কথা বলেই হাফেজ শাহ হুজুর সেখানের এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি জামাতাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে নিজের নামাজের ঘরের দিকে চলে গেলেন। অল্প কিছু সময় পর হুজুরের দেয়া সব নির্দেশনা শেষ করে তার জামাতা তার নামাজের ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন। তিনি বিনীতভাবে ভেতরে যাওয়ার অনুমতি চাইলেন এবং অনুমতি পেয়ে ঘরের ভেতরে ঢুকে একপাশে চুপচাপ বসলেন। হুজুর যখন জায়নামাজে বসে মনোযোগ দিয়ে তসবিহ পড়ছিলেন, তসবিহ পড়া শেষ করে তিনি তসবিহ দানাটি, অর্থাৎ তসবির যেই একটা আলাদা দানি আছে, দানা বা দানি বলে আর কি, তো ওই তসবিহ দানিটি পাশে রাখলেন আর জামাতের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ বাবা এবার তোমার সব কথা খুলে বলো, তবে তোমার কথা শোনার আগে তোমাকে একটা জরুরি বিষয় জানিয়ে রাখি, এই মহিলার কোনো কাজ তুমি আর করতে পারবে না। কেন পারবে না? সেই উত্তর আমি তোমার এবং ভদ্রমহিলার সব কথা শোনা শেষ হলে তারপর দিচ্ছি। হুজুর মুখে হঠাৎ এমন কথা শুনে আজাদ হুজুর মনে মনে বেশ অবাক হলেও তিনি বুঝতে পারলেন পরিস্থিতি হয়তো বেশ জটিল, তাই দ্রুত নিজেকে সামলে নিয়ে বললেন, বাবা ভালো হয় যদি একটু কষ্ট করে আমার খালার মুখ থেকেই শুরুর দিকের ঘটনাগুলো শুনে নেন। জামাতার কথা শুনে হাফেজ শাহ হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে, ওনাকে আমার নামাজঘরের বাইরে বসার একটু ব্যবস্থা করে দিয়ে এসো। আজাদ হুজুর হাফেজ শাহ হুজুরের কথা মতো মহিলাকে হুজুরের নামাজঘরের বাইরে দরজার কাছে একটি চৌকিতে বসার ব্যবস্থা করে দিয়ে ভেতরে ঢুকে হুজুরের কাছাকাছি বসেন। হুজুরও দরজার কাছাকাছি স্থানে পাটি বিছিয়ে সালাম দিয়ে জামাতাকে উদ্দেশ্য করে বলেন, বাবা তুমি আমাকে আগে ওনার পরিচয়টা বলো, তারপর ওনার কথা শুনব। আজাদ হুজুর বলেন, বাবা ওনার নাম ডাক্তার হাফসা আমিন, পেশা একজন ডাক্তার এবং সম্পর্কে আমার খালা হন। সমস্যা মূলত ওনার নিজের একার নয়, পরিবারের সবারই বলা চায়। দিন পাঁচেক আগে আমি একদিন জোহরের নামাজ শেষ করে যখন ঘরে ভাত খেতে গেলাম তখন গিয়ে দেখি আমার মা আর উনি আমাদের বাসায় এসেছেন। ওনারা আপনার মেয়ে আর নাতি নাতনিদের সাথে বসে গল্প করছেন। এরপর দুপুরের খাবার শেষ হলে আমার মা আমার কাছে এলেন। মা এসে আমাকে বললেন, তোর হাফসা খালার পরিবারে আজকাল কি কি যেন সমস্যা হচ্ছে, তুই ওনার মুখ থেকে সবটা একটু ভালো করে শুনে দেখ, তারপর তোর শ্বশুরের সাথে একটু কথা বলে দেখিস ওনার এই বিপদে কোনো ব্যবস্থা করা যায় কিনা। আমি তখন খালাকে কাছে ডেকে জিজ্ঞেস করলাম, খালা আপনাদের কি সমস্যা হচ্ছে একটু বুঝিয়ে বলুন। উনি তখন বেশ অদ্ভুত কিছু সমস্যা বলেছিলেন। সব শুনে আমি সেদিনই খালার সাথে ওনাদের বাসায় যাই। এই পর্যায়ে হাত উঁচিয়ে আজাদ হুজুরকে থামিয়ে দিয়ে হাফেজ শাহ হুজুর বললেন, তোমার সফরের বাকিটুকু পরে শুনছি, তোমার খালাকে বলছি আপনি প্রথম থেকে সবকিছু আমাকে আবার বলুন, কোনো কিছু গোপন করবেন না বা কোনো কিছু বাদ দেবেন না, ছোটখাটো বিষয়গুলো আমাকে বলবেন। ডক্টর হাফসা আমিন বলতে শুরু করলেন, হুজুর আমার নাম হাফসা আমিন, সে তো আপনি জানেন, পেশা একজন ডাক্তার এবং সম্পর্কে আমি আজাদের এক দুঃসম্পর্কের খালা হই। সমস্যা মূলত আমার নিজের নয়, আমার পরিবারের সবাই এখন এই সমস্যার সম্মুখীন বলা যায়। আমার স্বামী এবং আমি দুজনই পেশায় ডাক্তার, আমার সাবজেক্ট হল ফিজিওথেরাপি আর আমার স্বামী নিউরোলজির একজন বিশেষজ্ঞ। আমাদের তিন ছেলে মেয়ে, বড় ছেলে বর্তমানে কানাডাতে একটা চাকরি করছে, মেজো মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে আর ছোট মেয়ে সামনে এসএসসি পরীক্ষা দেবে। সমস্যাটা মূলত আমার মেজো মেয়েকে দিয়েই শুরু হয়েছে আজ থেকে প্রায় 8 দিন আগে। ঘটনার সময় বা ঘটনার দিন, বিশেষ করে ঘটনার প্রথম দিন আমি বাসাতেই ছিলাম, তখন সময় আনুমানিক দুপুর 1টা। সেদিন আমার মেজো মেয়ে মিলার জন্মদিন ছিল, বিকেলে ওর বান্ধবীরা আমাদের বাসায় আসবে, তাই আমি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাসায় এসে ওদের জন্য রান্না বান্না করছিলাম। এমন সময় আমাদের দরজার কলিং বেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলে দেখি মিলা ইউনিভার্সিটি থেকে ফিরেছে। ওকে ঘরে ঢুকতে দিয়ে আমি জিজ্ঞেস করলাম, কিরে তোর বান্ধবীরা কখন আসবে, ক্লাস কয়টা শেষ হলো তোদের? এসব কথা জিজ্ঞেস করতে করতেই আমি আবার রান্নাঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু মিলা খুব সংক্ষেপে আর কেমন যেন একটা রুক্ষ সুরে উত্তর দিল, জানি না কখন আসবে। এইটুকু বলে সে সোজা নিজের রুমে চলে গেল এবং দপ করে দরজা বন্ধ করে দিল। ওর এমন আচরণে আমি বেশ অবাকই হলাম। সাধারণত ও এত গম্ভীর থাকে না, বিশেষ করে নিজের জন্মদিনের দিনে তো নয়ই। বাসায় তখন আমি আর আমাদের কাজের বুয়া ছিলাম। মিলার এমন উত্তর শুনে কাজের বুয়া আমাকে সান্ত্বনা দিয়ে বলল, মিলা মার মনে হয় শরীরটা ক্লান্ত লাগছে আপা, একটু বিশ্রাম নিক, তারপর দেখবেন ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। বুয়ার কথা শুনে ওনারও তাই মনে হল। অর্থাৎ বুয়ার কথা শুনে উনি বললেন যে আমারও একই কথাই মনে হল, আসলেই হয়তো ওর ক্লাসের চাপে ও ক্লান্ত, তাই আমি আর কথা না বাড়িয়ে আবার রান্না বাড়ায় মনোযোগ দিলাম। বেশ কিছুক্ষণ পর আমার রান্নাবান্না শেষ হল। আমাদের বাসায় যে কাজের বুয়া ছিল তার ছেলে মেয়েদের জন্য একটা বক্সে করে বেশ কিছুটা খাবার গুছিয়ে দিচ্ছিলাম যাতে সে বাসায় গিয়ে সবাইকে নিয়ে খেতে পারে। ঠিক তখনই আবার দরজার কলিং বেল বেজে উঠল। আমি বুয়াকে বললাম দরজাটা খুলে দিতে। সে এগিয়ে গিয়ে দরজা খুলতেই আমরা দুজন যা দেখলাম তাতে আমাদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। আমরা দেখলাম আমার স্বামী, আমার ছোট মেয়ে মীরা আর মেজ মেয়ে মীলা হাসতে হাসতে গল্প করতে করতে দরজা দিয়ে ঢুকছে। মীলাকে ওদের সাথে এভাবে হেঁটে আসতে দেখে আমি আর বুয়া একদম স্তব্ধ হয়ে গেলাম। আমরা একে অপরের মুখের দিকে হা করে তাকিয়ে রইলাম, কারণ মীলা তো প্রায় ঘণ্টাখানেক আগেই বাড়ি ফিরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে রেখেছে। তাহলে এই মীলা আবার বাইরে থেকে কিভাবে এলো? আমাদের এমন হা করা মুখ আর হতবাক দৃষ্টি লক্ষ্য করে তোমার খালু হেসে উঠে বলল, কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন? আজকে মীলার জন্মদিন, তাই আমি নিজেই একটু আগে হাসপাতাল থেকে ছুটি নিয়ে দুই মেয়েকে ওদের ক্যাম্পাস থেকে একসাথে গাড়িতে তুলে নিয়ে এসেছি। ভাবলাম সবাই মিলে একসাথে দুপুরের খাবারটা খাব। তোমার খালুর কথা শেষ হওয়া মাত্রই কাজের বুয়া আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে ভয়ে ফ্যাকাশে হয়ে তার জন্য রাখা খাবারের বক্সটা হাতে নিয়ে প্রায় দৌড়ে ঘর থেকে বের হয়ে চলে গেল। বুয়ার এভাবে তাড়াহুড়ো করে ছুটে বেরিয়ে যাওয়া দেখে মেয়েরা খুব হাসাহাসি করতে লাগলো, আর তাদের বাবাও বিষয়টিতে বেশ অবাক হল। কিন্তু আমি সেদিন বিন্দু মাত্র কিন্তু ভ্রুক্ষেপ করি নাই, বিশেষ করে সেদিকে কোনো আমি ভ্রুক্ষেপ করি নাই, সেদিকে বিন্দু মাত্র কোনো কান্না দিয়ে ভেতরে ভেতরে এক তীব্র আতঙ্কে মীলার রুমের দিকে ছুটে গেলাম। দরজার সামনে গিয়ে আমি হাতল ধরে লকটা ঘোরানোর চেষ্টা করলাম, কিন্তু লকটা ঘুরল না, ভেতর থেকে দরজা আটকে দেওয়া ছিল। এটা দেখে আমার শরীরের ভেতরটা একদম ঠান্ডা হয়ে গেল। আমি একই সাথে ভীষণ অবাক হলাম আর প্রচণ্ড ভয়ও পেয়ে গেলাম, কারণ যে মেয়েটি একটু আগে আমার চোখের সামনে দিয়ে এই রুমে ঢুকে দরজা বন্ধ করেছে সেই আবার তার বাবার সাথে বাইরে থেকে মাত্র ঘরে ঢুকল। তাহলে এই বন্ধ ঘরের ভেতর এখন কে আছে? আর আমি তো একা দেখিনি, বুয়াও দেখেছে আমার সাথে। আমার এমন ফ্যাকাশে মুখ আর অস্থিরতা দেখে মীলার বাবা এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার, এমন ছোটাছুটি করছো কেন? আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সত্যিটা লুকিয়ে উত্তর দিলাম, না কিছু না, মীলার রুমের দরজাটা টেনে বন্ধ করতে গিয়ে মনে হয় আমি ভুলে লক করে ফেলেছি। আমার কথা শুনে তোমার খালু স্বাভাবিকভাবেই বলল, ধুর এটা তো কোনো বিষয় হলো, তো এটা নিয়ে এমন ছোটাছুটি আর ভয় পাওয়ার কি আছে, ড্রয়ারে তো এক্সট্রা চাবি রাখাই আছে, চাবি দিয়ে খুলে দিতে হয়। আমি তখন আর ওনাকে কিছু জানালাম না, কারণ আজ মেয়েটার জন্মদিন, এখনই যদি এই রহস্যময় বিষয় নিয়ে চিল্লাচিল্লি করি তবে আনন্দের দিনটা একদম মাটি হয়ে যাবে। এরপর সারাদিন কাটল উৎসবে নামেছে, খাওয়া দাওয়া হলো, বিকেলে মীলার বান্ধবীরা আসলে তাদের আপ্যায়ন করলাম, রাত বাড়লে মেহমানরা চলে যাবার পর আমি রান্না বাড়ার সব বাসন কোসন গুছিয়ে বেসিনে রাখলাম, বেঁচে যাওয়া বাকি খাবারগুলো ফ্রিজে তুললাম। সব কাজ শেষ করে মেয়েদের ঘুম পাড়িয়ে দিয়ে আমি যখন নিজেদের শোবার ঘরে গেলাম তখন তোমার খালুকে দুপুরের পুরো বিষয়টি খুলে জানালাম। কিন্তু ওনার নিউরোলজির ডাক্তারি মন এই অলৌকিক বা অদ্ভুত ঘটনাটি বিশ্বাসই করল না, উনি পুরো ব্যাপারটা হেসেই উড়িয়ে দিলেন এবং আমাকে বললেন, হাসপাতালে ডিউটি ইদানিং তোমাকে বেশ ক্লান্ত করে দিচ্ছে, তারপরও আজ আবার এক হাতে এত রান্নাবাড়া করেছ, তাই অতিরিক্ত ক্লান্তিতে হয়তো হ্যালুসিনেশন বা মনের ভুল হয়েছে, কাজের প্রেশার একটু কম নাও, এই বলে উনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লেন। কিন্তু ওনার মতো আমি তো ঘুমাতে পারলাম না, আমার মনের ভেতর কেমন যেন একটা খচখচানি লেগেই রইল, বুকের ভেতর থেকে একটা ভয় বারবার আমাকে জানান দিচ্ছিল সামনে বড় কোনো অঘটন ঘটতে যাচ্ছে যা আমার এই সাজানো গোছানো সুখের সংসারে আঘাত হানতে পারে যে কোনো সময়। আমার সেই অমঙ্গল ধারণাকে সত্যি প্রমাণ করে পরদিন রাত থেকেই আমাদের বাসায় শুরু হলো অদ্ভুত আর ভয়ানক সব ঘটনা। সেদিন রাতে আমরা সবাই একসাথে ডাইনিং টেবিলে রাতের খাবার খেতে বসেছিলাম। প্রথম দিকে সবকিছু একদম স্বাভাবিক ছিল, মীলা হেসেই তার বাবার সাথে বিভিন্ন বিষয়ে কথা বলছিল, কিন্তু হঠাৎ করেই তার বাবার একটি সাধারণ প্রশ্নের উত্তর দেওয়ার মাঝখানেই মীলা হুট করে একদম চুপ হয়ে গেল। কথা বলতে বলতে এভাবে আচমকা থেমে যাওয়ায় আমি কৌতূহল নিয়ে ওর দিকে তাকালাম, তাকিয়ে দেখি মেয়েটা একদম সোজা হয়ে বসে নিজের খাবারের থালার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখের পলক পর্যন্ত পড়ছে না। ওর বাবা প্রথমে ভেবেছিল মীলা হয়তো অন্য কিছু ভাবছে, তাই মেয়ের নাম ধরে কয়েকবার ডাকল, কিন্তু মীলা পাথরের মতো স্থির হয়ে বসে রইল, কোনো উত্তর দিল না। মেয়ের এমন অদ্ভুত ও বেয়াদবিপূর্ণ আচরণে মীলার বাবা বেশ বিরক্ত হলেন এবং কিছুটা রেগে গিয়ে মীলাকে একটু জোরে ধমক দিয়ে উঠলেন। আর ঠিক তখনই ঘটল এক শিউরে ওঠার মতো ঘটনা। মিলার বাবা ধমক দেওয়ার পরপরই মিলা ধীরে ধীরে মাথা তুলে তার বাবার দিকে তাকালো। ও যখন চোখ তুলল তখন আমরা ভয়ে স্তব্ধ হয়ে গেলাম। দেখলাম ওর চোখ দুটো একদম জবা ফুলের মতো রক্ত বর্ণের আকার ধারণ করেছে, লাল হয়ে গেছে, এবং সেই চোখে তীব্র ও অমানসিক ঘৃণা নিয়ে সে তার বাবার দিকে তাকিয়ে আছে। কিছু বুঝে ওঠার আগেই মিলা হঠাৎ এক লাফে ডাইনিং টেবিলের উপর উঠে পড়ল। সে পশুর মতো চার হাত পায়ে টেবিলের উপর হামাগুড়ি দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে সোজা তার বাবার উপর ঝাঁপিয়ে পড়ল। আকস্মিক এই ভয়ানক আক্রমণে তাল সামলাতে না পেরে ওর বাবা বসার চেয়ার সহ পেছন দিকে মেঝেতে পড়ে গেলেন। তিনি মেঝেতে পড়ে যাওয়া মাত্রই মিলা ক্ষিপ্র গতিতে তার বুকের উপর চড়ে বসল এবং দুই হাতে ওনার গলা শক্ত করে টিপে ধরল। স্বামীর এই অবস্থা দেখে আমি চিৎকার করে উঠলাম এবং পাগলের মতো ছুটে গিয়ে মিলাকে টেনে ওনার বুকের উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু ওর গায়ে হাত দেওয়া মাত্রই আমার হাত যেন জমে বরফ হয়ে গেল। আমি টের পেলাম আমার ফুটফুটে জ্যান্ত মেয়েটার শরীরটা তখন কোন জ্যান্ত মানুষের মতো ছিল না, ওটা ছিল একদম মৃত মানুষের মতো হিমশীতল আর পাথরের মতো শক্ত। এর মধ্যে ছোট্ট মেয়ে মীরাও ছুটে আসে এবং আমার সাথে হাত লাগায়। আমরা মা আর মেয়ে দুজন মিলে অনেক টানাটানি করে অতি কষ্টে মিলাকে তার বাবার শরীর উপর থেকে সরিয়ে নিতে পারি। একটি সাধারণ ২০ বছর বয়সী মেয়ের শরীরে যে এত শক্তি থাকতে পারে তা আমাদের ধারণারও বাইরে ছিল। আমরা তখন তাকে টেনে সরিয়ে মেঝেতে ধরে রাখার চেষ্টা করছিলাম। তখন মিলা খুব অদ্ভুত ও ভয়ানক এক ভারী পুরুষালী গলায় গালি দিয়ে চিৎকার করে ওঠে। সে বলে যে আমাকে ধমক দিস, তোর শরীরে সব হাত পা টেনে ছিঁড়ে ফেলব যদি আর কখনো আমার সামনে একটুও গলা উঁচু করে কথা বলিস। নিজের মেয়ের মুখ থেকে এমন অদ্ভুত ও অচেনা গলার স্বর এবং এই ধরনের কুৎসিত কথা শুনে আমরা সবাই পুরোপুরি স্তব্ধ ও আতঙ্কিত হয়ে যাই। মিলার বাবা তখনও মেঝেতে পড়ে হাঁপাচ্ছিলেন। তিনি কোনো মতে হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালেন এবং টেবিল থেকে পানি ভর্তি একটি গ্লাস হাতে নিয়ে মিলার মুখের দিকে পানিটুকু বেশ জোরেই ছুড়ে মারলেন। আচমকা মুখে ও নাকে পানি ঢুকে যায়। মিলা খুব জোরে কাশতে শুরু করল এবং কাশতে কাশতে একটু পরে সে আমাদের হাতের উপরেই পুরোপুরি অজ্ঞান হয়ে ঢলে পড়ল। ওরে এই অবস্থা দেখে আমরা দেরি করলাম না ও অজ্ঞান হয়ে যাওয়ার পর আমরা তিনজন মিলে ধরাধরি করে মিলাকে ওর নিজের ঘরে নিয়ে গেলাম এবং বিছানায় শুইয়ে দিলাম। মিলার এই অবস্থা দেখে আমি আর মীরা ভয়ে ও চিন্তায় কান্না শুরু করে দিই। অন্যদিকে ওর বাবা এই অদ্ভুত পরিস্থিতি দেখে আর দেরি না করে কানাডায় থাকা আমাদের বড় ছেলে আবিরকে ফোন করেন। ওকে ফোন করে যা যা ঘটেছে সব বিস্তারিত বলেন এবং সম্ভব হলে যেন দ্রুত দেশে চলে আসে সেই কথা বলে ফোনটা রেখে দেন। সেদিন সারা রাত আমাদের পরিবারের কেউ এক মুহূর্তের জন্য ঘুমাতে পারেনি। আমরা সবাই মিলে মিলাকে পাহারা দেওয়ার জন্য ওর রুমেই একভাবে বসেছিলাম। এক সময় রাতের অন্ধকার কেটে ভোরের ফজরের আজান শোনা যায় আর ঠিক আজান শুরু হওয়ার সাথে সাথেই মিলা ধরফর করে এক লাফে বিছানায় উঠে বসে পড়ে। ও এভাবে হঠাৎ জেগে ওঠায় আমরা সবাই আবার ওকে সামলাতে ব্যস্ত হয়ে যাই। তবে আজান পড়ার সাথে সাথেই ওর এভাবে লাফিয়ে ওঠার বিষয়টি মিলার চোখ এড়ায়নি। সে মনে মনে এটা খেয়াল করে রাখে। সকাল হলে মিলাকে তার স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা মিলাকে সাথে নিয়ে ওর বাবার হাসপাতালে রওনা দিই। সেখানে পৌঁছানোর পর ওর বাবা একজন নিউরোলজির ডাক্তার হিসাবে নিজের তত্ত্বাবধানে মেয়ের মাথার ও শরীরের নানা রকম পরীক্ষা নিরীক্ষা করান। সব পরীক্ষা শেষ হতে দুপুর হয়ে যায়, তাই রিপোর্টের জন্য অপেক্ষা না করে তিনি আমাকে আর মিলাকে একটা গাড়িতে করে বাসায় পাঠিয়ে দেন। হাসপাতাল থেকে ফেরার পথেই আমি ঢাকায় থাকা আমার নিজের আপন ছোট দুই বোনকে ফোন করি। একজনকে আগে ফোন করেছিলাম পথেই আর বাসায় আসার পর আবার আরেকজনকে ফোন করেছিলাম আর মিলার এই হঠাৎ অসুস্থতার কথা জানাই। বোনেরা আমার মুখে এসব কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়ে। আমরা হাসপাতাল থেকে বাসায় পৌঁছানোর অল্প কিছুক্ষণের মধ্যেই আমার দুই বোন তাদের ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে আমাদের বাসায় চলে আসে। আমরা এই তিন বোন, আমার পরের বোনের দুটি যমজ মেয়ে রয়েছে যারা আমাদের ছোট মেয়ে মীরার সমবয়সী, আর আমার একদম ছোট বোনের দুটি সন্তান, তার বড় মেয়ের বয়স মাত্র ৫ থেকে ৬ বছর আর ছোট সন্তানটির বয়স ছিল তখন ২ বছর। খালা আর কাজিনদের একসাথে দেখে এবং তাদের সাথে কিছুক্ষণ গল্প করার পর মিলা বেশ হাসিখুশি ও স্বাভাবিক হয়ে ওঠে। এর মধ্যে ছোট মেয়ে মীরাও স্কুল থেকে বাড়িতে ফেরে। মীরা আসার পর আমার মেজ বোনের যমজ মেয়ে দুটি মীরার রুমে গিয়ে একসাথে বসে গল্প করতে শুরু করে, আর আমি আমার দুই বোনকে সাথে নিয়ে মীরার রুমেই বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছিলাম। এমন সময় মীরা বিছানা থেকে নেমে বলল তার পানি পিপাসা লেগেছে। এই বলে সে পানি খাওয়ার জন্য ডাইনিং রুমের দিকে হেঁটে চলে যায়। আমরা বোনেরা নিজেদের গল্পে ব্যস্ত ছিলাম এবং মীরার আচরণ তখন একদম স্বাভাবিক। একদম স্বাভাবিক আচরণ দেখার কারণে আমি আর ওর সাথে উঠে তার সাথে যাইনি। কিন্তু এর ঠিক একটু পরে ডাইনিং রুম থেকে আমার ছোট বোনের দুই বছরের বাচ্চা তীব্র ও ভয়ানক কান্নার চিৎকার ভেসে আসে। সেই কান্না শুনে আমরা সবাই পুরোপুরি হতভম্ব হয়ে যাই এবং গল্প থামিয়ে এক দৌড়ে ডাইনিং রুমে গিয়ে হাজির হই। ডাইনিং রুমে ঢোকার পর আমাদের চোখের সামনে যে দৃশ্য ভেসে উঠল তা দেখে আমাদের পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। আমরা দেখলাম ডাইনিং টেবিলের উপর ছোট বোনের দুই বছরের বাচ্চাটি বসে আছে এবং ব্যথায় ও আতঙ্কে তার গলা চিরে চিৎকার বেরোচ্ছে, আর মীলা বাচ্চার সামনে একদম স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওর চোখ দুটো কেমন যেন বড় বড় আর শূন্য হয়ে আছে, যেন ও এই দুনিয়াতেই নেই। ও এক দৃষ্টিতে বাচ্চাটার দিকে তাকিয়ে নিজের মুখ নাড়িয়ে কিছু চিবোচ্ছিল, আর ওর ঠোঁটের কোণ বেয়ে তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছিল। আমার ছোট বোন পাগলের মতো চিৎকার করে ছুটে গিয়ে মীলাকে জোরে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল এবং টেবিল থেকে নিজের বাচ্চাকে কোলে তুলে নিল। কোলে নিয়ে বোন দেখে বাচ্চার বাম হাতের একটা আঙ্গুল পুরো উধাও এবং সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। আর ঠিক তখনই আমরা খেয়াল করলাম মীলার মুখের ভেতর থেকে হাড় চিবনের একটা মচমচ মচমচ শব্দ আসছে। ও ঠিক পশুর মতো বাচ্চাটার আঙ্গুল চিবিয়ে খাচ্ছে। ধাক্কা খেয়ে মীলা মেঝেতে পড়ে গিয়েছিল, কিন্তু ওর মধ্যে কোনো অনুশোচনা বা ব্যথা পাওয়ার লক্ষণ ছিল না। সে মেঝে থেকে উঠে আবার সোজা হয়ে দাঁড়ালো এবং মুখ ভর্তি রক্ত নিয়ে আমাদের দিকে তাকিয়ে এক কুৎসিত হাসি দিল। সেই হাসির সাথে সাথে ওর মুখ থেকে রক্তের ফোঁটা মেঝেতে টকটক করে পড়তে লাগল। ওই অবস্থায় মীলা আবার সেই ভয়ানক সুরে আমার বোনের দিকে তাকিয়ে তার নাম ধরে বলে ওঠে, এই রোমানা, তোর এই ছোট বাচ্চাটা দিয়ে কি করবি? ও তো এমনিতেই কয়েকদিন পর মারা যাবে, তার চেয়ে আমার এতে আমার ক্ষুধা মিটলে তোরে অনেক খুশি করে দেব রে। এটা বলে বিশ্রী স্বরে দুলে দুলে হাসতে থাকে মীলা। এই ভয়ানক ও বিভৎস রূপ দেখে ছোট বোন আতঙ্কে ও কান্নায় পুরোপুরি ভেঙে পড়ল। সে তার রক্তাক্ত বাচ্চাকে বুকে চেপে ধরে এবং অন্য পাশে দাঁড়িয়ে কাঁপতে থাকা বড় সন্তানটিকে সাথে নিয়ে তখনই বাসা থেকে বের হয়ে হাসপাতালের দিকে ছুটে গেল। আমার বোন ঘর থেকে বের হয়ে যেতেই মীলা তার গলার স্বর বদলে ফেলল। এবার আর আগে সেই জোয়ান পুরুষের গলা নয়, একদম এক বৃদ্ধ মানুষের মতো খসখসে পুরুষালি কণ্ঠে সে ঠিক ঠিক করে দুলে দুলে হাসতে লাগল। হাসতে হাসতেই সে ডাইনিং রুমের মেঝের উপর হাঁটু মোড়ে বসল এবং দুই হাতে নিজের মুখ ঢেকে উবু হয়ে মেঝেতে মাথা ঠেকিয়ে ওভাবেই হাসতে থাকল। ওর এই অবস্থা দেখে ভয় আমার বুক কাঁপছিল, তাও বুক বেঁধে সাহস করে আমি ওর দিকে মাত্র এক কি দুই পা এগিয়েছি, অমনি হঠাৎ মীলা মেঝে থেকে মাথা তুলল। সে তার ঘাড়টা একপাশে অদ্ভুতভাবে কাত করে সরাসরি আমার দিকে তাকালো এবং সেই বৃদ্ধ কণ্ঠে একদম কাঁদো কাঁদো গলায় ব্যঙ্গ করে বলে উঠল, তাদিস না মেয়ের মা, তোর মেয়েকে আমরা নিয়ে গেল ভালোই রাখব। ওর মুখে এই কথা শুনে আমি হাল ছাড়িনি, আমি সাহস ধরে রেখে আস্তে আস্তে মুখে বিভিন্ন কথা বলতে বলতে আরো এক দুই পা আগানোর চেষ্টা করলাম। ঠিক তখনই মীলা হঠাৎ কথা বলা বন্ধ করে দিল এবং তার ডান হাতের একটা আঙ্গুল তুলে ঘরের একটা কোণের দিকে ইশারা করল। ও যেভাবে আঙ্গুল তাক করেছিল আমরা সবাই স্বয়ংক্রিয়ভাবেই সেই নির্দেশিত কোণটার দিকে তাকালাম, আর তাকানো মাত্রই যা দেখলাম তাতে আমাদের কলিজা শুকিয়ে গেল। আমরা দেখলাম ঘরের ওই কোণটায় কোনো আলো নেই, সেখানে মেঝে থেকে শুরু করে ছাদ পর্যন্ত কুচকুচে কালো এক ধোঁয়ার স্তূপ সোজা হয়ে দাঁড়িয়ে আছে। ভালো করে লক্ষ্য করতেই মনে হলো সেই ধোঁয়াটা যেন কোনো সাধারণ ধোঁয়া নয়, ওটা একটা কিম্ভুতকিমাকার অদ্ভুত আকৃতি নিয়ে স্থির হয়ে আছে। এই অলৌকিক আর ভয়ানক দৃশ্য দেখার পর আমার ভেতরে সবটুকু সাহস এক নিমিষে উধাও হয়ে গেল। আমি ভয়ে কয়েক পা পিছিয়ে এলাম। তখনও জানালা দিয়ে শেষ বিকেলের সূর্যের হালকা আলো আসছিল, কিন্তু ঘরের ভেতরের সেই কোণটা ছিল একদম নিকষ কালো অন্ধকারে ঢাকা। এর আগ পর্যন্ত মিলার এই অদ্ভুত আচরণ ও পরিবর্তনগুলোকে মনে মনে আমি তার কোনো মানসিক ভারসাম্যহীনতা বা রোগ বলেই ধরে নিয়েছিলাম। ডাক্তারি বিদ্যার উপর ভরসা রেখে ভাবছিলাম হয়তো কোনো চিকিৎসার মাধ্যমে মেয়েটাকে ঠিক করা সম্ভব। কিন্তু ঘরের কোণে দাঁড়িয়ে থাকা সেই কুচকুচে কালো দীর্ঘকায় অবয়বটিকে দেখার পর আমার মনে সব ভুল ভেঙে গেল। আমার বুঝতে বাকি রইল না যে চোখের সামনে ঘটে যাওয়া এই ভয়ানক ঘটনাগুলো মোটেও কোনো অসুখ বিসুখ বা বৈজ্ঞানিক কারণে ঘটছে না। আমার ফুটফুটে মেয়েটার উপর ভর করেছে কোনো এক অলৌকিক অশুভ ও ভয়ঙ্কর অতি প্রাকৃত শক্তি, যা আমাদের চেনা জগতের বাইরের কিছু, যার বিরুদ্ধে আমার অর্জিত শিক্ষা জ্ঞান কিছুই কাজে লাগবে না। এমন সময় বাসার সদর দরজা দিয়ে আমার স্বামী ঘরে প্রবেশ করেন। আমরা সবাই ঘরের ভেতরে সেই ভয়ঙ্কর দৃশ্যের দিকে মুখ করে উল্টো হয়ে দাঁড়িয়ে থাকায় কেউ ওনাকে ঢুকতে দেখিনি। আমাদের সবার এমন অদ্ভুত অবস্থান একবার দেখে নিয়ে তিনি পেছন থেকে প্রশ্ন করলেন, কি রে তোমরা সবাই এখানে এভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? আর মিলা মেঝেতে ওভাবে মাথা নুইয়ে কি করছে? আচমকা পেছন থেকে ওনার এই চেনা গলার আওয়াজ শুনে আমি সহ ঘরের সকলেই চমকে উঠলাম। আমরা শরীর বা মাথা ঘুরিয়ে জাস্ট এক সেকেন্ডের জন্য মিলার বাবার দিকে তাকালাম, কিন্তু পরক্ষণেই যখন আবার সামনে ঘুরলাম তখন দেখলাম ঘরের সেই অন্ধকার কোণটি একদম ফাঁকা, সেখানে সেই কালো ধোয়ার অবয়বের কোনো চিহ্নই আর নেই। মিলার বাবা পরিস্থিতি কিছু না বুঝেই মেয়ের দিকে এগিয়ে গেলেন। তিনি নিচু হয়ে মেয়ের মাথায় হাত রাখা মাত্রই মিলার শরীর ছেড়ে দিল এবং জ্ঞান হারিয়ে একপাশে কাত হয়ে মেঝের উপর পড়ে গেল। মিলার বাবা আর আমি দুজন মিলে ধরাধরি করে মিলাকে মেঝে থেকে তুলে নিয়ে ওর রুমে গেলাম এবং বিছানায়ও শুইয়ে দিলাম। অজ্ঞান হয়ে থাকা মেয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে আমার বুকটা বারবার কেঁপে উঠছিল। একটু আগে চোখের সামনে ঘটে যাওয়া সেই বিভৎস দৃশ্য আর ঘরের কোণের সেই কালো অবয়বের কথা মনে করে আমার হাত পা তখনও কাঁপছিল। কিন্তু মিলার বাবা যেহেতু তখনও আসলো না, তখন তো উনি আর বুঝতে পারেননি, পরে তো আসলেন, কিন্তু তখনও আসল ঘটনা কিছুই জানেন না, তাই তিনি বিষয়টাকে এখনও সাধারণ শারীরিক দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়া বলেই ধরে নিয়েছিলেন। মিলাকে বিছানায় শুইয়ে দিয়ে আমি আর আমার মেজ বোন মিলে মিলার বাবাকে একটু আগে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললাম। ডাইনিং টেবিলে মেজ বোনের দুই বছর বাচ্চার উপর মিলার সেই ভয়ানক আক্রমণ, তার কাঁচা আঙ্গুল চিবিয়ে খাওয়া, রক্তমাখা মুখে বৃদ্ধ মানুষের গলায় কথা বলা, আর সবশেষে ঘরের কোণে সেই কুচকুচে কালো দীর্ঘকায় ধোয়ার অবয়ব, কোনো কিছুই আমরা বাদ দিলাম না বলতে। সব শুনে মিলার বাবা প্রথমে পুরোপুরি স্তব্ধ হয়ে গেলেন। একজন ডাক্তার হিসাবে এই ধরনের অলৌকিক ও বিভৎস ঘটনা মেনে নেওয়া ওনার জন্য আসলেই কঠিন ছিল। এটা আমার জন্য কঠিন ছিল, কারণ আমিও তো ডাক্তার। ওনার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে বিজ্ঞানের সব যুক্তি দিয়েও তিনি এখন আর এই পরিস্থিতি মেলাতে পারছেন না। নিজের মেয়ের এই রূপ এবং ছোট বোনের বাচ্চার এমন মর্মান্তিক পরিণতির কথা শুনে তিনি মাথায় হাত দিয়ে সোফায় বসে পড়লেন। তখন আমার মেজ বোন মিলার বাবা এবং আমার দিকে তাকিয়ে বলল, আপা তুমি এক কাজ করো, লোকসনা আপার বড় ছেলে তো শুনেছি বেশ বড় আলেম, তার সাথে বিষয়টি নিয়ে একটু কথা বলে দেখতে পারো এটা কোনো অতি প্রাকৃত বা কুফুরির কাজ কিনা। সাধারণ কিছু যে না সে তো আমরা দেখতেই পারছি, একটু ধর্মের রাস্তায় হেঁটে দেখো, আল্লাহ তালা কোনো পথ ঠিকই বের করে দেবেন ইনশাল্লাহ। বোনের কথা শুনে আমি মিলার বাবার অনুমতি নিয়ে আর দেরি করলাম না, রোকসানা আপার সাথে যোগাযোগ করে দুদিন পর তার সাথে দেখা করি। সবকিছু খুলে বলার পর আপাই আমাকে সাথে নিয়ে সেদিনই আজাদের বাড়িতে যান। আজাদকে সব খুলে বলতেই আজাদ তার মা ও স্ত্রীর অনুমতি নিয়ে আমার সাথে ঢাকায় আমাদের বাসায় যায়। এভাবেই একটানা বর্ণনা করে একটু থামলেন এই ডাক্তার ভদ্রমহিলা। হাফেজ শাহ হুজুর এরপর জামাতাকে বললেন, ওনাদের বাসায় গিয়ে কি দেখলে? আজাদ হুজুর বলেন, পৌঁছাতে পৌঁছাতে মাগরিবের নামাজ কাজাই হয়ে গিয়েছিল, তাই ওনার বাসার ড্রয়িং রুমে নামাজ আদায় করার জন্য জায়নামাজ বিছিয়ে সালাতের উদ্দেশ্যে দাঁড়িয়েছি। খালুকে নামাজ পড়েছে কিনা এটা জিজ্ঞেস করতে তিনি না সূচক মাথা নাড়ালেন। কয়েকবার আমার সাথে দাঁড়াতে বলেও লাভ হয়নি, তিনি তার মেয়ের ঘরে বসে রইলেন। আমি দাঁড়িয়ে একামত দিয়ে হাত বাঁধতে যাব এমন সময় হাফসা খালার ছোট মেয়ে পেছন থেকে খুবই শক্ত করে দুই হাত দিয়ে আমার গলা পেঁচিয়ে মেঝেতে আছড়ে ফেলে দেয়। এতটুকু বাচ্চা মেয়ের শক্তির সাথে আমি পারছিলাম না। মেঝেতে পড়ে গিয়ে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে মিলার রুমের দিকে তাকিয়ে দেখি আমার খালু রুমের দরজায় দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে আছেন। কিন্তু সাহায্য করা তো দূরে থাক, উনি আমার সাথে চোখাচোখি হতেই দেখলাম ওনার ঠোঁটের কোণে একটু বাঁকা হাসি ফুটে উঠল এবং রুমের দরজা ঠাস করে বন্ধ করে দিল। আমি যে অবাক হব সে উপায়ও ছিল না তখন, এদিকে গলার চাপ আরো বাড়ছিল। ঠিক সেই সময় এলাকার মসজিদে এশার আজান শুরু হয়। মীরা সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি কোনো মতে উঠে দাঁড়িয়ে দরজা ধাক্কানোর শব্দ শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখি বাসার কমন ওয়াশরুমের দরজা বাইরে থেকে বন্ধ, ভেতর থেকে ধাক্কা দেওয়া হচ্ছে। খুলে দিতেই খালা বের হয়ে আসেন। আমি সংক্ষেপে যা ঘটেছে তার কিছুটা ওনাকে বলি। তারপর আর অপেক্ষা না করে বেরিয়ে আসার আগেই জানাই, খালা সামনে জুম্মার দিন আমি আপনাকে নিয়ে আমার শ্বশুরের কাছে যাব, সেইভাবে প্রস্তুতি নেন। আমার শ্বশুরের পরামর্শ ছাড়া আমি এই কাজে হাত দেব না, তার আগ পর্যন্ত খুবই সাবধানে থাকবেন, খালোর কাছ থেকে একটু দূরে থাকবেন বলেই আমি ওনাদের বাসা থেকে বেরিয়ে পড়ি। রাতটা এক বন্ধুর বাসায় থেকে ভোরের বাসে বাড়ি ফিরে আসি। বাড়ি এসে স্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে আপনাকে জানাতে বললে আপনার মেয়ে বলে, না বাবাকে এখনো কিছু বলতে যেও না, তুই বরং খালাকে সাথে নিয়ে যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যেও। বাবাকে না জানিয়ে যাওয়ায় রাগ করলে আমি মানিয়ে নেব, কিন্তু বিষয়টি কেমন যেন পেঁচানো মনে হচ্ছে এবং সেটা বাবা ধরতে পারবেন বলে ইনশাল্লাহ আমি আশা করি। তখন না করে দিলে তোমার আত্মীয়ের কাছে সম্মানহানি হয়ে যাবে, তাই বাবাকে জানাতে হবে না, আমি আমার মাকে জানিয়ে রাখব, কবে যাচ্ছি তাতেই হবে। এই বলে থামলেন আজাদ হুজুর। হাফেজ শাহ হুজুর কথা শুনে একটু চুপ থেকে হেসে উঠলেন শব্দ করে, তারপর বললেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এমন ভয়ানক ঘটনা শোনার পর হুজুরের প্রতিক্রিয়ায় আজাদ হুজুর বিস্মিত হয়ে হুজুরের মুখের দিকে তাকিয়ে থাকেন। হাফেজ শাহ হুজুর জামাতার হতভম্ব দৃষ্টির উত্তর দিতে বলেন, বাবা আজাদ, আমি বুঝতে পেরেছি আমার আচরণে তুমি বেশ অবাক হয়েছ। আমি আসলে আমার মেয়ের পর্যবেক্ষণ ক্ষমতা দেখে খুশি হয়ে বললাম মাশাআল্লাহ, আর নিজের স্বামীর সম্মানহানি যাতে না হয় সেজন্য আমাকে মানাতে নিজেও এসেছে, আবার আমার নাতি নাতনিকেও সাথে নিয়ে এসেছে। নাতিদের দেখে আমি খুশি হয়েছি অনেক, একই সাথে তোমার মান সম্মান তার কাছে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা ভেবেই বললাম আলহামদুলিল্লাহ। যাক, এবার আমি কিছু কথা বলছি তোমার এবং তোমার খালার উদ্দেশ্যে। প্রথমেই বলছি আজাদ, এই কাজের সাথে আর কোনোভাবেই যুক্ত থাকবে না, সামনে থেকে এই সমস্যা সমাধান সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে থাকবে। দ্বিতীয়ত, আপনাদের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আজাদ ও তার পরিবারের সাথে আমি বলার আগ পর্যন্ত কোনো যোগাযোগ রাখতে পারবেন না। তৃতীয়ত, আমি মিথ্যা বলা, ভুল তথ্য দেয়া এবং তথ্য গোপন করা, মিথ্যাকে সত্যির সাথে মিশিয়ে বলা একটুও পছন্দ করি না। সামনে থেকে আর একবারও এই ভুল করা যাবে না, যদি করেন তাহলে কাজ সাথে সাথেই কিন্তু বন্ধ করে দেয়া হবে। ভেবে দেখুন শর্তগুলি, চিন্তা ভাবনা করে কাল সকালে আমাকে জানাবেন। আজকে আপনি আমার বাড়িতেই আমার স্ত্রীর সাথে থাকেন, সকালে আবার কথা বলবো ইনশাআল্লাহ আপনার সাথে। আজাদ তুমিও যাও, বিশ্রাম নাও, তোমাকে সম্পূর্ণভাবে এই বিষয় থেকে সরিয়ে দিয়েছি, কেন সেটা তুমি পরে বুঝতে পারবে, তবে এই মুহূর্তে এই বিষয়টা আমি তোমাকে বলবো না, পরে বলবো ইনশাআল্লাহ। তাই এই বিষয়ে আর কোনো দুশ্চিন্তা না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো, আর ঘরের পেছনের দরজা বন্ধ করার সময় তিনবার আয়াতুল কুরসি পড়ে নিজ হাতে দরজা বন্ধ করবা এবং দরজায় ফু দিয়ে দিবা, নিজেও করবা, যদি তোমার স্ত্রী দরজা বন্ধ করে তাহলে তাকে বিষয়টা বলে দিবা। আজাদ হুজুর হাফেজ শাহ হুজুরের কথা শেষ হতে চিন্তিত আর উৎকণ্ঠা নিয়ে উঠে ঘরে চলে যান। আজাদ হুজুর ঘরে ঢুকে দরজা খিল দেওয়ার পর হাফেজ শাহ হুজুর তার নামাজের স্থানে বসে পাশে থাকা জল চৌকির মতো ছোট্ট টেবিলখানা টেনে তার ডালা খুলে কাগজ কলম নিয়ে দ্রুত হাতে একটি চিঠি লেখেন এবং নামাজ ঘর থেকে বেরিয়ে উঠোন পেরিয়ে তার দাদার কবরের পাশে একটি পাথরের নিচে সেটি চাপা দিয়ে ফিরে আসেন। তারপর সময় কাটাতে পবিত্র কোরআন মজিদ তেলাওয়াত করতে থাকেন। ঘণ্টাখানেক পর আনুমানিক মধ্যরাতে নামাজের ঘরের দরজার দিক থেকে আসা সালাম শুনে হুজুর মুখ ঘুরিয়ে সালামের উত্তর দিয়ে বললেন, রেহমান এসো, ভিতরে এসো, কেমন আছো তুমি? কেমন আছেন আমার বন্ধু সর্দারে আলা? তখন বার্তাবাহক মুখবির জিন রেহমান উত্তর দেন, আলহামদুলিল্লাহ, আমি এবং আমাদের সুলতান সবাই আমরা ভালো আছি। আপনার চিঠি সুলতানের হাতে পৌঁছেছে, চিঠি পড়ে তিনি শেষ রাতে আসবেন এমনটাই বার্তাবাহক হিসাবে আমাকে জানাতে আমি এসেছি বা আমাকে জানাতে বলেছেন। এবং একটি প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন তিনি, আপনি যে সমস্যা নিয়ে আলোচনা করতে চান সেই সমস্যার সাথে কোনোভাবে কি আপনি জড়িয়ে পড়েছেন? প্রশ্নের জবাবে হাফেজ হুজুর বললেন, আমার বিজ্ঞ সুলতান বন্ধুর চিন্তা ও বুদ্ধির প্রশংসা না করে পারা যায় না মাশাল্লাহ। রেহমান, আপনি সুলতানকে বলবেন আমি নিজে এখনো সমস্যাটি ঠিক বুঝতে পারিনি বা ওভাবে জড়িয়েও পড়িনি। আজই কিছুক্ষণ আগে এই বিষয় আমি শুনলাম, তবে এখন আমার কাছে মনে হচ্ছে আমার মেয়ের জামাতা কিছু না জেনে না বুঝেই উপকার করতে ছুটে গিয়েছে আর সে এই সমস্যায় খুব দ্রুতই আক্রান্ত হতে পারে, তাই আমি তাকে সরিয়ে দিয়েছি এবং নিজেই এর মুখোমুখি হতে প্রস্তুতি নিতে চাই। মূলত সর্দারে আলার বিচক্ষণ পরামর্শ নেওয়ার জন্যই আমি তাকে চিঠি লিখেছি। হুজুর এই উত্তর শুনে রেহমান বিদায় নেওয়ার পর রাত আরও বাড়তে থাকে এবং হুজুর তাহাজ্জুদের সালাত আদায় শেষে উনি বসে কিতাবুল আম্বিয়ার হাদিস শরীফ পড়ছিলেন। পড়ার সময় হঠাৎ অপরিচিত আতরের মিষ্টি সুঘ্রাণ পেয়ে আসন থেকে উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে পেছনে ফিরে দেখেন নামাজের ঘরের দরজার সামনে নুরানি চেহারায় মুচকি হাসি নিয়ে দাঁড়িয়ে আছেন পাথর জমিনের বাদশাহ ও জিন জাতির অন্যতম শক্তিশালী সুলতান সর্দারে আলা তথা বড়দাদা। সালামের উত্তর দিয়ে ঘরে ঢুকে হুজুরের সাথে মুসাফা করে বড়দাদা বলেন, হাফেজ শাহ, অনেকদিন পরে আপনার সাথে দেখা হলো, নিশ্চয়ই রব্বুল আলামিন আপনাকে ভালো রেখেছেন। হাফেজ শাহ হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন আর আমি জানি আল্লাহ তাআলা বিশাল এক সালতানাতের দায়িত্ব আপনার কাঁধে দিয়েছেন, তাই যখন তখন বিনা কারণে আপনাকে বিরক্ত করতে আমার মনে সায় দেয় না। বড়দাদা ও হুজুর পাশাপাশি বসেন। তারপর বড়দাদা বলেন, আপনার সমস্যা শোনার আগে কয়েকটা কথা বলি, আপনি আমার ইনসান বন্ধুদের মধ্যে সবচেয়ে প্রিয় এবং বিচক্ষণ একজন বন্ধু। আমি আপনার মতো বেশ কয়েকজনের সাথে সম্পর্ক রাখি, আপনার চিন্তাভাবনা এবং বিচার বুদ্ধির উপর আমার পূর্ণ আস্থা ভরসা আগেও ছিল এখনও আছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই বিষয়ে অধিক অবগত রয়েছেন। আমি জানি আপনিও আমার কর্মপদ্ধতি ও আমার চিন্তাভাবনাকে যথেষ্ট গুরুত্ব দেন, তাই সেই সম্মানে আমি আপনাকে না জানিয়ে আপনার বার্ধক্য ও শরীরের পরিস্থিতি বিবেচনা করে আপনার সমস্যা সমাধান করতে আবু সুফিয়ানকে সাথে নিয়ে এসেছি। রাতে চিঠি পাঠানোর পর আমি সেটা পড়ে কিছুটা আন্দাজ করেছিলাম এবং রেহমানকে পাঠিয়ে আপনার উত্তর জেনে নিশ্চিত হয়েছি। আজ এমনিতেই সুফিয়ানের সাথে আমার সাক্ষাতের কথা ছিল এবং দেখা হলে জিজ্ঞেস করলাম যে আপনার জন্য কোনো কাজ করার ইচ্ছা আছে কিনা। সে কোনো চিন্তা ছাড়াই দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, নিঃসন্দেহে অবশ্যই আছে। আবু সুফিয়ানের কণ্ঠের তেজ, কাজের প্রতি শ্রদ্ধা, শয়তানের বিরুদ্ধে তার রুখে দাঁড়ানোর সামর্থ্য আমার যুবক বয়সের হাফেজ শাহের কথা মনে করিয়ে দেয়, তাই এসব কথা ভেবেই আপনার অনুমতি ব্যতীতই তাকে সাথে নিয়ে এসেছি। হাফেজ শাহ হুজুর একটু হেসে বললেন, প্রিয় বন্ধু, আপনি নিশ্চয়ই আমার ভালো চান, আমি তাই জানি, তাই আপনার কোনো কাজ আমি সন্দেহ করি না। তো সুফিয়ান কোথায়? বড়দাদা সন্তুষ্ট হয়ে যে স্বরে কথা বলছিলেন সেই স্বরে বললেন, রেহমান, আবু সুফিয়ানকে পাঠিয়ে দাও। একটু পরেই বাড়ির উঠোনের দরজা যেটা ছিল সেটা খোলার শব্দ হয় এবং হেঁটে হাফেজ শাহ হুজুরের নামাজের ঘরের দরজায় এসে সালাম দেন আবু সুফিয়ান হুজুর। সালামের উত্তর দিয়ে হাফেজ শাহ হুজুর আবু সুফিয়ান হুজুরকে কাছে ডেকে নিয়ে পাশে বসিয়ে তার কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করেন, বাবা, তোমার হাতের অবস্থা এখন কেমন? সুফিয়ান হুজুর বিনীত কণ্ঠে উত্তর দেন, হুজুর, আগের চাইতে আলহামদুলিল্লাহ বেশ ভালো। তারপর হাফেজ শাহ হুজুর হাসতে হাসতে রসিকতা করে জিজ্ঞেস করেন, তোমাকে আমার এই সুলতান বন্ধু কি তুলে নিয়ে এসেছে নাকি তার ভয়ে চলে এসেছ? সুফিয়ান হুজুর উত্তর দেন, হুজুর, আমি বিশ্বাস করি বিনা কারণে আল্লাহ তাআলা কিছুই ঘটতে দেন না, আমার হায়াত রেখেছেন বিধায় আমার রুকিয়া আপনার হাতে করতে হয়, সেটাই একমাত্র কারণ। আর একমাত্র কারণ মনে করি না হুজুর, কারণ আল্লাহ তাআলা যেটা চান সেটাই হবে, আমরা যা চাই তার কিছুই হবে না। আল্লাহ তাআলা তার সকল বান্দাকে কৃতজ্ঞতা প্রকাশের সঠিক উপায় ঠিকই বের করে দেন। হয়তো এবার আমি সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ উপস্থিত দুই বিজ্ঞ প্রবীণ সুফিয়ান হুজুরের কথায় সন্তুষ্ট হন। তারপর বড় দাদা বলেন, জি হাফেজ শাহ, আপনি এখন সব খুলে বলুন। হাফেজ শাহ হুজুর বাড়ি আসার পর থেকে শুরু করে হাফসা আমিন, তারপর আজাদ হুজুর, ওনাদের বলা সব কথা, তারপর তাদের পরিবারের সব সমস্যা, এই সব কিছুই বড় দাদার কাছে খুলে বলেন। সাথে এও বলেন, মহিলা অনেক কিছু কিন্তু গোপন করেছে এবং মিথ্যাও বলেছে বলে আমার ধারণা। সব শুনে বড় দাদা কিছুক্ষণ চিন্তা করে বলেন, শুধু আন্দাজের উপর নির্ভর করে বিপদের মুখে যাওয়া আপনার ঠিক হবে না। সুফিয়ান, তুমি হাফেজ শাহর স্থানে ওই মহিলার সাথে তার বাড়িতে যাও, দেখো সেখানে কি ঘটছে, প্রয়োজন ব্যতীত সেই বাড়িতে অবস্থান করো না, আর ওই বাড়িতে সালাত আদায় করা থেকে বিরত থাকবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রেখো, ওই বাড়ির সীমানায় প্রবেশের পর থেকে এক ফোঁটা পানিও মুখে দেবে না। মনোযোগ দিয়ে সব শুনে বুঝে নেন সুফিয়ান হুজুর। তারপর হাফেজ শাহ হুজুর বলেন, সুফিয়ান আর একটা বিষয় খেয়াল রেখো, তুমি কখনো ওই বাড়িতে অবস্থানকালে অন্ধকারে থাকবে না, অপবিত্র থাকবে না। আর একটা জিনিস, দাঁড়াও, এই বলে উনি ঘরের উঠে গিয়ে ঘরের একপাশের বুকশেলফ থেকে একটি ছোট কাঠের বক্স নিয়ে এসে বসেন। ওই আর একটা জিনিস বলে দাঁড়াও বলে উঠে চলে যান আর কি। তো যাই হোক, ওই বক্স খুলে ভেতর থেকে 3-4 ইঞ্চি ছোট্ট একটা পবিত্র কোরআন শরীফের সংস্করণ বের করে হুজুরের হাতে দিয়ে বলেন, এটা তোমার কাছে রাখবে সব সময়, আমারও হিসেবে দিলাম, খেয়ানতের হিসাব দিতে হবে, খেয়াল রেখো কিন্তু। এরপর আরো বেশ কিছু নির্দেশ উপদেশ দিয়ে বড়দাদা বিদায় নিয়ে চলে যান। হাফেজ শাহ হুজুর ও সুফিয়ান হুজুর ফজরের সালাত শেষ করে একটু বিশ্রাম নিয়ে নেন। সকালে খাওয়া দাওয়ার পর হাফসা আমিনকে ডেকে পাঠান হাফেজ শাহ হুজুর। তিনি আসতে হুজুর বলেন, আশা করি এতক্ষণে আপনি চিন্তা ভাবনা করে ঠিক করেছেন কি করবেন। ডাক্তার হাফসা বলেন, জি হুজুর, আমার আপনার সাহায্য খুবই দরকার। হুজুর বলেন, তাহলে আমার শর্তগুলো কিন্তু মনে রাখবেন। আপনার সাথে আমি আমার প্রতিনিধিকে পাঠাচ্ছি, ওনার নাম আবু সুফিয়ান, অভিজ্ঞ একজন রাকি, উনি আপনার সাথে গিয়ে আপনার বাসার সমস্যাগুলো নিজ চোখে দেখে আপনাকে জানাবেন, এবং একই সাথে সমাধান করা গেলে উনি করে আসবেন ইনশাল্লাহ। পরিচয় করিয়ে দিয়ে হাফেজ শাহ হুজুর সুফিয়ান হুজুরকে ডেকে একপাশে নিয়ে বলেন, এই মহিলা সব কথা বিশ্বাস করবে না, আর চিন্তা করো না, সকালে চিঠি এসেছে, তোমার আশেপাশে তোমার বড় দাদা কয়েকজনকে পাঠিয়ে দেবেন ঠিক সময় ইনশাল্লাহ। আবু সুফিয়ান হুজুর জিজ্ঞেস করলেন, হুজুর আপনাকে আসার পর থেকে আমি ভেতরে ভেতরে চিন্তিত দেখতে পাচ্ছি, কেন একটু বলবেন? হাফেজ শাহ হুজুর একটু হেসে বললেন, বাবা বয়স হয়েছে তো, ছোটখাটো বিষয়কে অনেক জটিল মনে হয়, তাই যাক তুমি দেরি করো না, রওনা দিয়ে দাও। কিছুক্ষণের মধ্যে বিদায় নিয়ে সুফিয়ান হুজুর এবং ডাক্তার হাফসা আমিন তার গাড়িতে উঠে রওনা হয়ে যান। গাড়িতে বসেই হুজুর সবকিছু চিন্তা করতে থাকেন। তিনি জানেন যে হাফেজ শাহ হুজুরের মেয়ের জামাতা আজাদ হুজুর ছোটখানো কোনো আলেম নন যে তিনি সহজে এত কাবু হয়ে ফেরত আসবেন, আর তাকে বিপদ মুক্ত করতে হাফেজ শাহ হুজুর নিজেই বিপদে ঝাঁপ দেবেন এমন কাজ তাকে মানায় না। হাফেজ শাহ হুজুর কিছু একটা বুঝতে পেরেছেন যেটা তিনি এখনই কাউকে বলতে চাচ্ছেন না, কিন্তু সেটা কি, এসব ভাবতে ভাবতেই উনি ঘুমিয়ে পড়েন গাড়ির ভিতরে, অর্থাৎ সুফিয়ান হুজুর গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙে ডাক্তার হাফসার ডাকে, চারদিকে তাকিয়ে দেখেন রাত হয়ে গেছে। হুজুর খেয়াল করেন ড্রাইভার নেই, গাড়ি একটি অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছে। হুজুর গাড়ি থেকে নেমে বাইরে বেরিয়ে আসেন, নিজের হাত ঘড়িতে তাকিয়ে দেখেন রাত প্রায় 12:30 মতো বাজে, এত সময় তো লাগার কথা ছিল না, আর এত গভীর ঘুম কিভাবে হলো যে তিনি পথে একবারও জাগলেন না। মহিলার কথায় হুঁশ ফেরে হুজুরের। ডাক্তার হাফসা বলেন, হুজুর আপনি ঘুমে থাকায় বিরক্ত করিনি, ড্রাইভার আমাদের পৌঁছে দিয়ে ভাত খেতে গিয়েছেন, এসে গাড়ি ঠিক জায়গায় রেখে দেবে, আপনি আসুন, এখানেই 6 তলায় আমাদের বাসা। হুজুর নিজের শরীর বন্ধ করে বুকের উপর হাত বুলিয়ে দেখে নেন যে আমানত ঠিক আছে কিনা, অর্থাৎ সেই পবিত্র কোরআনের সংস্করণটা ঠিকঠাক মতো আছে কিনা। হাফেজ শাহ হুজুরের পরামর্শে বিশেষ উপায়ে তিনি পাঞ্জাবির নিচে ছোট্ট কোরআন শরীফখানা বুকের সাথে বেঁধে রেখেছিলেন, তারপর নিজের ছোট্ট ঝোলাখানা কাঁধে নিয়ে মহিলার পিছু পিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তাদের বাসার ঠিক সামনে গিয়ে দাঁড়ান। খুজুরের মনে হচ্ছিল এই বাসায় যা আছে সেটা মোটেও ভালো কিছু না, আর সে অনেক শক্তিশালী। মহিলা কোনো বেল না বাজিয়ে নিজের ব্যাগ থেকে চাবির গোছা বের করে সেটা দিয়ে দরজা খুলে হুজুরকে একটু দাঁড়াতে বলে ভেতরে প্রবেশ করেন। মহিলা ভেতরে প্রবেশ করতেই হুজুর দৌড়ে সিঁড়ির দিকে একটি জানালা দিয়ে তার ব্যবহৃত রুমাল বাইরে ছুড়ে দিয়ে আবার আগের জায়গায় ফেরত আসেন। একটু পরে মহিলা আবার দরজায় ফিরে এসে হুজুরকে ভেতরে আসতে বলেন। ভেতরে প্রবেশ করে হুজুর সোফায় বসে মনোযোগ দিয়ে চারদিকে দেখতে থাকেন। অস্বাভাবিক কিছু তার ওই সময় চোখে পড়ছিল না। ধনী লোকের ঘরে যে সমস্ত জিনিস থাকার কথা থাকে তা সবই এই ঘরে আছে। একটু পর মহিলা চা বিস্কুট নিয়ে হুজুরের সামনে রেখে বলেন, গাড়িতে ওঠার পর থেকে তো কিছুই খাননি, একটু হালকা নাস্তা করে নিন, তারপর মেয়েদেরকে ডেকে আনছি। সুফিয়ান হুজুর গম্ভীর মুখে বললেন, আমি কাজের আগে কিছুই খাই না, আপনি বরং মেয়েদের ও আপনার স্বামীকে ডাকুন। হুজুরের কথা শুনে ডাক্তার হাফসা কিছুটা আমতামতা করে বললেন, হুজুর মেয়েদের ডাকতে পারব, ওদের বাবা তো বাসায় নেই, হাসপাতালে আছে কোন একটা কাজে। ওনার এই উত্তরে মনে মনে বেশ অবাক হলেন সুফিয়ান হুজুর। রাত তখন প্রায় একটা বাজে। এই অসময়ে হাসপাতালে জরুরি ডিউটি থাকতেই পারে, কিন্তু সেই ডিউটিতে সাধারণত জুনিয়র ডাক্তারদেরই রাখা হয়। একজন নাম করা বিশেষজ্ঞ নিউরোলজিস্ট এত রাত্রে ডিউটিতে থাকবেন, বিষয়টি হুজুরের কাছে বেশ সন্দেহজনক মনে হল। কিন্তু সেই চিন্তা মনেই চেপে রেখে তিনি মেয়েদের দেখার ইচ্ছা প্রকাশ করলেন। মহিলা ভেতরে গিয়ে একটু পরে ডাকলে হুজুর উঠে মেয়েদের ঘরে প্রবেশ করলেন এবং দরজায় দাঁড়িয়ে দেখতে পেলেন খাটের উপর একজন 20-22 বছরের যুবতী মেয়ে আর একজন 15-16 বছরের কিশোরী আধশোয়া অবস্থায় পাশাপাশি নিশ্চল পুতুলের মতো বসে আছে। তাদের দেহে প্রাণ আছে ঠিকই, কিন্তু দেহ মনে হচ্ছে অন্য কিছুর দখলে। হাফসা আমিন মেয়েদের গায়ে মাথায় একটু কাপড় টেনে দিয়ে হুজুরের পাশে বসার ব্যবস্থা করে দিন, আর একটা চেয়ারে খাটের পাশে একটি চেয়ার টেনে হুজুরকে সেখানে বসতে দিলেন। তবে এই পরিস্থিতিতে হুজুর ভীষণ অস্বস্তি লাগছিল। ঘরে কোনো পুরুষ মানুষ নেই, 3 জন পূর্ণবয়স্ক মহিলা, এখানে এভাবে রুকিয়ার কাজ করাটা এটা ওনার কাছে কেমন যেন ভালো লাগছিল না। কিন্তু মেয়ে দুটোর অবস্থা দেখে তিনি নিশ্চিতভাবে বুঝতে পারলেন যে এরা বেশ খারাপ শয়তানি জাদুতে অনেকদিন ধরে আক্রান্ত, এবং হুজুর এটা অনুভব করলেন যে এখন এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না, এখনই রুকিয়া শুরু করতে হবে, নইলে মেয়ে দুটোকে এই অশুভ শয়তানির হাত থেকে আর বাঁচানো যাবে না। তিনি দ্রুত নিজের ব্যাগ থেকে বড়দাদার দেয়া জমজমের পানির বোতলটি বের করলেন এবং পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত তিলাওয়াত করতে করতে ঘরের চার কোণে হেঁটে হেঁটে সেই পানি ছিটাতে শুরু করলেন। 3টি কোণে পানি ছিটানো শেষ করে যখন তিনি চতুর্থ কোণটির দিকে এগোচ্ছিলেন, ঠিক তখনই আচমকা পেছন থেকে নিজের পাঞ্জাবিতে একটা প্রচন্ড হ্যাচকা টান অনুভব করলেন। হুজুর মাথা ঘুরিয়ে পেছনে তাকানোর মুহূর্তেই দপ করে ঘরের সব বাতি নিভে গেল। তবে সেই ঘন অন্ধকারের ঠিক এক পলক আগে তিনি যা দেখলেন তাতে যে কারো রক্ত হিম হয়ে যাবে। তার ঠিক পেছনেই মেঝে থেকে ছাদ পর্যন্ত উঁচু কুচকুচে কালো দুটি বিশাল অবয়ব দাঁড়িয়ে আছে এবং তাদের একজন তার পুড়ে যাওয়া কয়লার মতো কুৎসিত হাত দিয়ে হুজুরের পাঞ্জাবির খুঁট ধরে রেখেছে। বাতি পুরোপুরি নিভে যেতেই হুজুর টের পেলেন সেই পোড়া হাতটি তাকে এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে শূন্যে ছুড়ে মারল এবং তিনি শূন্যে উড়ে রুম থেকে 3-4 ফুট দূরে দরজার বাইরে এসে শক্ত মেঝেতে আছড়ে পড়লেন। মেঝেতে আছড়ে পড়ে হুজুর শরীরে প্রচণ্ড ব্যথা পেলেন, কিন্তু মনের জোরে তীব্র ব্যথাকে অগ্রাহ্য করে তিনি দ্রুত গতিতে আবার উঠে দাঁড়ালেন। মেয়েদের ঘরের দিকে পুনরায় ঢোকার জন্য যখনই তিনি এক পা বাড়িয়েছেন, ঠিক তখনই ভেতরের ঘুটঘুটে অন্ধকার থেকে একটা অপরিচিত গম্ভীর ও শয়তানি কণ্ঠস্বর ভেসে এল। কোন এক অজানা মন্ত্র উচ্চারণ করল সেই অশুভ শক্তি, সাথে সাথেই ভেলাদ কাফ্রিয়ানের সেই অভিশপ্ত বিষাক্ত কালো জাদুর প্রভাবে হুজুরের আক্রান্ত হাতটিতে মনে হল দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। তীব্র যন্ত্রণায় তার মনে হল এমন নারকীয় কষ্ট হয়তো মৃত্যুতেও নেই, এবং সেই অসহ্য যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে লুটিয়ে পড়লেন আবু সুফিয়ান হুজুর। তীব্র ব্যথায় কাতর হয়ে হুজুর একসময় আর সহ্য করতে পারলেন না, ওনার বুক চিরে এক আত্মচিৎকার বেরিয়ে এল। আর ঠিক একই সাথে শুনতে পেলেন সেই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসা মন্ত্রোচ্চারণের তীব্রতা যেন বহুগুণ বেড়ে গেছে। যন্ত্রণার এক চরম মুহূর্তে হুজুরের মনে হঠাৎ প্রচণ্ড মৃত্যু ভয় উদিত হল। কিন্তু ঠিক তখনই যেভাবে কিছুক্ষণ আগে সারা ঘরের আলো আচমকা নিভে গিয়েছিল, ঠিক একইভাবে হঠাৎ করেই আবার সবগুলো বাতি জ্বলে উঠল। ব্যথায় মেঝেতে কুকড়ে থাকা অবস্থায় হুজুর টের পেলেন ওনার মাথার কাছে এসে কেউ একজন দাঁড়িয়েছে এবং সাথে সাথে সেই অশুভ মন্ত্রোচ্চারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। হুজুর তীব্র কষ্টে মাথা তুলে দেখতে যাবেন যে কে এসেছে, কিন্তু তার আগেই সেই আগন্তুক ওনার সুস্থ হাতটি ধরে একটানে ওনাকে সোজা করে দাঁড় করিয়ে দিলেন। হুজুর ধরফর করে মাথা তুলে তাকিয়েই বিস্ময় আর স্বস্তিতে দেখতে পেলেন বড়দাদার একজন পরম অনুগত ও অত্যন্ত শক্তিশালী জিন ইখলাস ওনার হাত শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ইখলাস সুফিয়ান হুজুরকে নিজের পেছনে চলে যেতে বলল এবং সেই অন্ধকার রুমটার দিকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে উচ্চস্বরে বলে উঠল, এত পরিকল্পনা করেও কোনো লাভ হয়নি তোদের, তোরা ব্যর্থ। ইনসান জাতিকে বোকা না ভাবলে তোদের খুঁজে বের করতে হয়তো এখনো পারতাম না। ইখলাসের কথা শুনে সুফিয়ান হুজুর চারদিকে তাকিয়ে দেখলেন, বাইরের পুরো ঘরের বাতি সজোরে জ্বলে উঠলেও মেয়েদের রুমটা অলৌকিক উপায়ে এখনো ঘুটঘুটে অন্ধকারে ডুবে আছে। জিন ইখলাসের সেই চড়া কথার উত্তরে হুজুর শুনতে পেলেন ভেতর থেকে প্রথমে এক তীব্র ও পৈশাচিক গর্জন ভেসে এলো এবং পরক্ষণেই এক ভয়ানক গম্ভীর কণ্ঠে সেই অশুভ শক্তি বলে উঠল, বারবার আমরা ব্যর্থ হব না রে, আজাকানিস কখনো ব্যর্থ হবে না, তোর সুলতানের গর্দান না নেওয়া পর্যন্ত আমরা থামব না। তার কথা শুনে ইখলাস প্রচণ্ড রেগে গিয়ে গর্জে উঠে বলল, পাথর জমিনের সুলতানের গর্দান নেওয়ার চেষ্টা তোদের প্রভু আজাকানিসের মতো যুগে যুগে বহু কাফের দল করেছে রে, আর তার মাসুল নিজেদের গর্দান দিয়েই দিয়েছে। মূর্খ কাফের, তোদের এই তুচ্ছ জাদুর শক্তির এত বড়াই, আর আমার সুলতান তো সেই মহাশক্তির উপাসনা করেন যার হুকুমে তোদের সৃষ্টি। তাহলে ভেবে দেখ আমার সুলতানের এবং আমাদের কতটা অহংকার হওয়া উচিত ছিল। যখন দুই পক্ষের মধ্যে এমন তীব্র বিতর্ক চলছে তখন হুজুর হঠাৎ খেয়াল আসলো যে ইখলাস জিনের জুব্বার নিচ থেকে খুবই সূক্ষ্ম একটা আলোর রেখা বের হয়ে সদর দরজা দিয়ে সোজা বাইরে চলে গেছে। এই দৃশ্য দেখে হঠাৎ করেই হুজুরের মাথায় সেই মহিলা অর্থাৎ ডক্টর হাফসার কথা এল। তিনি অর্থাৎ সুফিয়ান হুজুর নিজের হাতের তীব্র কষ্ট ব্যথাকে উপেক্ষা করে কোনো মতে আলো থাকা বাকি রুমগুলোতে ডক্টর হাফসার খোঁজ করতে শুরু করলেন, কিন্তু পুরো বাড়ির কোথাও কেউ নেই, চারদিক যেন একদম খা খা করছে। সবগুলো রুম খোঁজা শেষ করে কোনো উপায় না পেয়ে হুজুর আবার এসে ইখলাসের পেছনে দাঁড়ালেন। হুজুর এসে দেখলেন ইখলাস তখনও বড়দাদার গুণগান করেই যাচ্ছে, আর ভেতর থেকে সেই অশুভ শক্তি তীব্র প্রতিবাদ করে আজাকানিস নামের কোন এক জিনকে বড় দেখানোর চেষ্টায় সমানে তর্ক চালিয়ে যাচ্ছে। হুজুর এবার একটু গভীরভাবে খেয়াল করে বুঝলেন যে ইখলাস যা বলছে তা সবই আসলে চরম উস্কানিমূলক কথা, এগুলো মনে হচ্ছে সময় ক্ষেপণ করা হচ্ছে। কোন একটা কিছুর অপেক্ষায় ইখলাস সময় ক্ষেপণ করে চলছে আর ওদেরকে ওই তর্কের মধ্যে রেখে দিয়েছে, আর ভেতরে যে বা যারা এই তর্কে জড়িয়েছে সে ইখলাসের কথার পিঠে আরো ক্ষিপ্ত হয়ে ও আক্রোশে ফেটে পড়ে একের পর এক আজেবাজে কথা বলেই চলছে। তো বলেই চলছে এভাবে আরো কিছু সময় ধরে যখন দুই পক্ষের মধ্যে তীব্র তর্ক বিতর্ক চলছে ঠিক তখনই সদর দরজা দিয়ে হুড়মুড় করে ভেতরে প্রবেশ করলেন রেহমান সাদিক হামজা সহ সুফিয়ান হুজুরের চেনাও আসেনা কিন্তু বড়দাদার অনুগত প্রায় 20-25 জন মুসলিম জিন। তাদের প্রত্যেকের হাতেই কোনো না কোনো ধারালো বা শক্তিশালী অস্ত্র শোভা পাচ্ছে। তারা ঘরে ঢোকা মাত্রই ইখলাস জিন রেহমান জিনের দিকে তাকিয়ে কিছুটা ক্ষোভ ও রাগ মেশানো গলায় বললেন, এত সময় লাগে আসতে তোমার দলবল নিয়ে, এই মূর্খ কাফেরদের সাথে চিৎকার করতে করতে তো আমার রুহ আর একটু হলেই বেরিয়ে যাচ্ছিল রে ভাই। ইখলাসের কথা শুনে রেহমান জিন একটু মুচকে হেসে বললেন, আবু সুফিয়ানের ভাগ্য ভালোই বলতে হয়, তুমি তাকে খুঁজে পেয়েছ, আবু সুফিয়ান ইখলাসকে খুঁজে পেয়েছ, আর ইখলাস তোমারও ভাগ্য ভালো যে আবু সুফিয়ানকে খুঁজে পেয়েছ। হামজা সাদিক বা অন্যরা কেউ হলে আমাদের আসার অপেক্ষা না করেই নিজেই এতক্ষণে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়ত, ইখলাস কি করলা এতক্ষণ, এতক্ষণ শুধু তর্কই চালিয়ে গিয়েছ। এরপর রেহমান বেশ গম্ভীর হয়ে বাকি জিনদের দিকে ফিরে আদেশ দিলেন যে ভেতরে দুটো ইনসান মেয়ে ওদের জিম্মি আছে, তাদেরকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বের করে আনা আমাদের প্রথম আদেশ। দ্বিতীয় আদেশ হল কাফিরদেরকে জীবিত পাকড়াও করা, কারণ তারা আমাদের সুলতানের অন্যতম শক্তিশালী শত্রু, আজাকানিসের অনুগত এবং খুব কাছের অনুচর। এই অভিযানে তোমাদের নেতৃত্ব দেবে ইখলাস ও সাদিক। আর আমার উপর আদেশ হল তোমাদের কাজ শেষ না হওয়া পর্যন্ত আবু সুফিয়ানকে সহি সালামতে রাখা। এগিয়ে যাও আল্লাহর নামে। রহমানের কথা শেষ হতে না হতেই জিন, সাদিক সহ আরো সাতজন বীর বিক্রমে দ্রুত সেই অন্ধকার ঘরের দিকে ছুটে গেলেন। তারা সবাই একসাথে উচ্চ স্বরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেই ঘুটঘুটে অন্ধকার রুমের ভেতর ঢুকে পড়া মাত্রই রেহমান সুফিয়ান হুজুরকে সাবধানে সেখান থেকে সরিয়ে নিয়ে পাশের অন্য একটি রুমে ঢুকলেন এবং ভেতর থেকে শক্ত করে দরজা বন্ধ করে দিলেন। বাইরের শোরগোলের মাঝে হুজুর কিছুটা বিভ্রান্ত হয়ে বললেন, রেহমান আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি কিছু বলতে পারবেন আমাকে, আসলে এখানে কি কি ঘটছে? উত্তরে রেহমান দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি নিজেও সব এখনো পুরোপুরি বুঝিনি আবু সুফিয়ান। হঠাৎ সুলতান আমাদের জরুরি তলব করে বললেন যেভাবেই হোক আপনাকে খুঁজে বের করতে এবং সহি সালামতে ওনার কাছে পৌঁছে দিতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল আমরা কেউই আমাদের জিনদের দৃষ্টিতেও আপনাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তারপর কোন উপায় না দেখে আমরা সবাই এক এক দিকে হন্য হয়ে খুঁজতে শুরু করি। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমরা সকলে হঠাৎ ইখলাসের পাঠানো সেই সূক্ষ্ম আলোর পথের নির্দেশ পাই, সেই সূত্র ধরে এই বাড়ির সীমানা এসে পৌঁছাই। কিন্তু এখানে এসে আমরা তো অবাক, দেখি এখানে কোনো বাড়িঘরই নেই, শুধু বিশাল বড় একটা ডোবা পড়ে আছে। অথচ ইখলাসের পাঠানো পথের নির্দেশটি ঠিক এই ডোবার কাছে এসেই অদৃশ্য হয়ে গেছে। তাই আমি আর দ্বিধা না করে আল্লাহর নাম নিয়ে এগিয়ে গেলাম ডোবার দিকে। পথের নির্দেশ যেখানে শেষ হয়েছে ঠিক তার এক পা সামনে বাড়িয়ে দিতেই অলৌকিক কাণ্ড ঘটল। দেখি সামনে কোনো ডোবা নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল অট্টালিকার গেট। এরপর আমার আর বুঝতে দেরি হইল না, আমি আর দেরি না করে সবাইকে ডেকে নিয়ে উপরে চলে আসি। রেহমান একটু থেমে গম্ভীর চিন্তিত গলায় আবার বলতে শুরু করলেন, তবে কিছুটা বুঝতে পারছি এখন। আপনি যে নাম শুনেছেন আজাকানিস, সে কোনো সাধারণ জাদুকর জিন না। ভেলাত কাফ্রিয়ান যদি কাফির জিনেদের রাজা হয়ে থাকে, আজাকানিস তাহলে তাদের সম্রাট। তাহলে কাফির জিনেরা মন্ত্রের প্রভু ডাকে তাকে, এরকমই মনে হচ্ছে আমার কাছে। তবে সে ইবলিশের অনুসারী না, সে নিজে নিজেকে প্রভু দাবি করা এক ভয়ঙ্কর পিশাচ এই আজাকানিস। আমি তার বিষয়ে সব জানি না, তবে এটা জানি যে আমার জন্মের অনেক আগে থেকেই আমাদের সুলতানের সাথে প্রথমে ব্যক্তিগত ও পরে ধর্মীয় বিবাদ শুরু হয় এই আজাকানিসের। সেই বিবাদ থেকেই আজকের এই যুদ্ধ। আজাকানিসের জাদুবিদ্যা অসাধারণ। জিন জাতির অনেকের কাছে শুনেছি সে যা মুখে উচ্চারণ করে সেটা নাকি তাৎক্ষণিক জাদু মন্ত্র হয়ে মানুষের কাছে ফেরত যায় বা জিনেদের কাছে চলে যায়, এমন একটা অবস্থা। অর্থাৎ সে মুখে যা উচ্চারণ করে তাই সাথে সাথে জাদু মন্ত্র হয়ে যায় এবং যাকে সে ঘায়েল করতে চায় তার দিকে বান হয়ে সেই জাদুমন্ত্র ছুটে যায়। আমাদের সুলতান, এই সুলতান তার সবচেয়ে শক্তিশালী বাহিনীর সেনাপতি ব্যতীত কেউ তাকে সামনাসামনি দেখেছে বলে আজ পর্যন্ত শুনিনি, শুধু আমাদের সুলতান এবং তার সেনাপতি, ইনারাই এই আজাকানিসকে দেখেছে। সুফিয়ান হুজুর তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, তো বড়দাদা তাকে উচ্ছেদ করেননি কেন এখনো? রেহমান কিছুটা গম্ভীর হয়ে উত্তর দিলেন, এই প্রশ্নের উত্তর দেয়া আমার এখতিয়ারের বাইরে, আপনি সুলতানকে নিজেই জিজ্ঞেস করে জেনে নেবেন। ঠিক এমন সময় ঘরের দরজার বাইরে থেকে ইখলাস জিনের ভারী কণ্ঠস্বর ভেসে এলো। সে উচ্চস্বরে বলল, আলহামদুলিল্লাহ কাজ শেষ, রেহমান বেরিয়ে এসো। দরজা খুলে বাইরে এসে সুফিয়ান হুজুর দেখতে পেলেন এক বিভৎস দৃশ্য। কালো কাপড়ে আবৃত প্রায় 10 থেকে 12টি অশুভ অবয়ব, যাদের সেই কুৎসিত ময়লার মতো হাত ও গলায় শক্ত লোহার শেকল পরিয়ে দেওয়া হয়েছে। হাত ও গলায় এই শক্ত লোহার শেকলে তাদেরকে বেঁধে ফেলা হয়েছে। বড়দাদার অনুগত জিনেরা তাদেরকে পশুর মতো টানতে টানতে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। সুফিয়ান হুজুর রেহমানকে বললেন, মেয়েদেরকে দেখে আসি, আর ওদের বাবা মা কোথায় আছে একটু খোঁজ নিতে পারবেন? হুজুরের এই কথার উত্তর ইখলাস বললেন, আপনি মেয়েদের রুমে গিয়ে দেখুন। হুজুর যখন আস্তে আস্তে মেয়েদের রুমের দরজা খুলে ভেতরে ঢুকলেন, তখন চরম অবাক হয়ে দেখলেন বিছানায় চার চারজন মানুষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে। হুজুর অত্যন্ত বিস্মিত হয়ে রেহমানের দিকে তাকালে তিনি বললেন, এর উত্তর হাফেজ শাহ হুজুর এবং সুলতান দেবেন। এখন আমরা আসি, কথা বলার মতো সময় নেই। আপনি এদের জ্ঞান ফিরলে হাফেজ শাহ হুজুরের সাথে দেখা করতে চলে যাবেন। খুদুর তাতে সম্মতি জানালে রেহমান ও বাকি সকলে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর হুজুর ডাইনিং টেবিল থেকে গ্লাসে পানি নিয়ে বেশ কিছুক্ষণ পর রুমে ফিরে এলেন এবং সকলের মুখে একটু একটু করে পানি খাইয়ে দিলেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর প্রথমে ছোট মেয়েটির জ্ঞান ফিরল। সে অত্যন্ত অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে হুজুরকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে উঠল, আপনি কে, কি চান আমাদের বাসায়, কেন এসেছেন? হুজুর তার কথার কোনো উত্তর না দিয়ে পবিত্র কোরআনের বিভিন্ন দোয়া দরুদ পড়ে বাকি সকলের মাথায় ফু দিতে থাকলেন। ধীরে ধীরে ঘরের সবার জ্ঞান ফিরে এলো। তাদের হতভম্ব চেহারায় একই সাথে চরম বিস্ময় ও ভয়ের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তখন হুজুর আর কোনো কথা না বাড়িয়ে একটি কাগজে হাফেজ শাহ হুজুরের ঠিকানা লিখে দিয়ে বাসা থেকে বেরিয়ে গেলেন। রাস্তায় নেমে সুফিয়ান হুজুর খেয়াল করলেন, আসার সময় চারপাশের পরিবেশে যেরকম একটা গা ছমছমে অস্বাভাবিকতা দেখেছিলেন, এখন আর তেমন কিছুই নেই, সবকিছু একেবারেই স্বাভাবিক। আশপাশের চেনা এলাকা রাতের চাদরে নিস্তব্ধ, শান্ত ও সুন্দর দেখাচ্ছে। হুজুর দেরি না করে রাত্রি পরিচিত একজনের মাদ্রাসায় কাটিয়ে দিলেন এবং ভোরেই বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হলেন। সন্ধ্যা নাগাদ হাফেজ শাহ হুজুরের মাদ্রাসায় পৌঁছে সুফিয়ান হুজুর ওনার সাথে দেখা করতে ওনার অফিস ঘরের সামনে গেলেন এবং দেখলেন ভিতর থেকে দরজাটি বন্ধ রয়েছে। হুজুর দরজা মৃদু করা নেড়ে বাইরে অপেক্ষা করতে লাগলেন। একটু পরে ভিতর থেকে দরজা খুলে গেল এবং সুফিয়ান হুজুরকে দেখে হাসি মুখে বুকে টেনে নিয়ে গভীর আলিঙ্গন করলেন হাফেজ শাহ হুজুর। তারপরেই ঘরের ভেতরের যে পরিবেশটা, এটা স্বাভাবিকই ছিল, যেটা সাধারণত থাকে আর কি। ঘরের ভেতরে প্রবেশ করতে সুফিয়ান হুজুর এক অদ্ভুত দৃশ্য দেখে থমকে গেলেন। তিনি দেখতে পেলেন সেখানে বড় দাদা স্বয়ং উপস্থিত এবং ওনার সাথে আরো কয়েকজন অপরিচিত প্রবীণ ব্যক্তি গম্ভীর মুখে ঘরে বসে আছেন। সুফিয়ান হুজুর বিনয়ের সাথে সকলের উদ্দেশ্যে সালাম দিলেন। বড়দাদা সুফিয়ান হুজুরকে হাফেজ শাহ হুজুরের পাশে খালি চেয়ারটাতে বসতে ইশারা করলেন এবং উপস্থিত সবার দিকে তাকিয়ে গর্বিত গলায় বললেন, আপনাদের সাথে এই যুবকের পরিচয় করিয়ে দিই, এই সেই সাহসী ইনসান আবু সুফিয়ান, যে ভেলাত কাফরিয়ানের খোঁজে আমাকে সবচাইতে বেশি সাহায্য করেছে। আজ আজাকানিসের সমস্ত কুচক্রী পরিকল্পনা নস্যাত করে আল্লাহ তাআলার অশেষ সহমতে সে সহিহ সালামতে আমাদের মাঝে ফেরত আসতে পেরেছে আলহামদুলিল্লাহ। বড়দাদার মুখে একথা শুনে সকলে অত্যন্ত প্রশংসার দৃষ্টিতে সুফিয়ান হুজুরের দিকে তাকালেন, যা দেখে হুজুর মনে মনে কিছুটা লজ্জাই পেয়ে গেলেন। বড়দাদা তখন উপস্থিত সবার দিকে চোখ বুলিয়ে আবার বলতে শুরু করলেন, সুফিয়ান, এই প্রবীণ ব্যক্তিবর্গ আমার সালতানাতের এক একটি শক্তিশালী কাবিলার প্রধান হিসেবে দায়িত্বে আছেন। এরপর বড়দাদা হাফেজ শাহ হুজুরের দিকে ঘুরে বেশ গুরুত্ব দিয়ে বললেন, হাফেজ শাহ, আপনি এবার সুফিয়ান ও আমাদের সকলকে একটু খুলে বলুন যে আপনি কিভাবে প্রথমে বুঝতে পেরেছিলেন যে এটি আসলে আমাদের বিরুদ্ধে বা আমার বিরুদ্ধে পাতা একটি গোপন ফাঁদ ছিল। হাফেজ শাহ হুজুর গলাটা একটু পরিষ্কার করে নিয়ে গভীর মনোযোগের সাথে বলতে শুরু করলেন, সর্দারে আলা, আপনি আমার সম্পর্কে একটা বিশেষ বিষয় ভালো করে জানেন। ছোটবেলা থেকেই কোনো স্থানে খারাপ বা অশুভ কিছু থাকলে আমি রহস্যময় উপায়ে সেসবের একটা আলাদা দুর্গন্ধ পাই আল্লাহর রহমতে। আমি কিন্তু একটা দুর্গন্ধ পেয়েছিলাম। আমার জামাতা যে মহিলাকে সেদিন নিয়ে এসেছিল, আমি বাড়ি ঢোকার মুহূর্তেই ঠিক সেই একই দুর্গন্ধ পাই। এরপর ঘরে ঢুকে আমি সামনাসামনি দেখতে পেয়ে নিশ্চিতভাবে বুঝতে পারি যে এ কোনো মানুষ নয়। তবে আমার সন্দেহের কথা তাকে কোনোভাবে বুঝতে না দিয়ে আমি খুব চতুরতার সাথে তাকে পড়া পানিতে অজু করতে পাঠিয়ে দেই, আর সেই ফাঁকে নিজে বাড়ির চারদিকে পবিত্র পানি ছিটিয়ে তাকে বেরোবার সব রাস্তা বন্ধ করে দেই। রাতে তার কাছ থেকে সমস্যার কথা বিস্তারিত জানার ওসিলায় আমি তাকে দরজার বাইরে এমন একটা নির্দিষ্ট স্থানে বসতে দেই, যে জায়গায় বসে থেকেই আমি অত্যন্ত শক্তিশালী রুকিয়া করা বালি ছড়িয়ে রেখেছিলাম। আর ওই মহিলা ওই স্থানে বসা মাত্রই বালির তীব্র প্রভাব টের পেয়ে যায়। আমি চাইলে তাকে তখনই সেখানে আটকে ফেলতে পারতাম, কিন্তু নিখোঁজ পরিবারের সদস্যদের সমস্যার কথা শুনে বুঝতে পারি যে একে যদি আমি এখানে আটকে রাখি, তবে সত্যিকারের সদস্যদের উপর এর দলের বাকি শয়তানেরা মারাত্মক ক্ষতি করতে পারে। তার উপর আমার জামাতা যখন বলল যে তার গলা চেপে মাটিতে ফেলে দেওয়ার পর ঘরের এক পুরুষ মানুষ হেসে নাকি দরজা বন্ধ করে দিয়েছিল, সেটা শুনে আমি পরিষ্কার বুঝতে পারি যে আসল পরিবারের সদস্যদের তারা অনেক আগে জিম্মি করে ফেলেছে। আমার জামাতাও কিন্তু খুব ছোটখাটো আলেম নন, সে যখন ছোট মেয়ের হাত থেকে ছাড়া পেয়ে মহিলাকে ওয়াশরুম থেকে উদ্ধার করতে যায়, তখনই সে বুঝতে পেরেছিল এই মহিলা হয়তো কোনো ভয়ঙ্কর আসরের কবলে পড়েছে অথবা এ নিজেই কোনো আস্ত শয়তান, আর সেই কারণে সে খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। মূলত তার মাধ্যমে ছদ্মবেশি ওই মহিলার আমার কাছে পৌঁছানোই ছিল সেই শয়তানের আসল উদ্দেশ্য। আপনি যখন শেষ রাতে আমার কাছে এসেছিলেন তখন সে ওয়াশরুমে যাবে বলে একবার উঠে দাঁড়িয়েছিল, কিন্তু দরজায় হাত দিয়ে সে তখনই টের পেয়ে যায় যে ঘরের কেউ নিজে থেকে দরজা খুলে না দিলে সে অলৌকিকভাবে ওখান থেকে বের হতে পারবে না। আর এখন জোর করে দরজা খুলতে বললে সবার মনে তীব্র সন্দেহ তৈরি হতে পারে, তাই সে বাধ্য হয়ে সঠিক সুযোগের অপেক্ষায় থাকে। তাদের পরিকল্পনা ছিল আমাকে নিয়ে যাওয়ার, কিন্তু আপনি হুট করে আবু সুফিয়ানকে এখানে নিয়ে আসায় তাদের পুরো পরিকল্পনা তখনই ধ্বংস হয়ে যায়। সুফিয়ানকে সাথে নিয়ে সেই মহিলা যখন রওনা দিল তার ঠিক একটু পরেই আমি পুরো বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করে এর গভীরতা আন্দাজ করে আপনাকে চিঠি মারফত জানাই। এমন ভয়ঙ্কর পরিকল্পনা এবং নিখুঁত মায়াজালের জাদু তৈরি করা কোনো সাধারণ শয়তানের কাজ নয়, এর পিছনে বড় কোনো শক্তি রয়েছে, বাকিটুকু তো আপনি নিজেই করলেন। সুফিয়ান হুজুর, হাফেজ শাহ হুজুরের এমন বুদ্ধিমত্তাপূর্ণ ও সুচিন্তিত বিশ্লেষণ শুনে বিস্ময়ে একেবারে অভিভূত হয়ে গেলেন। তিনি মনে মনে বুঝতে পারলেন এই প্রবীণ আলেমকে কেন বড়দাদার মতো একজন অত্যন্ত শক্তিশালী ও ক্ষমতাবান সুলতান এতটা সম্মান ও গুরুত্ব দেন। হাফেজ শাহ হুজুরের কথা শেষ হতেই বড়দাদা বেশ আন্তরিকতার সাথে বলেন, আপনার বুদ্ধিমত্তার প্রশংসা করে আমি আপনাকে ছোট করব না। তারপর ঘরের চারদিকে উপস্থিত সকলের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলতে শুরু করেন, গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ছাড়া কাবিলা প্রধানদের বাকি সকলে আজ এখানে উপস্থিত আছেন। আজা কানিসের সাথে আমার পুরনো শত্রুতা সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। এতদিন সে যত চাল চলেছে আল্লাহ সুবহান ওয়া তাআলার সহায়তায় সমস্ত অশুভ পরিকল্পনা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এবার আমার বন্ধু হাফেজ শাহ ও প্রিয় আবু সুফিয়ানের সহায়তায় একটি বিশাল বড় বিপদ এড়ানো গেছে আলহামদুলিল্লাহ। যদি আজা কানিসের দল হাফেজ শাহকে আটকে ফেলতে পারত তাহলে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়াই আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে তাকে আঘাত করতাম, আর সে হয়তো পূর্ব প্রস্তুতি নিয়ে সেটা সহজেই রুখে দিতে পারত। তখন দেখা যেত সেই যুদ্ধে পরাজিত হয়ে আমাদের নিঃস্ব অবস্থায় চারদিকে ঘুরে বেড়াতে হতো, কিন্তু রব্বুল আলামিন উত্তম ও শ্রেষ্ঠ পরিকল্পনাকারী, তিনি সমস্ত কিছুই আগে থেকেই সুবিন্যস্ত করে রেখেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সুযোগের মাধ্যমে আমার রব আমাকে আমার দীর্ঘ জীবনে ইসলামের জন্য, আমার মুসলিম সন্তানদের সুরক্ষার জন্য এবং সর্বোপরি আমার রবের নৈকট্য লাভের জন্য আরেকটি যুদ্ধ করার এবং এক গৌরবময় জয়লাভের ইশারা দিয়েছেন। আপনাদের সকলকে আজ এই বিশেষ কারণে এখানে ডেকে আনা। আজাকানিসের বিরুদ্ধে এবার আমি সরাসরি যুদ্ধে যেতে চাই। এই মঞ্চের জাদুকর বেঁচে থাকলে আমি মারা যাওয়ার পর জানি না আমার প্রিয় সালতানাতের উপর সে কি পরিমাণ জুলুম চালাবে, তাই এই মহাযুদ্ধে আপনাদের প্রত্যেকের অংশগ্রহণ আমি একান্তই কামনা করছি। এবার আপনারা আপনাদের মতামত প্রকাশ করুন। উপস্থিত কাবিলা প্রধানেরা বড়দাদার এমন তেজস্বী কথা শুনে কিছুক্ষণ একদম চুপ থেকে গভীর চিন্তা ভাবনা করলেন, এরপর সমস্বরে এই যুদ্ধে যাওয়ার পক্ষে সায় দিলেন। তাদের মাঝখান থেকে অতি বৃদ্ধ একজন প্রধান উঠে দাঁড়িয়ে বললেন, সুলতান, আমি মনে করি এই যুদ্ধে আপনি শ্রদ্ধেয় হাফেজ শাহ হুজুরকে বিশেষ পরামর্শদাতার দায়িত্বে বহাল করুন। যদিও ওনার এতে কোনো আপত্তি থাকার কথা না, যদি আপত্তি থাকে তাহলে সেটা ভিন্ন কথা। আর আলেম আবু সুফিয়ানকে এই যুদ্ধের বাকি সমস্ত কাজ থেকে ইস্তফা দিয়ে দিন, কেননা সে ইতোমধ্যেই সরাসরি কাফিরদের জাদু দ্বারা আক্রান্ত হয়েছে এবং এই জাদুর অশুভ প্রভাবকে কাজে লাগিয়ে তাকে যে কোনো উপায়ে নিয়ন্ত্রণ করা আজাকানিসের সকল অনুচরদের দ্বারাই কিন্তু সম্ভব। বড়দাদা কিছুক্ষণ গম্ভীর হয়ে চিন্তা করে বললেন, আপনার কথা অত্যন্ত যুক্তিযুক্ত। আবু সুফিয়ানের বিষয়টি পরে আমি নিজেই দেখব ইনশাল্লাহ। আর কিছু বলার আছে কারো? তখন আরেকজন প্রবীণ কিন্তু বেশ শক্তবক্ত কাবিলা প্রধান হাত তুলে বললেন, সুলতান, আপনার সবচেয়ে শক্তিশালী বাহিনী প্রধান এবং সেনাপতিকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা রাখলে খুব ভালো হতো। তাকে সামনে দেখলে এমনিতেই আমাদের সকলের মনে অন্যরকম এক শক্তির সঞ্চার হতো। বড়দাদার সামনে যখন এই প্রস্তাবটা দেওয়া হল, বড়দাদা ওনার কথা শুনে একটু মৃদু হেসে বললেন, আমি জানি সেটা, কিন্তু তার চড়া মেজাজ ও রাগের বিষয়টি মাথায় রেখেই আমি তাকে আজ এখানে আসতে মানা করেছি। উপরন্তু তাকে আমি ইতোমধ্যে একটি বিশেষ কাজে পাঠিয়ে দিয়েছি, সে সেই দায়িত্ব পালনে সালতানাত থেকে বেশ দূরে গিয়েছে। তাহলে আপনাদের সকলের সর্বসম্মত মতামতের ভিত্তিতে আমরা আজাকানিসের বিরুদ্ধে একটি শেষ ও সর্বোচ্চ চেষ্টা করে দেখব। এবার ইনশাল্লাহ বিজয় অর্জন আমরা করবই। কথা শেষ করে বড়দাদা আসন থেকে উঠে হাফেজ হুজুরের সাথে পরম শ্রদ্ধায় মুসাফা করলেন এবং সুফিয়ান হুজুরকে তার অসীম সাহসিকতার জন্য ধন্যবাদ জানালেন। এরপর উপস্থিত সকলে এক এক করে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। শূন্য আফিস ঘরে দুজন অভিজ্ঞ ইনসান কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকেন। চারপাশে নিস্তব্ধতার মাঝে এক গম্ভীর আবহ সৃষ্টি হয়। তারপর হাফেজ হুজুর সুফিয়ান হুজুরকে বসতে বলে তার পেছনের একটি কাঠের টাক থেকে একটি বোতল নামিয়ে আনেন আর কি। বোতলের মধ্যে পানি বা অন্য কিছু ছিল কিনা ওভাবে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছিল পানি ছিল। তো যাই হোক, বোতলটি নামিয়ে তার সামনে এসে বসেন। সুফিয়ান হুজুরকে জুব্বা খুলে জখম হওয়া হাতটি উন্মুক্ত করতে বলেন। এরপর দেখা গেল যে ওই বোতলের মধ্যে মনে হচ্ছে লালচে রঙের তরল কোনো পদার্থ রয়েছে। সেই তরল পদার্থটা কিছুটা তার হাতে ঢেলে দিলেন, আর ওই তরল পদার্থের সাথে অবশ্য কিছুটা পানি যুক্ত করা হয়েছিল। সেই সাথে উনি রুকিয়া করছিলেন, রুকিয়া করে আল্লাহর কালাম পাঠ করে ওই তরলে ফু দিচ্ছেন, তার হাতেও ফু দিচ্ছেন। তরলটি রুকিয়ার উপযোগী করে নেয়ার পর একটি পরিষ্কার কাপড় তাতে ভিজিয়ে তিনি সুফিয়ান হুজুরের আক্রান্ত হাতে পরম যত্নের সাথে লাগিয়ে দিচ্ছিলেন। প্রলেপ দেওয়ার সময় বেশ মন খারাপ করে তিনি আক্ষেপে সুরে বললেন, বাবা আমি যদি আগে থেকে জানতাম যে তোমাকে ঠিক এই বিষাক্ত জাদু দিয়েই ওরা আঘাত করবে, তাহলে তোমাকে আমি কোনোদিনই ওখানে যেতে দিতাম না, আমি সত্যি দুঃখিত। সুফিয়ান হুজুর এই বৃদ্ধ আলেমকে অন্তরের অন্তঃস্থল থেকে যথেষ্ট ভালোবাসেন এবং একই সাথে গভীর শ্রদ্ধাও করেন। ওনার মলিন মুখ দেখে হুজুর নরম গলায় বললেন, হুজুর আপনি দয়া করে দুঃখিত হবেন না, আমার উপর এই জাদুর আঘাতে আপনি এবং বড়দাদা কতটুকু কষ্ট পেয়েছেন এবং কতটা রেগে আছেন তা আমি স্পষ্ট বুঝতে পারছি। আমার বুদ্ধিশক্তি আপনার মতো এত সুতীক্ষ্ণ আর সুন্দর না হলেও এতটুকু বুঝেছি যে আজাকানিসের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যাওয়ার পরামর্শ আপনি প্রথম বড়দাদাকে দিয়েছেন। হুজুরের মুখে এমন তীক্ষ্ণ কথা শুনে হাফেজ শাহ হুজুর ক্ষণিকের জন্য স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অবাক চোখে তাকিয়ে বললেন, কিভাবে বুঝলে শুনি? সুফিয়ান হুজুর একটু মৃদু হেসে উত্তর দিলেন, বড়দাদা একবার আমাকে বলেছিলেন, হাফেজ শাহ এমন একজন খাঁটি মুসলিম যিনি পরিচিত হোক বা অপরিচিত, যে কোনো মুসলিমের উপর সামান্যতম অত্যাচার বা আঘাত হতে দেখলে তাকে রক্ষার জন্য এবং এর প্রতিবাদ করার জন্য দ্বিতীয়বার চিন্তা করেন না। মূলত ওনার সেই কথার উপর ভিত্তি করেই আমি এই অনুমানটা করেছি। সুফিয়ান হুজুরের জবাব শুনে হাফেজ শাহ হুজুরের চোখে এক টুকরো স্নেহ খেলে গেল। তিনি একটু হেসে বললেন, কাল সকালে তুমি নিজের বাড়িতে চলে যাও, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আজাকানিসের বিরুদ্ধে এই মহাযুদ্ধে তোমাকে আমার সাথেই পরামর্শক দলে রাখতে। তবে নিশ্চিত কোনো কথা দিয়ে আমি তোমাকে আশা দেব না, সবটাই আল্লাহর ইচ্ছা, আল্লাহ তোমাকে জাজাই খায়ের দান করুন। তোমার রাতের খাবার আমি এখানেই পাঠিয়ে দেব, খেয়ে দিয়ে আজ রাতটা এখানে শান্তিতে ঘুমিয়ে নিও, পরবর্তীতে আর কোনো খোঁজখবর বা নির্দেশ দেওয়ার প্রয়োজন হলে তোমার কাছে যথাসময়ে আমার চিঠি পৌঁছে যাবে। পরদিন সকালে আবু সুফিয়ান হুজুর নির্বিঘ্নে নিজের বাড়িতে ফেরত আসেন। এই ঘটনার বেশ কিছুদিন কেটে যায়। একদিন এশার সালাত আদায় শেষে তিনি যখন বাড়ি ফিরছিলেন, ঠিক বাড়ির সীমানায় পৌঁছানো মাত্রই দেখতে পেলেন জিন রেহমান সেখানে দাঁড়িয়ে আছেন। হুজুর তাকে বিনীতভাবে সালাম দিয়ে এত রাতে হঠাৎ আসার কারণ জিজ্ঞেস করলেন। রেহমান সংক্ষেপে উত্তর দিলেন যে আজ মধ্যরাতে বড়দাদা স্বয়ং সুফিয়ান হুজুরের সাথে তাহাজ্জুদের সালাত আদায় করতে আসবেন। এই বার্তা দিয়েই রেহমান চোখের পলকে সেখান থেকে বিদায় নিলেন। বড়দাদার আসার খবর শুনে হুজুরের বাড়িতে ঢুকলেন না, তিনি আবার বাজারের দিকে ফেরত গেলেন এবং সুলতানের আপ্যায়নের জন্য কিছু ভালো মানের মিষ্টি কিনে নিয়ে বাড়িতে ফিরলেন। দেখতে দেখতে মধ্যরাত ঘনিয়ে এল। সুফিয়ান হুজুর ঘরে বসে গভীর মনোযোগ দিয়ে একটি তাফসির গ্রন্থ পড়ছিলেন। এমন সময় হঠাৎ পুরো ঘর একটি অপূর্ব ও স্নিগ্ধ আতরের সুবাসে ভরে উঠল। হুজুর বুঝতে পারলেন সুলতান এসে গেছেন। তিনি দ্রুত কিতাব রেখে উঠে দাঁড়িয়ে সম্মান সহকারে সালাম দিলেন। সালামের মধুর উত্তর দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন বড়দাদা এবং কাল বিলম্ব না করে সালাতের উদ্দেশ্যে জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। সুফিয়ান হুজুরও আর দেরি না করে পরম ভক্তি ভরে উনার ঠিক পেছনে গিয়ে ইক্তেদা করলেন। খুবই শান্ত ও দীর্ঘ সময় নিয়ে সালাত আদায় শেষ হল। এরপর মোনাজাত শেষে বড়দাদা সুফিয়ান হুজুরের দিকে ফিরে বেশ গম্ভীর কিন্তু স্নেহভরা গলায় বলতে শুরু করলেন, আবু সুফিয়ান, আমি জানি আমার এই কথাটি শুনলে তোমার মন খারাপ হবে, কিন্তু আমি অনেক চিন্তা ভাবনা করে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি যে আজাকানিসের সাথে সামনে আমাদের যে ভয়াবহ দ্বন্দ্ব যুদ্ধ শুরু হতে যাচ্ছে সেখানে আমি তোমাকে কোনোভাবেই জড়াবো না। তার পেছনে অবশ্য অনেকগুলো সুনির্দিষ্ট কারণ রয়েছে, সেসব তুমি পরে একসময় শুনতে পারবে। আজ মূলত আমি তোমাকে একটি অসমাপ্ত কাজের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে এবং সেই কাজটি সম্পূর্ণ করার মূল দায়িত্ব অর্পণ করতে এসেছি। একটু থেমে বড়দাদা হুজুরের চোখের দিকে তাকিয়ে আবার বলতে লাগলেন, কিছুদিন আগে ওই মহিলা চিকিৎসকের পরিবারে আজাকানিসের এই ভয়ঙ্কর জাদুর প্রভাব কিভাবে এবং কেন পড়েছিল সেই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি আমার সালতানাতের একদল প্রশিক্ষিত তথ্য সংগ্রাহক জিনকে পাঠিয়েছিলাম। তারা কয়েকটি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেই পরিবারের ইতিহাসের এক একটি গোপন অংশ সংগ্রহ করে আনে। পরবর্তীতে সেই বিচ্ছিন্ন তথ্যগুলো একসাথে জোড়া দেওয়ার পর যে ভয়ানক সত্যটি বেরিয়ে এসেছে তা হল ওই মহিলা ডাক্তারের স্বামীর পরিবারে বিগত অনেকদিন ধরে পর্যায়ক্রমে একজন একজন করে পুরুষ কবিরাজের সাথে যুক্ত ছিলেন। স্থানীয়ভাবে তাদের মূল পরিবারটিকে অনেকে কবিরাজ বাড়ি বলেই চেনে। নিয়ম অনুযায়ী বংশের চলিত কবিরাজ মারা যাওয়ার আগে তার পরবর্তী দায়িত্ব কে গ্রহণ করবে তা নিজেই সুস্পষ্ট করে বলে যেতেন। সুলতান বলতে থাকেন, এভাবে দীর্ঘ প্রায় আট পুরুষ ধরে সফলভাবে কবিরাজি করার পর সর্বশেষ এই কাজের মূল দায়িত্ব পান হাফসা আমিনের শ্বশুর, অর্থাৎ এই যে মীরা নামক মেয়েটার দাদা। মীরার বাবারা ছিলেন চার ভাই, যার মধ্যে উনি ছিলেন সবার ছোট। লেখাপড়া অত্যন্ত মেধাবী ও ভালো হয় মীরার দাদি সবসময় চাইতেন তার ছোট ছেলে যেন এই জাদুটোনা বা কবিরাজি এ সমস্ত কাজ থেকে দূরে থাকে। মায়ের ইচ্ছায় একটা সময় ডাক্তারি পড়ার উদ্দেশ্যে মীরার বাবা ঢাকায় চলে যান এবং দীর্ঘ সময় বাড়ির বাইরে থাকায় পুরোপুরি শহর কেন্দ্রিক হয়ে পড়েন। এভাবে বেশ কয়েক বছর ওনার ভালোই কাটছিল। কিন্তু একদিন মীরার বাবা হঠাৎ খবর পান যে তার বৃদ্ধ বাবা অত্যন্ত অসুস্থ এবং মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় শেষবারের মতো ছেলেকে দেখতে চেয়েছেন। খবর পাওয়া মাত্রই মীরার বাবা আর এক মুহূর্ত দেরি না করে ছুটে যান নিজের গ্রামের বাড়িতে। সেখানে বিছানায় পড়ে থাকা মীরার দাদা ছোট ছেলেকে নিজের কাছে ডেকে এক অদ্ভুত কথা বলেন। তিনি জানান যে তার এই সমস্ত রোগ ও অসুস্থতা মুহূর্তে ঠিক হয়ে যাবে যদি তার ছোট ছেলে এই বংশানুক্রমিক কবিরাজির দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। মীরার বাবা একজন আধুনিক চিকিৎসক হয় কোনোভাবেই এই কুসংস্কারে রাজি হচ্ছিলেন না, তার কাছে এটা কুসংস্কার বলেই মনে হচ্ছিল। ছেলের এমন অনীহা দেখে মীরার দাদি নিজেই এগিয়ে আসেন এবং কান্নাকাটি করে ছেলেকে মরণাপন্ন বাবার অনুরোধটি রাখতে বলেন। মায়ের চোখের জল দেখে মীরার বাবা আর না করতে পারলেন না। এরপর একদিন রাতে কিছু অত্যন্ত উদ্ভট অদ্ভুত আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়। যে মানুষটি এতদিন বিছানা থেকে এক চুলও নড়তে পারছিলেন না সেই মীরার অসুস্থ দাদা অলৌকিকভাবে উঠে বসে তার ছোট ছেলেকে কবিরাজি কাজের জন্য আনুষ্ঠানিকভাবে অভিষেক করান। কিন্তু পুরো অনুষ্ঠানের সেই রহস্যময় ও বিকৃত রীতিনীতিগুলো দেখে মীরার বাবার মনে তীব্র সন্দেহ জাগে। এগুলো কোনো চেনা বা স্বীকৃত ধর্মের প্রথা হতে পারে না। তাই অনুষ্ঠান শেষ হওয়ার পর তিনি একান্তে তার বাবাকে জিজ্ঞেস করেন, এগুলো আসলে কোন ধরনের কবিরাজি প্রথা? উত্তরে তার বাবা এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করেন। তিনি জানান তাদের বংশের প্রথম যিনি কবিরাজ ছিলেন তিনি মূলত এক সিদ্ধ তান্ত্রিক ও ভয়ঙ্কর কালো জাদুকর ছিলেন। তিনি বহু বছরের কঠোর উপাসনা ও সাধনা করে আজাকানিসকে সন্তুষ্ট করেছিলেন এবং তার সম্পূর্ণ আনুগত্য স্বীকার করেছিলেন। আজাকানিস তার সেই উপাসনায় খুশি হয়ে তাদের বংশ পরম্পরায় অফুরন্ত অর্থ সম্পদ প্রতিপত্তি ও ক্ষমতার নিশ্চয়তা দেয়। তবে বিনিময়ে শর্ত দেয় যে প্রতিটি পুরুষ থেকে একজন করে জ্যান্ত উপাসক বা প্রতিনিধি তার দরবারে উৎসর্গ করতে হবে। মীরার বাবার সেই পূর্বপুরুষ আজাকানিসের এই শর্তে সানন্দে রাজি হয়ে যায় এবং এরপর থেকে প্রতি পুরুষে একজন করে নিষ্ঠাবান উপাসক হিসেবে তাদের পরিবারের কোনো না কোনো সদস্য এই গোপন দায়িত্ব পালন করেই আসছে। এরপর বড়দাদা দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলেন, বাইরের মানুষ যাতে তাদের এই ভয়ঙ্কর কালো রহস্য বিন্দুমাত্র টের না পায়, সেজন্য পরিবারের বাকি সকল সদস্যকে সাধারণ মানুষের মতো কড়াভাবে ইসলাম ধর্ম পালন করানোর ব্যবস্থা রাখা হতো। তাছাড়া তাদের হাতে অর্থ সম্পদের কোনো অভাবই ছিল না, তাই তাদের অঢেল দান খয়রাত ও লোক দেখানো ভালো আচরণ দেখে সমাজের কেউ কখনো তাদের ভেতরের আসল সত্যটা জানার চেষ্টাও করেনি। মূলত বিপুল অর্থের জোর এবং মানুষকে বিভিন্ন জটিল রোগের কবিরাজি চিকিৎসা দিয়ে তারা এতগুলো পুরুষ সবার মুখ পুরোপুরি বন্ধ করে রেখেছিল। কিন্তু সব সত্যি জানতে পেরে মীরার বাবা নিজের রাগকে ধরে রাখতে পারলেন না, তিনি চরম ক্ষিপ্ত হয়ে উঠলেন। শুরুতেই তাকে কিছু না জানিয়ে তার পবিত্র ধর্ম নিয়ে এমন জঘন্য ছিনি মেনে খেলার কারণে রাগে ও প্রচণ্ড ক্ষোভে তিনি তার বাবা মা এবং সেই বংশের সবার সাথে চিরতরে সম্পর্ক ত্যাগ করলেন। তিনি স্থায়ীভাবে ঢাকায় চলে এলেন এবং নিজের কঠোর পরিশ্রম এবং মেধার জোরে চিকিৎসা জগতে নিজের এক অদ্ভুত অবস্থান তৈরি করতে সক্ষম হলেন। এতদিন তো সবকিছু বেশ ঠিকঠাকই চলছিল, কিন্তু মীরার বাবা এই ধরনের কাজ করতে অস্বীকার করার পর থেকে চুক্তি মতো এই পরিবার থেকে আর নতুন কোন উপাসনা বা প্রতিনিধি না পেয়ে মন্ত্র সম্রাট আজাকানিস চরম ক্ষিপ্ত হয়ে ওঠে। মীরার বাবার স্বপ্নে সে কয়েকবার আবির্ভূত হয়ে তাকে এই অবাধ্যতার জন্য কঠোরভাবে সাবধান করে, কিন্তু মীরার বাবার ইমান ছিল ইস্পাতের মতো দৃঢ় ও শক্ত। তিনি স্বপ্নে পাওয়া সেই শয়তানি আদেশ ও উপদেশে তোয়াক্কা না করে পুরোপুরি আল্লাহ তাআলার রহমতের পথেই অবিচল থাকেন। কোনোভাবে তার ইমানকে টলাতে না পেরে এবং নিজের আদেশ উপেক্ষা করার কারণে সে চরমভাবে অপমানিত হওয়ার কারণেই আক্রোশে ফেটে পড়ে এই আজাকানিস। সে মীরার বাবার পরিবারকে ধ্বংস করার জন্য তার একদল অত্যন্ত শক্তিশালী ও তান্ত্রিক জিনকে দুনিয়াতে পাঠিয়ে দেয়। তারা ওই বাড়িতে ঢুকেই শুরুতেই এই পরিবারের বড় মেয়েকে মারাত্মকভাবে আক্রমণ করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এরপর পর্যায়ক্রমে সবাইকেই আক্রমণ করে। এক পর্যায়ে ডাক্তার হাফসা আমিন নিজেও তাদের জাদুর আছরে পুরোপুরি আক্রান্ত হন। আর ঠিক এই কারণেই হাফেজ শাহজুরের কাছে যখন সেই ছদ্মবেশী শয়তান গিয়েছিল, তখন মীরার বাবা এবং ছোট বোনের আক্রান্ত হওয়ার মূল ঘটনাটির সঠিক বর্ণনা কিন্তু আসেনি, কারণ সেই ভয়ঙ্কর বিষয়টা পুরোপুরিভাবে তো তারা বলবে না। আর তাছাড়া হাফসা আমিনের স্মৃতিতেও অনেকগুলো বিষয় এরা কিন্তু মুছে দিয়েছিল। এরপর বড়দাদা হুজুরের দিকে একটু ঝুঁকে বললেন, এবার আসো, আমাদের নিজেদের দিকের কিছু বড় অসুবিধা ও সীমাবদ্ধতা সম্পর্কে তোমাকে পরিষ্কার করে বলি। আজাকানিসের যে অসাধারণ ও অতুলনীয় জাদুবিদ্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে মায়াজাল। তার অনুগত যত প্রথম শ্রেণীর তান্ত্রিক জিন আছে, তার প্রত্যেকেই এই নিখুঁত মায়াজাল তৈরিতে অত্যন্ত পারদর্শী। আর এই কারণে যুগ যুগ ধরে তাদের সাথে বিভিন্ন খণ্ডযুদ্ধে বহুবার তাদেরকে পরাস্ত করা সত্ত্বেও শেষ পর্যন্ত শত্রুর সেই মায়াজালের ফাঁদে পড়ে আমাদের নিজেদের অনেক বীর ও শক্তিশালী জিনকে আমরা চিরতরে হারিয়েছি। মাঝে অবশ্য অনেকগুলো বছর তার সাথে আমাদের কোনো ধরনের ঝামেলা বা যুদ্ধ হয়নি, কারণ আমরা হাজার খুঁজেও আজাকানিসের কোনো সন্ধান পাইনি। কিন্তু এতগুলো বছর পর আজ আবার যখন সেই আজাকানিসের নাম আমার কানে এসেছে, তখন থেকে আমার এই বৃদ্ধ শরীরের রক্ত রাগে টকবক করে ফুটছে। এই কথাটি উচ্চারণ করার সাথে সাথে বড়দাদা রাগে ও তীব্র ক্ষোভে নিজের হাতের মুষ্টি এত প্রচণ্ড জোরে শক্ত করলেন যে তা দেখে সুফিয়ান হুজুর মনে মনে বেশ ভয় পেয়ে গেলেন। এত শান্ত, গম্ভীর ও পরম বুদ্ধিমান একজন জিন সুলতানকে এভাবে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ক্রোধে ফেটে পড়তে তিনি একবারও দেখেননি। কিন্তু খুব দ্রুতই নিজের আবেগ ও রাগের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে বড়দাদা আবার শান্ত গলায় বলতে শুরু করলেন, আশা করি তোমার সামনের কাজের জন্য এতটুকু তথ্যই যথেষ্ট হবে ইনশাল্লাহ। তারপরও কাজ করতে গিয়ে যদি কোনো বাড়তি তথ্যের দরকার পড়ে, তবে রেহমান অথবা হামজা যে কোনো সময় এসে তোমাকে তা জানিয়ে যাবে। এবার তোমার আসল কাজ সম্পর্কে বলি, তুমি নিশ্চয়ই সেই মহিলা চিকিৎসকের বাসায় হাফেজ শাহ হুজুরের ঠিকানা লিখে দিয়ে এসেছিলে। অজান্তেই তুমি অত্যন্ত বুদ্ধিমানের মতো একটি কাজ করেছ। তারা হুজুরকে ধন্যবাদ জানাতে আজই হাফেজ শাহ হুজুরের সাথে দেখা করেছে। আগামী কয়েকদিনের মধ্যেই তারা তোমার সাথেও দেখা করতে তোমার এখানে আসবে। তারা যখন আসবে, তখন তুমি খুব কৌশলে মীরার বাবার কাছ থেকে এটা জেনে নেওয়ার চেষ্টা করবে যে সেদিন রাতে কবিরাজি গুণ বা কবিরাজি শক্তি স্থানান্তর করার সময় মীরার দাদা ঠিক কি কি আচার অনুষ্ঠান করেছিল, কোন কোন জিনিস তারা আগুনে আহুতি দিয়েছিল, এবং সেই বিকৃত মন্ত্রোচ্চারণের সময় কোন কোন প্রাণী এবং কোন কোন প্রাণীর রক্ত বিসর্জন দেওয়া হয়েছিল, এই নিখুঁত তথ্যগুলো যদি তুমি কোনো মতে বের করতে পারো, তবে আমি আজাকারিসের জাদুর বেশ কয়েকটি বড় দুর্বলতা ধরে ফেলতে পারব বলে আশা করি। যুদ্ধ যখন করব বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তখন শত্রুর সবকটি দুর্বল দিক আগে ভাগে জেনে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দীর্ঘ সময় একটানা কথা বলে বড়দাদা এবার থামলেন। তারপর তার ঠিক পাশে থাকা ছোট চৌকির উপরে কাপড়ে ঢেকে রাখা মিষ্টিগুলোর দিকে ওনার নজর গেল। সেখান থেকে মিষ্টি নিয়ে মুখে পুরে খেতে খেতেই হুজুরকে জিজ্ঞেস করলেন, তোমার আর কিছু জানার আছে? সুফিয়ান হুজুর একটু সময় নিয়ে গম্ভীরভাবে চিন্তা করলেন আর বললেন, বড়দাদা, এবার কি আমরা আজাকানিসকে চিরতরে হারানোর জন্য সম্পূর্ণ তৈরি? তার এই সরল কিন্তু গভীর প্রশ্নটি শুনে বড়দাদা এক মুহূর্ত চুপ থেকে বললেন, আবু সুফিয়ান, একটা বিষয় সবসময় মনে রাখবে, জিহাদে কখনো কোনো মুসলিম সম্পূর্ণ তৈরি থাকে না। তারা নিজেদের সাধ্যমতো যতটুকু সম্ভব, যতটুকু উজাড় করা যায় তাই দিয়েই লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত বিজয় আসে শুধু আল্লাহর অশেষ রহমত ও ইচ্ছায়। তবে আজ উঠি, তোমাকে যে দায়িত্ব দিয়ে গেলাম তা একদম ঠান্ডা মাথায় শেষ করবে। এই কাজ সফলভাবে শেষ হলে সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ দেব। তোমাকে আমি সরাসরি রণক্ষেত্রে না জড়ালেও এই মহাযুদ্ধে তোমার পেছনের কাজের অবদান যে থাকবে এবং অসামান্য হিসাবেই থাকবে এটা আমি আশা করি। আমার রব তোমার সহায় হন, আমাদের সবারই সহায় হন। এই মোনাজাতময় কথাটি শেষ করেই বড়দাদা জুব্বা টেনে ঘর থেকে অলৌকিকভাবে প্রস্থান করলেন। কিছুক্ষণ পর হঠাৎ কাছের মসজিদ থেকে ভেসে আসা ফজরের আজানের সুমধুর ধ্বনি শুনে হুজুরের মোহগ্রস্ত সম্বিত ফিরে এল। তিনি নিজের সালাতের ঘরের দরজাটি সাবধানে বন্ধ করলেন। তারপর ভোরের স্নিগ্ধ হাওয়ায় রাতের শেষ অন্ধকারটুকুকে ভেদ করে অন্তরে আল্লাহ তাআলার অসীম রহমতের আশা নিয়ে আস্তে আস্তে মসজিদের দিকে এগিয়ে যেতে থাকলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আবু সুফিয়ান। তিন চার দিন পরের কথা, আসরের নামাজের পর আবু সুফিয়ান হুজুর বাড়ি এসে তার উঠোনের এক পাশে করা সবজি বাগানের বেড়া তৈরি করছিলেন। এমন সময় হঠাৎ একটি গাড়ির হর্ন শুনে তিনি সোজা হয়ে তাকিয়ে দেখেন বাড়ির সামনের রাস্তায় একটি চটকদার গাড়ি এসে থামল। গাড়ি থেকে ডাক্তার হাফসা আমিন তার পুরো পরিবারকে নিয়ে একে একে নেমে এলেন। হুজুর হাতের কাজ রেখে তরতর করে উঠে দাঁড়ালেন এবং একপাশে রাখা বালতির পানিতে হাত ধুয়ে গামছা দিয়ে মুছতে মুছতে হাসি মুখে তাদের দিকে এগিয়ে গিয়ে সালাম দিলেন। ছোট মেয়ে মীরা হুজুরকে দেখা মাত্রই চিনতে পেরে তীব্র উৎসাহে লাফিয়ে উঠে বলল, আম্মু, উনি, ওনাকেই তো সেদিন আমি আমাদের বাসার সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। হুজুর একটু মৃদু হেসে তাদের সমাদর করে বাড়ির ভেতরে আসার আমন্ত্রণ জানালেন। ঠিক তখনই ডক্টর হাফসার স্বামী আবেগাপ্লুত হয়ে তরতর করে এগিয়ে এলেন এবং হুজুরের ঘর্মাক্ত শরীরের বিন্দুমাত্র তোয়াক্কা না করেই তাকে শক্ত করে ধরে এক গভীর আলিঙ্গনে বুকে চেপে ধরলেন। তিনি চরম কান্নারত অবস্থায় ভাঙা গলায় বলতে লাগলেন, ভাই, জানি না আপনারা কারা, জানি না আপনারা কোন স্বার্থে আমাদের এত বড় উপকার করেছেন, শুধু এটা জানি মহান আল্লাহ তাআলার অসীম দয়া কখনো আমাকে ছেড়ে যান নাই। তাই তো কত ঘোরানো পথ অতিক্রম করে কত মানুষের হাত ঘুরে আপনি আমাদের উপকারে নিজে থেকেই আমার বাসায় এসে হাজির হয়েছিলেন। আমি একজন মুসলিম হিসাবে খুবই নগণ্য ও সাধারণ একজন মানুষ, তবে আল্লাহ তাআলার উপর আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস সব সময় অটুট ছিল। হুজুর তার কথা মাঝপথে আলতো করে থামিয়ে দিয়ে পরম মমতায় বললেন, ভাই, এখন এসব আবেগী কথা না হয় রাখি, আপনার অনেক দূর থেকে ধকল সহ্য করে এসেছেন, আগে গিয়ে ঘরে বসুন, একটু জিরিয়ে নিয়ে বিশ্রাম করুন, তারপর ঠান্ডা মাথায় আপনার সমস্ত কথা শুনব। আর আপনার সাথে আসলে আমারও অনেক জরুরি কথা আছে। সত্যি বলতে আমিও বিগত কয়েকদিন ধরে আপনাদের আগমনের অপেক্ষায় ছিলাম। হুজুর পরম যত্নে তাদের ঘরের ভেতরে নিয়ে এলেন। ডাক্তার হাফসা ও তার মেয়েদের বাড়ির ভেতরের অংশে পাঠিয়ে দিয়ে তারা হাত মুখ ধুয়ে আসার ব্যবস্থা করে নিলেন। এরপর হুজুর ডাক্তার রুহুল আমিনকে সাথে নিয়ে বারান্দার লাগোয়া বসার ঘরটিতে গিয়ে বসেছেন। কুশল বিনিময়ের পর হুজুর সরাসরি কাজের কথায় চলে এলেন। তিনি ডাক্তার রুহুল আমিনের দিকে তাকিয়ে বেশ গম্ভীর ও দৃঢ় কণ্ঠে বললেন, ভাই প্রথমেই বলি আমাকে ধন্যবাদ দেয়া লাগবে না, আর আমার কোনো ভূমিকারও আসলে দরকার নাই। আপনি বরং আমাকে পরিষ্কার করে বলুন আপনি ঠিক কি কি জানেন। যা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে ভেবে আর সময় নষ্ট করতে চাই না। আমি আপনার পরিবারের পূর্বপুরুষদের কিছু অতীত কর্মকাণ্ডের কথা জানতে পেরেছি এবং সেই বিষয়ে আপনার কাছ থেকে বিস্তারিত শোনা আমার জন্য এখন খুবই জরুরি, কারণ আপনার পুরো পরিবার এতদিন ধরে যে ভয়ঙ্কর সমস্যায় ভুগেছে তা মূলত আপনার সেই পূর্বপুরুষদেরই এক মারাত্মক ভুলের ফলাফল। আপনি যদি সত্যি মন থেকে চান যে এসব কুফুরি কালো জাদুর অধ্যায় চিরতরে সমাপ্তি ঘটুক, তাহলে কোনো কিছু আড়াল না করে আমাকে আপনার পরিবারের সেই কবিরাজি উপাসনা কিংবা যাকে কেন্দ্র করে এই উপাসনা করা হতো তার সম্পর্কে আজকে সবকিছুই খুলে বলুন। হুজুর আরো বললেন যে, ভাই আপনাদের বাসায় যাওয়ার আগে আমি এই বংশগত ইতিহাসের কিছুই জানতাম না। আমি শুধু আমার ওস্তাদ হাফেজ শাহ হুজুরের একটিমাত্র কথায় আল্লাহ তাআলার পবিত্র নাম নিয়ে আপনাদের উপকারে ছুটে গিয়েছিলাম, যদিও বা আমি আপনাদেরকে চিনতাম না। এমনকি আপনাদের বাসায় রুকিয়া করতে গিয়ে শত্রুর পাল্টা আঘাতে আরেকটু হলেই আমার নিজের জীবনটাই চলে যেত। এই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হওয়ার পরও যদি আপনি আজ আমাকে মুখ ফুটে সব বলতে ভরসা না পান, তাহলেও স্পষ্ট শুনে রাখুন, আমার ওস্তাদ হাফেজ শাহ হুজুর যদি আমাকে আবার নির্দেশ দেন তবে আমি বিন্দুমাত্র দ্বিধা না করে আবারও আপনাদের সাহায্যে ছুটে যাব ইনশাল্লাহ। হুজুরের এই নিঃস্বার্থ ও দৃঢ় জবাব শুনে রুহুল আমিন বুঝতে পারলেন এই মানুষটির মনে কোনো লৌকিক স্বার্থ বা হিংসা নেই, যা আছে তা কেবলই এক আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের প্রতি অসীম ভালোবাসা। কিছুক্ষণ চুপ থেকে রুহুল আমিন জিজ্ঞেস করেন, বলুন আপনি এক্স্যাক্টলি কি কি জানতে চান? হুজুর তখন বড়দাদার বলে দেওয়া সেই নির্দিষ্ট প্রশ্নগুলি তাকে জিজ্ঞেস করেন। রুহুল আমিন একটি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করেন, হুজুর প্রথম কথা হল ছোটবেলা থেকে আমি বাবার এই কবিরাজি কাজ কারবার একদমই পছন্দ করতাম না। দিন রাত আমাদের বাড়িতে মানুষের আনাগোনা লেগেই থাকত, বিভিন্ন জটিল সমস্যা নিয়ে মানুষ আসত আর বাবা সেসব সমাধান করে বিনিময়ে বেশ মোটা অঙ্কের অর্থ নিতেন। সেসব উপার্জিত অর্থের দুটো সমান ভাগ হতো, এক ভাগ থাকত আমাদের পরিবারের জন্য আর বাকি আর এক ভাগ যে বাবা কি করতেন সেটা আমি কোনোদিনও জানতে পারিনি। তবে আমার একটা জোরালো ধারণা ছিল সেই অর্থ কোনো এক গুপ্ত কালো জাদুকরের কাছে চলে যেত। এই ধারণার পেছনে কারণ হচ্ছে প্রতি সপ্তাহে অন্যান্য সাধারণ রোগীদের সাথে একজন করে সম্পূর্ণ অপরিচিত মহিলা বা পুরুষ আসতেন। তারা সারাদিন চুপচাপ বাবার রোগীদের সাথে বসে থাকতেন, সব রোগী দেখা শেষ হলে বাবা একদম শেষে তাদের সাথে কথা বলতেন, আর আমি দেখতাম যাওয়ার সময় তাদের হাতে একটা ছোট ব্যাগ বা প্যাকেট থাকত। প্রতি সপ্তাহে ভিন্ন ভিন্ন নতুন মানুষ দেখে আমি বুঝেছিলাম যে তাদের একটা বড় দল আছে। খুব কমই এমন হয়েছে যে পরপর একই মানুষ দুইবার এসেছে। হুজুর আমার যেদিন কবিরাজি অভিষেক করে বাবা, সেদিন রাতেও তাদের দল থেকে পাঁচজন লোক আমাদের ওখানে এসেছিল। এই কথা বলার পর রুহুল আমিন সাহেব উনি বিস্তারিতভাবে জাদুর বিষয়গুলো সুফিয়ান হুজুরকে বলেন। তবে সুফিয়ান হুজুর এই বিষয়গুলো আমাদের জুবায় ইসলাম ভাইকে সুনির্দিষ্টভাবে বলেননি, উনি সেটা বলতে চান নাই, যার কারণে জুবায় ইসলাম ভাইও এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করেননি। তো যাই হোক, সুফিয়ান হুজুরের করা প্রতিটি প্রশ্নের সুনির্দিষ্ট উত্তর দেওয়ার পর রুহুল আমিন একটু থামলেন, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ভেতরের আসল ভয়ের কথা বলতে শুরু করলেন। হুজুর বাপদাদার কবিরাজি পেশায় না গিয়ে আমি নিজের মতো জীবন করেছি, এজন্য কোনোদিন মনে কোনো অনুশোচনা বা আফসোস কাজ করেনি। কিন্তু আমার নিষ্পাপ বাচ্চাদের উপর যখন একের পর এক ভয়াবহ মুসিবত নেমে আসলো, তখন আমি মানসিকভাবে ভেঙে পড়ি। ঠিক সেই সময় একদিন রাতে আমি এক অদ্ভুত ও ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নে আমি নিজেকে আবিষ্কার করি এক আদিম অন্ধকার আর কুয়াশাচ্ছন্ন জঙ্গলের মাঝে। চারপাশটা বিশাল বিশাল গাছপালায় এমনভাবে ঢাকা ছিল যে উপরে ডানে বা বায়ে কোনো দিকেই আলোর সামান্যতম রেখা ছিল না, কোনো বাতাস নেই, শুধু অদ্ভুত নিথর নীরবতা। শুধু কুয়াশার বুক চিরে কালো কালো দানবের মতো গাছগুলো দাঁড়িয়ে আছে। হঠাৎ আমার মনে হল সেই নিস্তব্ধতার মাঝে গাছগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলতে শুরু করেছে। ঠিক তখনই অলৌকিকভাবে আমার পেছনে দুটো বিশাল গাছ লাফ দিয়ে দুপাশে সরে গিয়ে কিছুটা জায়গা তৈরি করে দিল। আমি খুবই অবাক হয়ে তাকিয়ে রইলাম। চোখের পলকে তার পরের দুটো গাছও একইভাবে লাফ দিয়ে সরে গেল। এভাবে একের পর এক গাছের সারি পর্যায়ক্রমে দুপাশে সরে গিয়ে জঙ্গল ঘেঁষে মাঝখানে একটি দীর্ঘ পথ তৈরি করে দিল। স্বপ্নে বুধ হয়ে থাকা অবস্থায় মনে চরম ভয় জাগলেও এক অজানা আকর্ষণে আমি সেই পথ ধরে সামনে এগিয়ে যেতে থাকলাম। অনেকটা পথ হাঁটার পর আমি এক অবাস্তব বিশাল আকৃতির গাছের গোড়ায় এসে পৌঁছালাম। খেয়াল করলাম সেই গাছের গুড়ি বেয়ে একটি কাঠের সিঁড়ি ধীরে ধীরে উপরের দিকে উঠে গাছের বিশাল এক কোটরে গিয়ে ঠেকেছে, আর সেই কোটরের মুখে বসানো রয়েছে এক প্রকাণ্ড দরজা। মনের ভিতর থেকে কেউ একজন আমায় জানান দিচ্ছিল ওই দরজার ওপারেই আমার গন্তব্য। আমি অত্যন্ত ভয়ে ভয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং দরজায় হাতের ধাক্কা দিতেই তা খুলে গেল। আমি পা বাড়ালাম সেই অন্ধকার কোটরের ভেতরে। ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই এক ফ্যাকাশে হলুদ আলোতে চারপাশের অন্ধকার কিছুটা কেটে গেল। সামনের দিকে তাকিয়ে আমার চোখ ছানা বড় হয়ে গেল। গাছের কোটরের ভেতরটা আসলে একটা বিশাল কক্ষ, আর সেই কক্ষের শেষ প্রান্তে বেদির মতো উঁচু এক স্থানে বিশাল লম্বা কালো আলখেল্লা পরা এক অবয়ব আসন গেড়ে বসে আছে। সে অনবরত অদ্ভুত অজানা এক ভাষায় মন্ত্র জপ করে যাচ্ছিল। আমি ভয়ে ভয়ে তার একদম সামনে গিয়ে দাঁড়াতেই হঠাৎ মন্ত্র পাঠ স্তব্ধ হয়ে গেল। সেই অন্ধকার সত্তা মাথা তুলে এক গম্ভীর অমানসিক কণ্ঠে বলে উঠল, তোর পরিবারের প্রতি আমি যুগে যুগে অনুগ্রহ করেছি, কারণ শুধু আমাকে উপাসনা করে খুশি করেছিল তোর পূর্বপুরুষ। তারপর থেকে তোদের প্রতি বংশে একজন করে উপাসক আমি নিজে নির্বাচন করে দিয়েছি। আর শোন, যার যার মনে আমার এই উপাসনা নিয়ে সবচেয়ে বেশি সন্দেহ তৈরি হয়েছিল, আমি তাকেই আমার উপাসক বানিয়েছি, কারণ তোদের পরিবারের কারো মনে আমাকে নিয়ে সংশয় প্রকাশ করার বা আমাকে অস্বীকার করার কোনো অধিকার নেই। সেই অধিকার বহু বছর আগে তোর পূর্বপুরুষ তোদের সমস্ত ধন সম্পদ আর প্রতিপত্তির বিনিময়ে আমার কাছে চিরকালের জন্য বিক্রি করে দিয়েছে। তোদের নিজেদের বলতে কোনো ইচ্ছা থাকতে পারবে না। তোদের পরিবারে আমার যে উপাসক হবে তার আমি ছাড়া আর কোনো খোদা ছিল না, আর কোনোদিন থাকতেও পারবে না। এখন তোর মন প্রাণ সব কিছু যদি আমার উপাসনায় শোভে দিতে পারিস, তবেই তোর পরিবার এই নরক থেকে মুক্ত হবে। আর যদি তা না পারিস, তবে তুই এই অন্ধকার কোটরেই চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবি, আর এখান থেকে নিজের চোখের সামনে তোদের পরিবারের এক একজনের ছটফটানি আর ভয়ঙ্কর যন্ত্রণা দেখতে দেখতে মরবি। স্বপ্নেই যখন আমি সেই ভয়ঙ্কর সত্তার কথা শুনলাম, আমার মনে প্রচণ্ড ভয় জেগে উঠেছিল। শরীরটা ভয়ে কাঁপছিল, কিন্তু হঠাৎ করেই আমার ভেতরে কি যে হলো আমি নিজেও জানি না, একটা অজানা সাহস ভর করল আমার বুকে। আমি আর মাথা নিচু করে তাকালাম না, সটান মাথা তুলে সেই ভয়ঙ্কর সত্তার দিকে সরাসরি তাকিয়ে চিৎকার করে বললাম, ফাইন্নামা আল উসরি ইউসর, নিশ্চয়ই আমার মালিক আল্লাহ তাআলা কষ্টের সাথেই স্বস্তি রেখেছেন, আর এই স্বস্তি আমি পেতে চাই। আর তোর মতো অপশক্তির উপাসনার উপরে আমি থুতু ফেলি, থুতু। আমার মুখ থেকে এই কথা বের হওয়া মাত্রই সেই সত্তা প্রচণ্ড রেগে গেল। তার চোখ মুখ ক্রোধে বিকৃত হয়ে উঠল। সে নিজের স্থান থেকে একচুলো না নড়ে সেখান থেকেই আমার দিকে তার একটা হাত লম্বা করে বাড়িয়ে দিল। আঘাত করার ঠিক আগের মুহূর্তে আমি পরিষ্কার দেখতে পেলাম তার হাতটা ঠিক একটা শুকনো গাছের ডালের মতো অদ্ভুতভাবে লম্বা হয়ে ধেয়ে আসছে আমার দিকে। কিছু বুঝে ওঠার আগেই সেই ডালের মতো হাতটা এসে সজোরে আমার মাথায় আঘাত করল, আর তখনই চোখের সামনে সবকিছু এক নিমিষেই অন্ধকার হয়ে গেল। এরপর আমার ঘুম ভাঙল, নাকি স্বপ্ন কাটল, নাকি অজ্ঞান অবস্থা থেকে চেতনা ফিরল, তা আসলে আজও পরিষ্কার করে আমি বলতে পারবো না। কিন্তু যখনই আমার হুশ এলো আমি নিজেকে আবিষ্কার করলাম একটা গাছের কোটরের ভেতরে। ওটা কোনো সাধারণ কোটর ছিল না, ছিল একটা কারাগারের মতো ছোট অন্ধকার আর দম বন্ধ করা খুপরি। সেই খুপরির একপাশের দেয়ালে ছোট একটা জানালার মতো খোলা জায়গা ছিল। আমি হামাগুড়ি দিয়ে অত্যন্ত কষ্ট নিয়ে সেই জানালার কাছে এগিয়ে গেলাম এবং বাইরে তাকিয়ে যা দেখলাম তাতে আমার বুকটা ফেটে যাচ্ছিল। সেই জানালা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছিল আমার নিজের বাসা এবং আমার কলিজার টুকরো পরিবারকে। আমি দেখলাম আমার স্ত্রী সন্তানদেরকে নানাভাবে অমানসিক কষ্ট দেয়া হচ্ছে। তাদের কান্না আর আত্মচিৎকার দেয়াল ভেদ করে আমার কানে আসছিল, কিন্তু লোহার খাঁচায় বন্দী সিংহের মতো আমি সেখানে একদম অসহায় হয়ে পড়েছিলাম। নিজের চোখের সামনে পরিবারের এই নির্মম কষ্ট দেখে সেই শয়তানের উপর আমার রাগ ক্ষোভ আর ঘৃণা আরো শতগুণ বেড়ে গেল। কিন্তু আমার তো কিছু করার ছিল না, আমি কেবল দাঁতে দাঁতে চেপে সেই যন্ত্রণা সহ্য করছিলাম আর মনে মনে অনবরত রব্বুল আলমিনের কাছে সাহায্য চাইছিলাম। অবশেষে আল্লাহ তালা আমার ডাক শুনলেন এবং দয়া করে আপনাকে পাঠালেন। বন্দী থাকা অবস্থায় হঠাৎ একদিন দেখলাম আমার সেই কারাগারের শক্ত দরজাটা মরমর করে জুব্বা পরিহিত একজন ব্যক্তি ভেঙে ভেতরে তার একটা হাত বাড়িয়ে আমার জামার কোন চেপে ধরে হ্যাচকা টানে সেই কুঠুরি থেকে বের করে নিলেন। ওনার সেই টানে আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম। এর ঠিক পর মুহূর্তেই আমি যখন চোখ খুললাম দেখলাম আমি আর সেই গাছের কোটরে নেই, আমি শুয়ে আছি আমার নিজের বাসায় আমার মেয়ের বিছানায়। কিভাবে যে কি হয়ে গেল এই পুরো ঘটনাটা আমি কোনোভাবেই মেলাতে পারছিলাম না। পরে আমার ছোট মেয়ে মীরা বলল আমার যখন জ্ঞান ফেরে তখন সে বিছানার পাশে একজন হুজুরকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল, আর আমার স্ত্রী আপনার দেয়ার ঠিকানা খুঁজে পেয়ে হাফেজ শাহ হুজুরের কাছে আমাদের সকলকে নিয়ে গিয়েছিলেন। তিনি আমার স্ত্রীকে আরেকটি অবিশ্বাস্য ঘটনা শুনিয়েছেন। আমার স্ত্রীর বেশ ধরে নাকি অন্য কোনো এক রহস্যময় সত্তা নিজে গিয়ে আপনাকে আমার বাসায় ডেকে এনেছিল। সুফিয়ান হুজুর, এই অলৌকিক আর রহস্যময় ঘটনাগুলো কোনো কিছুই আমার মাথায় ঢুকছে না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমার জানা সবটুকুই আপনাকে খুলে বলেছি, এবার আপনি দয়া করে এই পুরো রহস্যটা পরিষ্কার করে বুঝিয়ে দেন যদি, তবেই আমার এই অশান্ত মনটা একটু শান্তি পাবে। রুহুল আমিনের কথা শেষ হলে সুফিয়ান হুজুর বললেন, ভাই আপনি আমাকে মাফ করবেন, আমি চাইলেও আপনাকে এখনই সবকিছু বলতে পারব না। আমার মনে হয় হাফেজ শাহ ওস্তাদ উনিও আপনাকে সবকিছু ভেঙে বলেননি। রুহুল আমিন হাসুচক মাথা নাড়ালে সুফিয়ান হুজুর আবার বলতে শুরু করেন, আপনার তথ্যগুলোর উপরে অনেক কিছু নির্ভর করছিল তাই জেনে নিলাম, তবে আমাদের উপরে এখনই কিছু বলার আদেশ নেই। শুধু এতটুকু বলি, শুধু আপনি না, আপনার পরিবারের মতো অনেক পরিবার অনেক পিতা এই একই কষ্ট ভোগ করছেন, তাদের সকলের উপকারের জন্যই আমাদের গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে এখন। আশা করি আমার এই অপারগতা ক্ষমা করবেন। হুজুরের কথা শুনে রুহুল আমিন আর কোন প্রশ্ন না করায় দুজনে একসাথে মাগরিবের সালাতের উদ্দেশ্যে মসজিদে চলে যান এবং সালাত শেষে ফিরে হুজুর তাদের উপর রুকিয়া পরিচালনা করে একটু পানি পড়ে দেন। এরপর সায়েদাবাদ এলাকার এক পরিচিত রাকির ঠিকানা দিয়ে হুজুর বলেন, ওখানে আমার কথা বলে বলবেন আপনাদের ঘর বন্ধ করে দিতে, এরপর আমার সাথে যোগাযোগ করতে, বাকি কাজ আমি ইনশাল্লাহ বলে দেব। আর আপনার প্রতি আমার শ্রদ্ধা রইল যে এত কঠিন পরিস্থিতিতেও আপনার ইমানকে টলাতে পারেনি ওই শয়তানের দল, মাশাআল্লাহ। তারপর রুহুল আমিন ও তার পরিবার বিদায় নিয়ে চলে যাওয়ার পর হুজুর এশার সালাত আদায় শেষে শিখিয়ে দেওয়া নিয়মে বড়দাদার সাথে যোগাযোগের চেষ্টা করেন এবং মধ্যরাতে তাহাজ্জুদের সালাতের জন্য ঘুম থেকে উঠে উঠানের একপাশে সবজি বাগানের কাছে ওযু শেষে দাঁড়াতেই তার চোখ পড়ে নামাজ ঘরের উল্টো দিকে থাকা বড় পুকুর ও তার দুই পাশের গাজর, শালগম ও পেঁয়াজের ক্ষেতের সীমানায়। সেখানে বিশালাকার কয়েকটি কালো দানবীয় গাছ দাঁড়িয়ে অদ্ভুতভাবে ডালপালা নাড়ছিল, যা দেখে প্রথমে ভয় পেলেও খুব দ্রুত হুজুর বিষয়টি বুঝতে পারেন এবং তাদের দিকে চোখ রেখেই পিছু হেঁটে নামাজ ঘর থেকে একটি বেতের লাঠি নিয়ে বের হয়ে আসেন। পুকুর ও ক্ষেতের সীমানায় প্রবেশ না করে নিজের সীমানার ভেতরে দাঁড়িয়ে হুজুর গম্ভীর কণ্ঠে প্রশ্ন করেন, কি চাই এখানে? আর তখনই হুজুরের চোখের সামনেই সেই গাছগুলো একটি হঠাৎ ছোট হতে শুরু করে এবং একসময় সাধারণ মানুষের চেয়ে দুই গুণ বড় আকারের একটি কুচকুচে কালো মানুষের আকৃতি ধারণ করে দাঁড়ায়। সে কালো দানবাকৃতির মানব ক্ষেতের সীমানার প্রান্তে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, দুটো প্রশ্নের উত্তর নিয়ে যেতে বলেছেন আমাদের প্রভু, আমাদের সম্রাট, আমাদের রক্ষাকর্তা। এক, তুই কার হয়ে কাজ করছিস? দুই, আমাদের কয়েকজন সদস্যকে কারা এবং কোথায় আটকে রেখেছে? তাদের প্রশ্ন শুনে সুফিয়ান হুজুর বুঝলেন এরাও খোঁজ খবর নেওয়া শুরু করেছে। এরপর হুজুর উত্তর দেন, তোর মতো শয়তানের কোনো প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। তোদের প্রভু তো নাকি অনেক বড় মাপের জাদু জানে, তাকে তার জাদু দিয়ে দেখতে বল, রাত বিরেতে আমাকে বিরক্ত করতে আসবি না আর। তে এত জাদু জানে সে এটা জানতে পারে না? এর পরের বার কিন্তু তোদেরকে ছেড়ে দেব না যদি আবার আসিস। হুজুর কথা শেষ হতে না হতেই প্রায় 10 হাত দূরে থাকা অবয়বটি এক লাফে বাড়ির সীমানার ভিতরে ঢুকে হুজুরের সামনে দাঁড়িয়ে যায় এবং মাথা নিচু করে হুজুরের মুখের কাছে মুখ নিয়ে এসে বলে, উপদেশ শুনতে আসিনি, উপদেশ দিতেও বলিনি, উত্তর দিতে বলেছি। এর পরের বার এই একই প্রশ্ন তোকে না করে তোর মৃতদেহকে করব। তোর বাড়ির কাছে আসছি, প্রশ্ন করছি, দুর্বল ভাবছিস আমাদেরকে? উত্তর দে। এটা দেখে সুফিয়ান হুজুর অবাক ও হতভম্ব হয়ে যান, কারণ তার বাড়ির সীমানা খুব শক্তিশালী বন্ধনী দ্বারা বন্ধ থাকার পরও এই শয়তান সেটাকে পাত্তাই দিল না দেখে তিনি স্তম্ভিত হয়ে আমতা আমতা করে কিছু বলতে যাচ্ছিলেন। কিন্তু তখনই সেই দানবাকৃতির মানব হঠাৎ হুজুরের উপর থেকে মাথা তুলে সোজা হুজুরের পেছনে তাকিয়ে থাকে এবং সুফিয়ান হুজুরও নিজের পেছন দিকে তাকিয়ে দেখেন রেহমান, হামজা সহ আরো বেশ কয়েকজন এসে দাঁড়িয়েছেন। তাদের দেখে সেই দানব দুই পা পিছিয়ে দাঁড়িয়ে বলে, তোরা তো পাথর জমিনের সুলতানের পোকামাকড়গুলো, তাই না? তোরাই তাহলে আমাদের সর্দারকে আটকেছিস? হঠাৎ এত বছর পরে তোদের সুলতানের সাহস বেড়ে গেছে দেখছি, বাহ ভালো। আমার সম্রাটকে তোদের গর্দানের সাথে খবরটা দিলে খুবই খুশি হবেন তিনি। তার কথা শেষ হলে রেহমান বলেন, তোর তো কালিমা নসিবে নাই রে, তাই তোদের মৃত্যু কতটুকু নির্মম হতে পারে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। শুধু এতটুকু জেনে রাখ, আজকে তোদের কেউ স্থান থেকে জ্যান্ত নিয়ে যেতে পারবে না। তোদের মতো শয়তানের জন্য আমাদের সালতানাতের একজন বীরই যথেষ্ট এবং তাকে দেখলে, তার নাম শুনলে তোর প্রভুও ভয়ে কালেমা পড়ে ফেলবে। ওই দেখ তোর পেছনে সেই দানবাকৃতি। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই রেহমান খুব দ্রুত সুফিয়ান হুজুরের হাত ধরে টেনে সরিয়ে পেছনে নিয়ে আসেন এবং হুজুর দেখেন বিশালাকার শক্তিশালী পেশিবহুল শরীর ও লম্বা চুল বিশিষ্ট রণসাজে সজ্জিত এক মূর্তি চোখের পলকে তলোয়ার চালিয়ে লম্বা দানবীয় গাছগুলোকে ধুলোর মতো গুড়িয়ে দিয়ে হেঁটে এসে সেই কালো দানবের সামনে দাঁড়ায়, যাকে দেখে হুজুর বুঝতে পারছিলেন যে সেই কালো দানবের হম্বিতম্বি উড়ে গিয়ে সেখানে এখন প্রচণ্ড ভয় জায়গা নিয়েছে। তখন সেই শক্তিশালী আগন্তুক বজ্র কণ্ঠে বলে ওঠে, কিরে, পাথর জমিনের সুলতানের পোকামাকড়ের আঘাত সহ্য করার মতো ক্ষমতা আছে তোর? সেই কালো দানব তখন ভয় কুঁকড়ে গিয়েছে, তারপর সাহস করে কিছু বলতে যাচ্ছিল। ঠিক তখনই আগন্তুক তার মাথার উপরে প্রকাণ্ড হাত দিয়ে এক আঘাত করতেই দানবের মাথা গুড়িয়ে যায়। আগন্তুক রেহমানের দিকে তাকিয়ে বলেন, সব পরিষ্কার করে দিও, আর সুলতানকে জানাবে আমি উত্তরে যাচ্ছি আজাকানিসের খোঁজে। এই কথাটুকু বলেই তিনি হঠাৎ যেভাবে এসেছিলেন ঠিক সেভাবেই চোখের পলকে চলে যান। শুধু সুফিয়ান হুজুরি নন, বরং সেখানে উপস্থিত সকলে কিছুক্ষণ নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকার পর সুন্দর আতরের সুবাসে সবার সম্বিত ফেরে এবং সেই সুঘ্রাণ পেয়ে সুফিয়ান হুজুর দ্রুত নামাজ ঘরের দিকে এগিয়ে গিয়ে ভেতরে প্রবেশ করে দেখেন বড়দাদা জায়নামাজে বসে আছেন। সালাম দেওয়ার পর পাশে বসার ইশারা পেয়ে সুফিয়ান হুজুর সেখানে গিয়ে বসেন এবং বড়দাদা উনি বলে ওঠেন, আবু সুফিয়ান বলো কি জানতে পেরেছ? এটা বলেই উনি রুহুল আমিনের কাছে থেকে যে তথ্যগুলো আসলে সুফিয়ান হুজুর জেনেছিলেন সেটাই মূলত জানতে চেয়েছিলেন। তো যাই হোক, বড়দাদাকে বেশ খুশি খুশি মনে হচ্ছিল। তো সুফিয়ান হুজুর সব তথ্য খুলে বলেন, বড়দাদা আরো খুশি হন। তিনি বলেন, মাশাআল্লাহ সুফিয়ান, দেখেছ ইমানি শক্তি কতটা শক্তিশালী, কতটা গর্বের বিষয়। শুধু ইমান শক্ত থাকায় এত শক্তিশালী জাদু দ্বারাও আটকে রাখতে পারেনি সামান্য একজন ইনসান বান্দাকে। কতটা নির্বোধ হলে কিছু কুফুরি জ্ঞান নিয়ে কেউ আল্লাহ তাআলার বিপক্ষে যায়। আল্লাহ তাআলার শুধু নামের যে ক্ষমতা সেইটুকুও যদি তাদের থাকত তাহলে আর কি কি যে করত এরা আল্লাহই ভালো জানে। যাক মাশাআল্লাহ, খুব ভালো কিছু তথ্য দিতে পেরেছ, এতটুকুই আমার জন্য যথেষ্ট। তোমার কাজ আপাতত শেষ, এখন নতুন আরেকটি দায়িত্ব দিচ্ছি, আগামীকাল মাগরিব পর্যন্ত সময় পাবে এই কাজে। এই বলে তিনি সুফিয়ান হুজুরকে একটি গোপন সংবাদ হাফেজ শাহ হুজুরের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেন। তখন সুফিয়ান হুজুর বড়দাদাকে জিজ্ঞেস করেন যে বড়দাদা, মুখবিরদের কাউকে পাঠাচ্ছেন না কেন, জানতে পারি? আমাকে কেন পাঠাচ্ছেন? এটা বলে জিজ্ঞেস করলে বড়দাদা কিছুটা বিরক্ত হয়ে উত্তর দেন, মুখবিরদের উপর নজর নেই মনে করেছ? কেউ গেলে কি আজাকানিসের গুপ্তচররা দেখবে না? বোকার মতো কেন প্রশ্ন করছ? এটা শোনার পর সুফিয়ান হুজুর নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিলেন। বড়দাদা আমি দুঃখিত, আসলে একটু আগে এমন একটা ঘটনার সাক্ষী আমি হয়েছি যে সেই কারণে আমার সুস্থ চিন্তা বিঘ্নিত হচ্ছে। বড়দাদার কথা শুনে একটু হেসে বললেন, হুম, বুঝতে পারছি। যাক, এখন আবার তার পরিচয় জানতে চেয়ে বিরক্ত করো না, ঠিক মতো সকালে কাজটি করবে। আজ উঠি অনেক প্রস্তুতি নিতে হবে এখনো। এরপর পরের দিন ভোরবেলা সুফিয়ান হুজুর হাফেজ শাহ হুজুরের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে যখন সেখানে পৌঁছান তখন প্রায় দুপুর হয়ে যায়। যখন একসাথে জোহরের সালাত শেষে খাওয়া দাওয়া করতে করতে হাফেজ শাহ হুজুর সেই গোপন বার্তাটি জেনে নেন। তারপর সেদিনই সুফিয়ান হুজুর ও মাদ্রাসার আরো কয়েকজন ছাত্রকে সাথে নিয়ে আসরের সালাতের পর থেকে হাফেজ শাহ হুজুর কাগজে লাল কালি দ্বারা পবিত্র কোরআনে কিছু নির্দিষ্ট আয়াত লিখতে শুরু করেন এবং মাঝে শুধু নামাজ ও খাবারের সামান্য বিরতি দিয়ে পরদিন জোহরের ওয়াক্তের দিকে প্রায় 3000 কাগজে লেখা শেষ করেন। অর্থাৎ এই যে চিরকুটগুলো প্রায় 3000 মতো লেখা ছিল। পুরো টিম এই কাজটি করেছিল। তারপরের ঘটনা খুবই সংক্ষিপ্ত। যেখানে সেদিন রাতে সুফিয়ান হুজুরের কাছ থেকে বিদায় নিয়ে সেই 3000 কাগজ সাথে করে রেহমানের সাথে হাফেজ শাহ হুজুর বড়দাদার সালতানাতের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। প্রায় 21 দিন পর হাফেজ শাহ হুজুর সুফিয়ান হুজুরকে ডেকে পাঠালে হুজুর দেখা করে জানতে পারেন যে বহু বছরের ত্যাগ ও অপেক্ষার পর অবশেষে প্রায় 9000 মুসলিম দিনের শাহাদতের মাধ্যমে পাথর জমিনের সুলতানের জয়লাভ হয়েছে এবং আজাকানিস বড়দাদা সেনাপতির হাতে নির্মমভাবে নিহত হয়েছে। আপাতত বড়দাদা তার সৈন্যদের শাহাদতে বিমর্ষ থাকায় বেশ কিছুদিন আর সুফিয়ান হুজুর বা হাফেজ শাহ হুজুরের সাথে দেখা করেননি। তবে যুদ্ধে জয়লাভের বহুদিন পর বড়দাদা একদিন এসে সুফিয়ান হুজুরকে বলেছিলেন, সুফিয়ান, সম্মুখ ভাগের যুদ্ধ আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ, কিন্তু ইনসান জগতে এখনো হাজার হাজার আজাকানিসের অনুসারীরা কিন্তু রয়ে গেছে। কোনোদিন যদি তাদের কারো দেখা পেয়ে যাও তাহলে তাদের ধ্বংস করতে দ্বিতীয়বার চিন্তা করবে না। আর সুফিয়ান হুজুর এতে সম্মতি জানালে বড়দাদা সুফিয়ান হুজুরকে তার একটা বিশেষ উপহার দেন, তা হচ্ছে একটা বিশেষ তসবিহ। মূলত সুফিয়ান হুজুর যে তথ্য এবং যে ধরনের সহযোগিতা করেছিলেন ওনার জায়গা থেকে এই কাজে তার বিশেষ এই অবদানের জন্য বড়দাদা তাকে পুরস্কৃত করেন বিশেষ তসবি দিয়ে, যা আজও হুজুর নিজের সাথেই রেখেছেন। সেই তসবির মাধ্যমেই কোন স্থানে কালো জাদু করা থাকলে এটা বোঝা যায়, হুজুর সেটা দ্রুতই ধরতে পারেন। তো ঘটনাটা এখানেই শেষ। আজাক আনিস নিহত হয়েছে, তবে এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারলাম আজাক আনিসের উপাসক অনেক রয়েছে যারা এখনো পৃথিবীতে শয়তানি যেই চর্চা এটা করে যাচ্ছে। জানি না তারা কারা, তাদের নির্দিষ্ট কিছু পরিচয় তো অবশ্যই রয়েছে, তবে সেই পরিচয় আমাদের কাছে সেভাবে উন্মোচিত হয় না, এরা আড়ালেই থেকে যায়। শুধু তারাই তাদের সম্পর্কে জানতে পারে যারা আধ্যাত্মিক শক্তিতে বলিয়ান, যারা আল্লাহ তাআলার সাথে বিশেষ সম্পর্ক রাখেন, তারাই এই আজাক আনিসের অনুসারীদেরকে ধরতে পারবেন, বুঝতে পারবেন এরা কারা। এরা আমাদের মধ্যেই ছদ্মবেশে রয়েছে, কেউ তান্ত্রিকের বেশে রয়েছে, কেউ হুজুরের বেশে রয়েছে, কেউ সাধারণ মানুষের বেশে রয়েছে। আমরা জানতেও পারি না এরা আসলে কারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ঘটনার মধ্যে আমরা এতটুকু বুঝতে পারছি যে সেই সেনাপতি হয়তোবা মুদামির হতে পারেন, আমার কাছে এতটুকুই মনে হয়েছে। যদিও বা এই বিষয়ে তেমন কিছু আসলে বলেননি, তবে আমরা পূর্বের ঘটনা থেকে এতটুকু অনুমান করতে পারি, আবার নাও হতে পারেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে বেশ কিছু বিষয় যেগুলো আসলে সবকিছু তো জিনেরা প্রকাশ করে না, তাদেরও প্রকাশের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা থাকে। কিভাবে যুদ্ধ হলো, কিভাবে আজাক আনিস নিহত হলো, সব বিষয় আসলে বলতে গেলে এটা একটা দীর্ঘ উপন্যাসের মতো হয়ে যাবে, আমরা সেদিকে যেতে চাই না। তবে আজাক আনিসের যে দৌড় শেষ হয়েছে আলহামদুলিল্লাহ, এটাতেই আমরা সন্তুষ্ট। আল্লাহ যেই মুসলিম জিনদের শাহাদাতের বিনিময়ে এরকম দুর্ধর্ষ শয়তানদেরকে পৃথিবী থেকে বিতাড়িত করেছেন, সেই মুসলিম জিনদেরকে আল্লাহ তাআলা সত্যিকারের শহীদ হিসাবে কবুল করে নিন। প্রিয় লিসেনার্স, আমাদের অজান্তেই এরকম অসংখ্য জিন, অসংখ্য মানুষ আমাদের উপকারের জন্য নিজেদের জীবনকে বিসর্জন দিয়ে দিচ্ছে, যার খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন, আমরা কেউ জানি না। তারা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কৃত হবেন আর হচ্ছেনও, তারা এখন যে হালতে আছেন সেই হালতেও আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কৃত হচ্ছেন। আমরা হয়তোবা তাদের সম্পর্কে জানি না, আল্লাহ তাদেরকে ভোলেন না, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে কখনো ভোলেন না। আল্লাহ তাআলার উপর অটল বিশ্বাস যদি থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করবেনই, যা এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হয়েছে। রুহুল আমিন সাহেব চাইলে উনিও কিন্তু এই পথে যেতে পারতেন, তা কিন্তু করেননি। হ্যাঁ, সাময়িক সময়ের জন্য ভয়ঙ্কর একটা সমস্যায় পুরো পরিবার সহ পতিত হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই সমস্যা থেকে বের করে এনেছেন, সে যার মাধ্যমেই হোক, বড়দাদাই হোক, সুফিয়ান হুজুর হোক, হাফেজ শাহ হুজুর হোক, সবারই অবদান রয়েছে। এই ঘটনা আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অটল বিশ্বাস, অটল ইয়াকিন, যা আমাদেরকে যে কোনো ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করতে পারে। কিন্তু বিশ্বাসে যদি চির ধরে যায় তাহলে কিন্তু বিপদ। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাআলা তার সাথী হয়ে যান, আর যে ব্যক্তি অন্যের উপর ভরসা করে আল্লাহ তাআলা ওই জিনিসটার উপরেই তাকে ছেড়ে দেন, সে ওইটা নিয়েই পেরেশানিতে থাকে, ওই ব্যক্তির পিছনেই দৌড়াতে থাকে। আমাদের মধ্যে অনেকেই অনেক সমস্যায় জর্জরিত হয়ে আছি, বিভিন্ন হুজুরের কাছে দৌড়াই, কবিরাদের কাছে দৌড়াই, কিন্তু আমরা এটা কেন বুঝতে পারি না। আল্লাহর প্রতি যদি আমাদের অটল বিশ্বাস থাকে, কোনো হুজুর কবিরাজের পেছনে দৌড়াতে হবে না, হুজুর কবিরাজই আমাদের কাছে চলে আসবেন। আমরা কিন্তু অনেক ঘটনা এটা পেয়েছি, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন, হঠাৎ করে সকালবেলা বা দুপুরবেলা বা সন্ধ্যাবেলা কোন এক ফকির এসে হাজির, তিনি এসে সমস্যার সমাধান করে আবার চলে গেছেন, কোত্থেকে এলেন, কোথায় চলে গেলেন কেউ জানে না। এইভাবেই কিন্তু আল্লাহ তাআলা আমাদের ডাক শোনেন, অথচ আমরা অনেকের পিছনে দৌড়ে লক্ষ লক্ষ টাকা তো নষ্ট করছি, নিজের সম্পদ নষ্ট করছি, নিজেদের ইমানও নষ্ট করে ফেলছি, এটা আমরা বুঝতে পারি না। আর আমাদের এই সমস্যাটাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ফুলে ফেঁপে উঠছে, আমরা ফকির হয়ে যাচ্ছি টাকা দিতে দিতে, কিন্তু অন্যরা কিন্তু ধনী হয়ে যাচ্ছে আমাদের টাকায়। আমরা কেন জানি বিষয়টা বুঝতে পারি না। আসলে আমরা এতটাই সমস্যায় থাকি তখন আমরা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। এটাই শয়তান চায়, যে সমস্যায় যখন আমরা পড়ব তখন সে ধোকা দেবে, ধোকা দিয়ে আমাদেরকে ইমান হারা করবে, আল্লাহ তালার পথ থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসবে, আর এটাতে সে অনেকটা সফলও হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রিয় লিসেনার্স, আমাদের এবারের ঈদ স্পেশাল আয়োজন তো শেষ হতে চলেছে। আমাদের এই পুরো আয়োজনে যারা যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাব। প্রিয় লিসেনার্স, আপনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনারা আমাদের এই পুরো সময়টা সাথে ছিলেন এই জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আরো অনেকটা পথ একসাথে থাকার তৌফিক দান করুন। ইনশাল্লাহ আসছে বৃহস্পতিবার আমাদের যে রেগুলার এপিসোড থার্সডে নাইট, এটা ইনশাল্লাহ হবে। এটা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর একটি কথা, আগামীকাল কিন্তু আমাদের বেশ কিছু কাজ রয়েছে। তা হচ্ছে আমাদের যে পরবর্তী পরিকল্পনাগুলো, এবার ঈদ স্পেশাল এপিসোড তো আমরা শেষ করলাম, পরবর্তীতে আমরা আমাদের এপিসোডগুলো কিভাবে আবার নতুনভাবে আপনাদের সামনে উপস্থাপন করব সেটা নিয়েও কিন্তু আমাদের কর্ম পরিকল্পনা চলমান রয়েছে। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান্দ হরওয়ালদের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।